This track was downloaded from FusionBD.com. অন্ধকারের গল্প
আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এবং সেই সাথে শুরু হয়ে গেল আমাদের সপ্তাহের বিশেষ আয়োজন অন্ধকারের গল্প। এবং ইতিমধ্যে অনেকগুলো পর্ব প্রচারিত হয়েছে এবং আপনাদের ব্যাপক অংশগ্রহণ আমাদেরকে আরো উৎসাহিত করছে এবং অন্ধকারের গল্প এভাবেই আস্তে আস্তে এগিয়ে যাবে। আজ রবিবার 27 জুলাই 2014 এবং বাংলা 12ই শ্রাবণ 1421 এবং অন্ধকারের গল্প আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা বিভিন্ন অপরাধী কিংবা সাধারণ মানুষেরও অন্ধকারের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরি। এবং অন্ধকারের গল্প কিন্তু শুধু খুব যে অন্যরকম অপরাধী হতে হবে এরকম কিছু না, আমাদের সবার জীবনে কিন্তু অন্ধকারের গল্প রয়েছে। আপনারা কিন্তু এই প্রোগ্রামে আপনারাও অংশগ্রহণ করতে পারেন এবং আপনারা যদি অংশগ্রহণ করতে চান যা করতে হবে এসএমএস করতে হবে, লিখতে হবে ও জি অন্ধকারের গল্প, স্পেস দিয়ে আপনার নাম লোকেশন, তারপর আপনার ফোন নম্বর লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে, তখন আমরা আপনার সাথে যোগাযোগ করব, তখন আপনি আসতে পারবেন আমাদের অন্ধকারের গল্পে। আর এমনিতে আমাদের অন্ধকারের গল্প এখন যে প্রোগ্রাম শুরু হচ্ছে আমি অতিথির সাথে পরিচয় করিয়ে দিব এবং তার আগে বলছি যে আমাদের সাথে যদি জয়েন করতে চান এসএমএস করতে হবে, মোবাইলে মেসেজ অপশনে আপনার নাম লিখবেন, তারপর লোকেশন, তারপর আমাদের আজকের যে অতিথি রয়েছে তার সাথে কথা বলতে পারেন, তার কথা শুনে আপনার কোনো প্রশ্ন জাগলে কিংবা আপনাদের যে কোনো ভালো লাগা মন্দ লাগা আমাদের সাথে শেয়ার করতে পারেন আর পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। এছাড়াও ফেসবুকে আমাদের একটা পোস্ট দেওয়া হয়েছে, ওখানে গেলে আপনি দেখতে পারবেন আজকে কে অতিথি এবং সবকিছু সম্পর্কে জানতে পারবেন, www.facebook.com/dhakafm90.4। ওকে, আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি, সেই সাথে প্রথমেই সাদেক সামিকে স্বাগত ও শুভেচ্ছা।
আসলে অনেকদিন পর দেখা হলো। যেমনটা আমরা গত পর্বে নিয়ে এসেছিলাম আমাদের অন্ধকার দুনিয়ার একজনকে যিনি এসেছিলেন, যে উনি দালাল ছিলেন, আমরা আদম ব্যাপারী যাকে বলি, এর আগে আমরা সালমাকে নিয়ে এসেছিলাম এবং এর মধ্যে একটা সুখবর, সেই সালমা কিন্তু যিনি ভিক্টিমাইজ হয়েছিলেন উনি বিদেশে গিয়েছিলেন ওমানে এবং উনাকে পাচার করে দেওয়া হয়েছিল, উনি কিন্তু যে দালালরা উনাকে পাচার করেছিল এর মধ্যে একজনকে গ্রেফতার করতে পেরেছিল। অন্ধকার গল্প টিম এরকমই করে যে কোন একটা জিনিস নিয়ে ওটা শেষ করে দেয় না, ওটা আসলে ব্যাকআপ এবং ওটা আসলে কি ফলো আপ সবসময় করে এবং ফলো আপটা আমরা যেমনটা করেছি এবং আগামীতে আমরা যতগুলো এপিসোড করছি প্রত্যেকটা আমরা ফলো আপ রাখি যে কি হচ্ছে, আগামীতে হয়তো বা সবগুলো নিয়ে আমরা একটা কোন একটা আয়োজন করবো। তবে আজকের যিনি আমাদের প্রোগ্রামে আজকে যিনি অতিথি শাখাওয়াত আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, অন্ধকার দুনিয়ার একজন যিনি একসময় অন্ধকার আন্ডারওয়ার্ল্ড এর সঙ্গে মানে জড়িত ছিলেন এবং আমি যেমনটা বলতে চাই বাংলাদেশ ভারত এবং মায়ানমার এবং উনি কাশ্মীরেও বিভিন্ন অপরাধের সঙ্গে উনি জড়িত ছিলেন, মানে আমরা অনেকে হয়তো বা জানি যে কলকাতার 7 স্টার গ্রুপ বা সুব্রত বাহিনীর সঙ্গে
আপনারা ফেসবুকে অবশ্যই আমাদের সাথে আসবেন এবং কমেন্টস করবেন, দেখবেন।
আমি আরেকটা কথা এদিকে মুকুল, আপনি যেমনটা বলছিলেন যে এই যে আমরা একটা আয়োজন করছি যে পুরো একটা সপ্তাহব্যাপী এবং আমাদের প্রোগ্রামটা হয়তো আজকে রোববার আমরা 1:30 বাজে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এবং এই একটি প্রোগ্রাম শেষ হওয়ার পরে কিন্তু আমরা আরো একটি প্রোগ্রামের পরিকল্পনা করি এবং অন্ধকারের গল্প টিম কিন্তু নেমে যায় যে পুরো একটি সপ্তাহব্যাপী কষ্ট করে যে কারা আসলে এই প্রোগ্রামে আসবে এবং আয়োজনটা কেমন হবে, রিপোর্টিং করা, রিপোর্টগুলো আসলে কতগুলো অ্যাঙ্গেলে হতে পারে, কাদেরকে আমরা নিতে পারি, পুরো আয়োজনটাই কিন্তু আসলে আমাদের শ্রোতাদের জন্য এবং তাদেরকে আমরা চাই এবং চাই তারা আসলে কিভাবে আমাদের প্রোগ্রামটা দেখছেন এবং তারা প্রোগ্রামটা কেমনভাবে নিচ্ছেন এই একটি মাধ্যমে আমাদের জানাতে পারেন, না সবচেয়ে বেশি জানাতে পারেন ওনার ফেসবুকের থ্রুতে facebook.com/dhakafm90.4, সেখানে একটি পোস্ট দেওয়া আছে অলরেডি, সেখানে আপনারা অবশ্যই লাইক করবেন, আপনার এই লাইকগুলো আসলে আমরা আমাদের সমর্থন হিসেবে নিই
যে আপনি গেলে সাক্ষাৎ করে দেখতে পারবেন এবং কেউ যদি সামনে সামনে দেখে মানে খুবই অন্যরকম একটা চেহারা, ইনোসেন্ট একটা মানুষ যে কিভাবে এরকম ভয়ঙ্কর কাজের সাথে জড়িয়ে পড়ে
মানে দেখলে আসলে বোঝা যাবে না।
ওকে, আমরা শাখাওয়াতের কথার পর আমরা কি একটা প্রতিবেদন শুনবো আজকে, আমাদের একটা বিশেষ প্রতিবেদন রয়েছে সামনে ঈদ আসছে এটা নিয়ে।
এক্স্যাক্টলি, আমাদের মেয়ে দিনই একটা প্রতিবেদন, আমরা অনুসন্ধানের প্রতিবেদন করছি,
আমরা মনে শাখাতের সাথে পরিচিত হয়ে তারপর আমরা প্রতিবেদনটা শুনি। ওকে শাখাওয়াত, কেমন আছেন আপনি?
ভালো আছি, ভালো আছেন?
এই তো আমরা তো ভালো।
তো আজকের প্রোগ্রামে আপনি এসেছেন এই ঢাকা এফএম 90.4 অন্ধকারের গল্পে, আপনার কেমন লাগছে?
হ্যাঁ, ভালো লাগছে।
এখানে তো অন্ধকার দুনিয়ার লোকজনই আসে, যেমনটা আপনিও নিজেও শুনেছেন এবং আপনি আগ্রহী হয়েছেন আজকের প্রোগ্রামে আসার জন্য, আপনি কেন আগ্রহী হলেন?
যে সবাই আসলে খারাপ কাজ করে কোন এক পর্যায়ে ভালো হয়ে যায়, তাই যে আমার কথা অনুযায়ী যদি আরো সবাই ভালো হয় তাহলে হয়তো আমি একটু, আমার দ্বারা যদি একজন ভালো হলো হয়তো আমি
আপনি আপনার দায়টা কিছুটা হলেও লাঘব করতে পারলেন,
মুক্তি পেতে পারলেন।
আচ্ছা আচ্ছা, আপনি আসলে আপনাকে নিজেকে কতটা কত বড় অপরাধী মনে করেন নিজে থেকে, আপনার ফিল আসলে কতটুকু?
আসলে আমি যতটুকু আপনাদের এখানে যত অন্ধকার জগতে যত গল্প শুনছি, আমার মতো কেউ হয়তো এত ডেয়ারিং কোন মানে অপরাধ কেউ আমি শুনি নাই আপনাদের এখানে।
ওকে, আমরা এখানেই মনে হয় থামতে চাই, যে আমরা আসলে আসলেই শুনিনি, আমরা প্রোগ্রামটা শুনলে হয়তো বুঝতে পারবো। আমিও জানি না আসলে কতটা ভয়ঙ্কর আসলে সেই গল্পটা, আমরা সাখাওয়াতের মুখ থেকে হয়তো বা শুনবো কিছুক্ষণ পরে। কিন্তু তার আগে আমরা মেহেদিনী একটা প্রতিবেদন শুনতে চাই। কিন্তু আমরা কিন্তু ঈদ বা আমরা কিন্তু বিয়ের কোন অনুষ্ঠান হলে কিন্তু মেহেদি একটা একদম খুবই প্রয়োজনীয় একটা অনুষঙ্গ। কিন্তু আমরা অনেকেই কয়েক বছর আগেও কিন্তু বেশ কয়েক বছর আগে ছিল যেটা আমরা গাছ থেকে পাতা পারতো, আমাদের মা বাবা বোনেরা যেটা দেখতাম যে সেটা পেরে তারা বেটে পেস্ট করে লাগাতো। এখন কিন্তু আল ফ্যাশন, এখন কিন্তু টিউব মেহেদি খুব চল এসেছে এবং সবাই টিউব মেহেদি কিনে, এখন সেই গাছ থেকে পারা সেই চলটা একদমই চলে গেছে। তো আমরা যেটা বলতে চাই যে এটারও কিন্তু একটা সাইড ইফেক্ট আছে, যে এই মেহেদি এই টিউব মেহেদি আসলে কতটা কতটা মেহেদি
মানে কিছু ভালো আছে খারাপও আছে, সবগুলোই যে খারাপ ঢালো হবে তা না,
কিন্তু আমরা প্রতিবেদনে আসলে খারাপের অংশটা আমরা অনেক বেশি পেয়েছি, যে বাজারে আসলে যতগুলো মেহেদি আছে তার প্রায় অধিকাংশ আসলে কেমিক্যাল।
এবং এই পত্রপত্রিকাও কিন্তু খুব লেখালেখি হচ্ছে, এবং যেটা হয় যে ছোট বাচ্চারা দেখা গেল যে তিন বছরের বাচ্চাও মেহেদি দিতে চায় বড়দের, দেখা দেখি তার স্কিন কিন্তু খুব দুর্বল নরম, ওই ক্ষেত্রে সবকিছু বিবেচনা করে আসলে
তারেক আহমেদের সেই প্রতিবেদনটা
আমরা, তারেক আহমেদ সুন্দর একটা প্রতিবেদন করেছে আমাদের কষ্ট করে, আমরা সেই প্রতিবেদনটা শুনে ফিরে আসছি। আর আসার আগে আবারও বলছি যে আমাদের ফেসবুকে পেজ রয়েছে, এখানে আসুন www.facebook.com/dhakafm94। আর সরাসরি এসএমএস করতে চাইলে নাম লিখুন, স্পেস দিয়ে লোকেশন, তারপর যা বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। তারেক আহমেদের প্রতিবেদন মেহেদি নিয়ে আমরা একটু শুনে আসছি।
মেহেদি বাঙালির ঈদ উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ। আগে দেখা যেত ঈদ এলে মেহেদি পাতা গাছ থেকে পেড়ে কিনে কিংবা যে কোনো ভাবেই হোক তা সংগ্রহ করা হতো, তারপর বেটে পেস্ট করা, হাতে লাগানো ইত্যাদি ঈদে বাড়তি আনন্দ যোগ করত। বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে প্যাকেটজাত মেহেদি কিংবা টিউব মেহেদি। এই মেহেদি কিশোরী তরুণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিশোরী তরুণীরা হাতে বিভিন্ন ধরনের নকশা করে থাকে এবং তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলে, কে কার থেকে ভালো নকশা করতে পারে, কার মেহেদির রং কতটা ভালো ফুটেছে ইত্যাদি ঈদে বাড়তি আনন্দ যোগ করে। কিন্তু কথা হচ্ছে, এই যে প্যাকেটজাত মেহেদি বাজারে পাওয়া যাচ্ছে তা কতটা স্বাস্থ্যসম্মত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ বলেন,
প্রবলেম হলো দোকান থেকে কিনতে আপত্তি নেই যদি সেই মেহেদিটি গুণগত মানসম্পন্ন হয়। একটি মেহেদি আমাদের জানেন আপনারা যে মেহেদি হাতে লাগালে হাতের রং লাল হয়, কিন্তু সেই লাল হতে সময় লাগে, লাগানোর পর 5-10 মিনিটেই খুব গাঢ় রং হয় না, সারা রাত রেখে দিলে আস্তে আস্তে সেটি লাল রং ধারণ করে। আমরা যেটা বাজারে পাওয়া যায় কালো মেহেদি বা পেস্ট মেহেদি যেটাকে দেখি, সেগুলি হাতে লাগানোর খুব কম সময়ের মধ্যেই গাঢ় লাল বা খয়েরি রং ধারণ করে। এটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য যে তাড়াতাড়ি কাজ করলো, সময় নষ্ট হলো না, আমরা সবাই খুশি হই। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর প্রদত্ত যে মেহেদি গাছ, সেই গাছ থেকে যখন আমরা পেস্ট বানাচ্ছি এবং সেটা যখন হাতে লাগানোর পর এত তাড়াতাড়ি রং হচ্ছে না, তখন দোকান থেকে কেনা মেহেদির রং এত তাড়াতাড়ি লাল হবে কেন? এটা কিন্তু আমাদের চিন্তা করা উচিত ছিল, কিন্তু কেউ চিন্তা করে না, চিন্তা করার সুযোগও নেই। ফলে আমরা দিন দিন এই বাজারে থেকে কেনা মেহেদির দিকে প্রবণতা বেড়ে যাচ্ছে, যেহেতু ওখানে নর্মাল যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট মেহেদিতে থাকে হেনাটনিক অ্যাসিড, এছাড়া অন্যান্য কেমিক্যালস মেশানো হয় যার ফলে তাড়াতাড়ি করে লাল রং বা খয়েরি রং দিতে সহায়তা করে। এটা ঠিক যে অনেক ধরনের কেমিক্যালস মেশানো হচ্ছে এবং তার ক্ষতিকর দিকও আছে। ন্যাচারাল মেহেদিতে কখনোই কালো রঙের হয় না, পিপিটি মারাত্মক অ্যালার্জি তৈরি করতে পারে। রেড অক্সাইড মেলানো হয়, রেড অক্সাইড ফার্নিচার রং করার জন্য একটি লালচে খয়েরি রং এর পাউডার, তো আপনি যদি এটা হাতে লাগান অবশ্যই লাল রং হবে, কিন্তু এটা তো লাগানোর কথা না। যেটা ফার্নিচার রং করার জন্য সেটা কেন আমার শরীরের ব্যবহার করার জন্য হবে?
শ্রোতা শুনলেন ডাক্তারের কথা, কিন্তু যারা ব্যবহার করেন তারা আসলে এটি কেন ব্যবহার করেন, তারা কি জানেন না এর স্বাস্থ্য ঝুঁকির কথা? কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নীতুর সঙ্গে।
এখনকার যে মেহেদিগুলো আছে যে 5 মিনিটে রং হয়, সেগুলো হাতের জন্য অনেক ইফেক্ট, ওগুলো হাতের জন্য অনেক অ্যালার্জি জাতীয় একটা প্রবলেম দেখা দেয়। ইভেন সেগুলো মেয়েদের স্কিনের জন্য অনেক ডিফিকাল্ট, অনেক খারাপ একটা ব্যাপার। তো এগুলো আসলে ইউজ করা উচিত না, একটা রক্তেরও প্রবলেম হয় আমার জানার মতে, আমি যেটা জানি আর কি। আর বিভিন্ন প্রোডাক্টও দেখা যাচ্ছে যে এই মেহেদি বিভিন্ন লিজান, এখন লিজানও যে ভালো তাও না, ঠিক আছে, সবকিছু 5 মিনিটের রং, 5 মিনিট আসলে কোনো রং হয় না, সেটা রং মিস করা হয়। তো সেটাকে আমরা মেহেদি হিসেবে যে বেছে নিব তা না, তোমরা রং হিসেবেই নিতে পারি, এটাকে মেহেদি বলা যায় না আসলে।
প্যাকেটজাত মেহেদি বা টিউব মেহেদি যে নামে ডাকা হোক না কেন, এই মেহেদি শুধু যে ঈদের সময় হাতের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয় তা না, ঈদ ছাড়াও বিয়ের কনে সাজানো সহ বিভিন্ন উৎসবে মোট কথা সারা বছরই তরুণীরা এই মেহেদি ব্যবহার করে থাকে। অনেকেই বলে প্যাকেটজাত মেহেদি ব্যবহারের ফলে বিভিন্ন সমস্যা হয় বা হচ্ছে। আসলেই কি প্যাকেটজাত মেহেদি ব্যবহারের ফলে কোনো সমস্যা হয়? হলে কি কি ধরনের সমস্যা হয় জানতে চেয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান প্রফেসর ডক্টর চৌধুরী মোহাম্মদ আলীর কাছে।
জ্বালা হতে পারে, জ্বলতে পারে, চুলকাতে পারে, কিছুক্ষণ পরে জায়গাটা লাল হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, আরো কিছু পরে এটা জায়গাটা থেকে ফেটে যেতে পারে, ফেটে ফেটে পালে বের হতে পারে, তীব্র ব্যথা হতে পারে।
প্যাকেটজাত মেহেদি ব্যবহার ফলে সৃষ্ট সমস্যাগুলো কেন হয়, এই মেহেদিতে কি কি ব্যবহার করা হয়, ব্যবহৃত উপকরণগুলো মানব স্বাস্থ্যের জন্য আসলে কতটা ক্ষতিকর, আদৌ কি প্যাকেটজাত মেহেদি নামে যে মেহেদি বাজারে পাওয়া যাচ্ছে সেই মেহেদিতে কোনো মেহেদি থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ জানাচ্ছেন,
এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আমরা যদি জানতে চেষ্টা করি যে কি কি কেমিক্যাল ব্যবহার করা হয় বাজারে ভেজাল হিসাবে, তাহলে কার্বলিক অ্যাসিড একটি উদাহরণ, পিপিডি, এটা কালির রং, সকল কালো রঙের মেহেদিতে পিপিডি আছে, ন্যাচারাল মেহেদিতে কখনোই কালো রঙের হয় না। তাছাড়া অন্যান্য অনেক কেমিক্যাল ডাই, কালো লাল খয়েরি রঙের ডাই ব্যবহার করা হয়, যেগুলিও আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। আমাদের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এগুলোকে ডিজলভ করার জন্য, সেগুলির কিন্তু খারাপ দিক আছে। এখন খারাপ দিক কি সেটা যদি জানতে চাই, ত্বকের কিন্তু অ্যালার্জি হয়, দেখবেন অনেক সময় চুলকাতে থাকবে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হবে এবং পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাবে, ত্বক পুড়ে যাওয়ার মতো সমস্যা সমাধান হতে পারে। তারপরে আপনার অনেক সময় টেক্সটাইল ডাই ব্যবহার করলে ক্যান্সার সহ নানা রকম ওষুধ হতে পারে, লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের এই ক্ষতিকর দিকগুলি যদি আমরা আমাদের যারা মেহেদি ব্যবহার করছেন তাদেরকে বোঝাতে পারি, তাহলে হয়তোবা এই বাজারে যে প্যাকেটজাত মেহেদি তার ব্যবহারের তুলনায় রিয়েল মেহেদি যেটা বাজারে পাওয়া যায় পাতা কিনতে, সেটা নিয়ে এসে পাউডার করে বা পেস্ট করে ঘরে লাগানোর প্রতি তারা আগ্রহী হবে।
আচ্ছা, প্যাকেটজাত মেহেদি ব্যবহারের ফলে নানাবিধ সমস্যা হলেও যারা বিক্রি করেন তারা কি মনে করেন? বিক্রেতা বলেন,
ওই মেহেদি কি তারা দেরিতে একটু রং হয়, এগুলো কেমিক্যাল মিশ্রিত মেহেদি, তো 5 মিনিটে রং হয়ে যায় আর কি। এই ডিফারেন্স দুটোর মধ্যে মেইন ডিফারেন্স, আমার মতে কেমিক্যালটাই সবচেয়ে বেশি, মেহেদি না থাকার মতোই মোটামুটি রং ভালোই হয়। যাদের অ্যালার্জি সমস্যা হয়, অ্যালার্জি সমস্যা আছে, তাদের মেহেদি লাগলে অ্যালার্জি সমস্যা হবে, কিন্তু যাদের
প্যাকেটজাত মেহেদি ব্যবহারের ফলে বিভিন্ন সমস্যা হলেও বাটা মেহেদি অর্থাৎ মেহেদির পাতা সংগ্রহ করে তারপর বেটে পেস্ট করে যে মেহেদি ব্যবহার করা হয় তাতে কিন্তু কোনো সমস্যা হয় না, এই তথ্য কিন্তু সবাই জানেন, কিন্তু তারপরও তারা তা ব্যবহার করছেন কেন? কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পণা রীতি বিশ্বাসের সঙ্গে।
যে পুরোপুরি হারবাল আমার মনে হয় না, আমার মনে হয় যে প্রায় 90% কেমিক্যাল। আর মান যেটা একবার ইউজ করার পর সেটা একসময় খুব ভালো কালার আসে, তারপর একবার দুইবার ধুয়ে ফেলে একদম খুব হালকা কালার হয়ে যায়, এটা মানে মোটেই স্থায়ী না। এখন আর ব্যস্ততার মধ্যে মনে হয় না বাটা বাটা কি আছে, আর ডিজাইনটার ব্যাপার আছে, ওটা বাটা মেহেদি দিয়ে হয় না, তবুও মনে হয় কেমিক্যালের যে হার্বাল ব্যাপারটা মানে যেটা ন্যাচারাল সেটাই বেটার হয়।
কিন্তু আমরা কি জানি কখন থেকে মেহেদি ব্যবহৃত হয়ে আসছে? ব্রোঞ্জ যুগ থেকে দুনিয়াবাসীরা রঞ্জক হিসেবে মেহেদি ব্যবহার করে আসছে, পৃথিবীর অধিকাংশ দেশেই এটি উৎসবের অবিচ্ছেদ্য অংশ, বাংলাদেশেও ঈদ ও বিয়ে উপলক্ষে মেহেদির ব্যবহার অবশ্যই পালনীয় কাজগুলোর একটি হয়ে উঠেছে। ভারতীয় আদালতে চুলের রং হিসেবে মেহেদির ব্যবহারের কথা উল্লেখ আছে, যেটা প্রায় 400 খ্রিস্টাব্দের। সারা পৃথিবী জুড়ে খুঁজে পাওয়া নানান ফসিল ও প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে নৃবিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন প্রায় 15,000 বছর ধরে নরনারীরা প্রকৃতির নানান উপাদান দিয়ে অঙ্গসজ্জা করতেন। সভ্যতার ইতিহাস ধরা হয় 5,000 বছর, কিন্তু মেহেদির ইতিহাস তারও পুরনো। মেহেদির প্রথম ব্যবহার দেখা যায় উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে। বর্তমান সময়ে মেহেদি বেটে পেস্ট করে ব্যবহার করার মতো সময়, সুযোগ এবং মানসিকতা খুব কম মানুষেরই আছে। এছাড়াও ব্যবহারের সুবিধার কথা চিন্তা করে ডাক্তার, ব্যবহারকারী, এমনকি বিক্রেতা সবাই চায় প্যাকেটজাত যে মেহেদি বাজারে পাওয়া যাচ্ছে তা যেন স্বাস্থ্যসম্মত হয়।
আপনারা শুনছেন ঢাকা FM এবং সেই সাথে অন্ধকারের গল্প। একটু আগে আমরা আমাদের তারেক আহমেদের একটা প্রতিবেদন শুনলাম মেহেদি নিয়ে, এবং অবশ্যই সবকিছু মেনে বুঝেই আপনি ব্যবহার করতে হবে। আর আজকে আমরা গল্প চলে আসি আমাদের আজকের অতিথি সাখাওয়াত। ফেসবুকে পোস্ট রয়েছে এবং সে শুধু বাংলাদেশ না, ভারত, মায়ানমার বিভিন্ন জায়গাতেও সে অপরাধ করে বেরিয়েছিল। সামি, আমরা মনে হয় যে সাখাওয়াতের সাথে কথা বলি।
একদম প্রথমে আমরা সাখাওয়াতের কাছে,
কোথায় বড় হয়েছে, কোথায় সাখাওয়াতের শুরুটা কিভাবে?
আমি যখন ক্লাস নাইনে পড়ি, 21 ফেব্রুয়ারির দিন প্রথম 21 ফেব্রুয়ারি শোডাউন হয় সকালবেলা, খুব ভোরে 6টা বাজে গেলাম ফুলটুল নিয়ে।
কোথায় এটা? ঢাকাতে?
না না, ঢাকাতে না, এটা হচ্ছে আমার গ্রামে।
আচ্ছা,
পালপাড়া।
আচ্ছা,
এটা গড়িপুড়ি।
আপনি বড় হয়েছেন কোথায়?
গড়িপুড়ি।
আচ্ছা,
তো আমি পড়ি চৌসুরি হাই স্কুলে।
আচ্ছা,
তখন সকালবেলা সবাই যখন মিছিল নিয়ে যাইতেছে, আমিও যাইতেছি সারাগোপি স্পেস সবার মতো। আমাদের বাজারে আসাম, চৌসুরি পালপাড়া চৌসুরি এখানে বাজারে আসাম, আমি আর সামনে গেলাম না, দেখলাম যে এক বন্ধু সাইকেল চালাইতেছে। আমি সবার থেকে আলাদা হইয়া ওর সাইকেলটা নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, এক পর্যায়ে ওর সাইকেলটা একটু নষ্ট হয়ে যায়।
আচ্ছা,
নষ্ট হয়ে যাওয়ার পরে ওটা একটা ঠিক করতে হয়, তাই 10 টাকা লাগে। 2005 সালের ঘটনা, ফেব্রুয়ারি মাসে। তখন ওর কাছে 10 টাকা ছিল না, 4 টাকা ছিল। তো আমাকে বললো যে তুই 6 টাকা দিবি, যেহেতু তুই নষ্ট করছিস আমি 4 টাকা দিই, তুই 6 টাকা দিবি। আমি বললাম আচ্ছা। তাই আসলে বাড়ির থেকে যদি বলতাম যে 6 টাকা না 20 টাকা লাগবে দিত, তখন আমার মাথায় গেছিল যে 6টা টাকা কোথায় ম্যানেজ করি, ঘর থেকে 6টা টাকা প্রথম চুরি করি আমি। তারপরের দিন আসলে আম্মু ওই 84 টাকা গয়না রাখছিল, যার কারণে আসলে পরের দিন আমাকে জিজ্ঞেস করে এখানে 6টা টাকা পাই না, তুমি নিছো কিনা। তখন আমি স্বীকার গেলাম না, আমরা ভাই বোন 4 জন, যেহেতু আমি সবার বড়, সেহেতু সবার তীরটা আমার দিকে আসা পড়লো, যেহেতু ওরা ছোট ছোট। আব্বু বললো হয়তো তুমি নিছো, তোমার আম্মুরে বললেই তো হয়, তোমার আম্মু কষ্ট পাইব, কি দরকার আছে বললা তো। তা আমি তারপরে স্বীকার করলাম না, ওর সাইকেলের টাকাটা নিয়ে দোকানদারে দিয়ে দিলাম। তা আমি যে চৌসুরি হাই স্কুলে পড়ি, চৌসুরি কলেজের একটা পুকুর আছে, আমার মামা ভরাট করার কাজ পেয়েছিল। তাই পুকুরটার ভরাট যখন ডেজার টেজার আনলো, তখন আমি ক্লাস ক্লাস না করে ওইখানে গিয়ে বসে থাকতাম
যখন পুকুর ভরে।
হ্যাঁ, ভরে মানে আমি ক্লাস করতাম না, ওইখানে গিয়ে মামার ডেজারে এখানে বসে থাকতাম। হ্যাঁ, এলাকার পোলাবনের সঙ্গে ডাব টাব নাইকেল টাইকেল একটু পাড়া টাড়া খাইতাম, নিজেও গাছের কাছে উঠতাম, চেষ্টা চালাইতাম যে কিছু একটা পড়া যায় কিনা। পরে অবশ্য একদিন আমার চাস্তো ভাই 2 দিন পরে বলতেছে, তোর আব্বা তো তোরা খুঁজতেছে, সাররা বিচার দিছে, তুই ক্লাস করিস না, তোরে তো খুব মারবে। তখন এই ভয়ে আমাদের আবার বাজারে কয়টা দোকান টোকান ছিল, তখন আমি 500 টাকা না নিয়ে আমার বন্ধুর বাসায় চলে আসছি। বন্ধুর বাসায় যখন চলে আসে, তখন আমার বন্ধু রাত্রে আমাকে একটা ছবি দেখাইছিল যে মাঝি ছেলে ব্যারিস্টার। তখন ছবিটা দেখলাম, তো পরদিন ও সকালে ও স্কুলে গেল, আমাকে রিকোয়েস্ট করলো তুই স্কুলে। তো আমি আর স্কুলে গেলাম না, হাঁটতে হাঁটতে চলে আসলাম চাঁদপুরে। এখানে আসলে অন্যমনস্ক ছিলাম, পকেটে যদিও 12 টাকা থাকে, কিন্তু আসলে ওই টেনশনটা ছিল না, যেহেতু মায়ের খাবো তাই একটু ঘুরে টুরে বিকালবেলা যাবো। চাঁদপুর বাবুরহাটের কাছাকাছি যখন আসি, তখন আমি অটো ধরে, অটো বলতে কি ওই সময় আসলো বেবি ট্যাক্সি ছিল, এখন হয়তো এটা উঠে গেছে, ওই বেবি ট্যাক্সি 10 টাকা দিয়ে আমি চলে আসি লঞ্চ স্টেশনে। আসা পড়ার পরে দেখলাম অনেক লস টস, পরে আমি লঞ্চে উঠি ঢাকা যাওয়ার জন্য। চিন্তা ছিল না যে ঢাকায় আসবো, মানে হঠাৎ করে উঠে যাওয়া।
আচ্ছা,
উঠার 20-30 মিনিট পরে লাশটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এক পর্যায়ে আমি ঢাকা নামি সদরঘাটে, তখন আসলে কিছু চিন্তাম না। তো সদরঘাটে যখন নামি তখন প্রায় 7:30
সন্ধ্যা 7:30।
তাই রাত্রে কোথায় ঘুমাবো, হঠাৎ করে দেখি রাত্রে 10:11 বাজছে আর স্টেশনে সবাই কাগজ বিছিয়ে ঘুমাইতেছে। তো এক পর্যায়ে আমি আর পেপার পাইলাম না, আমি ওইভাবেই শুয়ে পড়লাম।
আপনি সারাদিন খেয়েছেন কিছু?
তার মধ্যে সারাদিন বলতে একবার ভাত খেয়েছিলাম, ওই লঞ্চের ক্যান্টিন আছে না, ওইখান থেকে খাবার খাইছিলাম। তো আমি ঘুমানোর পরে আমার কাছে আর খরচ টরচ 270 টাকার মতো ছিল, রাত্রে দেখি টাকাটা চুরি হয়ে গেছে। ঘুমাইছি কখন আসলে বলতে পারি না, চোরেরা নিয়ে গেছে চুরি করে। তখন আমি সকালবেলা পকেট টকেট ইয়ে করে বলতে যে পাশে একজনে বলতেছে যে ভাই আমার টাকাটা তো চুরি নিয়ে গেছে, ভাই তুমি তোমার টাকা সেফ মতো রাখবে না, স্বর্গ তো এরকম তোমারই নিয়ে যায় না, এটা তো ভাগ্যের ব্যাপার। পরে যাই হোক কি করব, তো 11:12 যখন বাজে খুব খিদে লাগছিল, তখন আসলে অনেকজন বললাম, কিন্তু কেউ আসলে ঢাকার পরিস্থিতি যে এরকম আমি আগে জানতাম না কখনো, সবাই দূর দূর করে তারা যায়, কেউ বলে পাগল, কেউ বলে বিভিন্ন ধরনের মন্তব্য টন্তব্য
করে। ঢাকা শহরে আসলে এরকম অনেক মানুষ আসে, তো দেখা যায় যে সবাই দেখে যে এই বিপদে পড়ে এই বিপদে পড়ে, কেউ কারো সাহায্য করেন না।
যেমন এতিমের মতো হয়ে গেল আসলে,
লঞ্চ ঘাট রেল স্টেশন এগুলোর মধ্যে এরকম হয়।
পরে এক পর্যায়ে একটা হোটেলে চাকরি নিলাম, চাকরি এসে গ্লাসের পানি টাইনা দেওয়ার জন্য।
ওইদিন কই গেলেন? তারপরে
ওইদিন মানে তখন তো আসলে চিনতাম না কোন জায়গায় আছি, হাঁটতে হাঁটতে আপনার মালিবাগের এখানে আসি, আসে মানে এই দোকানে চাকরি চাই সেই দোকানে চাকরি চাই যে লোক লাগবে কিনা। তা এক দোকান রাজি হইল যে আসলে আমাদের একটা লোক রাখবে, গ্লাস টাস দিয়ে দিতে পানি টানি দিবে। তো আসলে আমি যে সারাদিন হাঁটছি অনেক পরিশ্রম হয়েছে, সন্ধ্যার থেকে আবার সারা রাত্র ডিউটি করছি, একদম পুরাই ক্লান্ত। স্যার সকালবেলা ওদের 2 শিফটে তো ওদের হোটেল চলতো, তাই সকালবেলা ঘুমাইতে গেছি, এরকম 2 দিন করলাম। 2 দিন করার পরে দেখি যে আসলে কাজটা তেমন সুবিধাজনক না। পরে ওরা মাসের শেষ দিকে ছিল তো বেতন পাইছে, তাই চিন্তা করলাম ওরা যেহেতু বেতন পাইছে, ওই শার্টের পকেটে টাকা আছে, ও 5,000 টাকা বেতন পাইছে, ওইখান থেকে 500 টাকা নিয়ে যাই।
আচ্ছা,
নিজে আপাতত বাসি, সবটা টাকা নিয়ে লাভ হবে না। তখন আসলে এরকম ছিলাম না, একটু মানে সবটা ফেরি ছিলাম, সবটা নিলে তো বেড়া চলতে পারবো না, 500 টাকাই নিই। তখন 500 টাকা নিয়ে আমি চলে আসি আমার ফুফুর বাড়ি গাজীপুর।
আর এর মধ্যে আপনার কদিন হয়ে গেল? ওর মাঝখানে তো অনেকদিন হয়ে গেল,
এই মাঝখান দিয়ে প্রায় 5 দিনের মতো।
সেই 5 দিনে তো বাবা মা তো
দেখিনি। তাই আমি যখন ফুফুর বাড়িতে আসলাম, তাই আমি আসলে চিনতাম না। তাই এক বাসে ওইটা বলতেছি ভাই গাজীপুর যাব, তো এটা বলতেছে যে ভাই এটা তো মাওনার বাস, তুমি এই বাসে ওঠো না, হঠাৎ করে নামে গেলো। পরে যাই হোক কষ্ট বেশি আসলাম গাজীপুরে। গাজীপুরে আসার পরে আমার যে হারাই গেছে ফুফুরা আবার বাড়িতে চলে গেছে, যে আমাকে দেখার জন্য, বাবা মারের সান্ত্বনার জন্য আমি আবার তাদের বাসাটা তালা পাই। তখন গাজীপুরে একটা জায়গা আছে
শিমুলতলিতে
দাঁড়ায় এলাম। মানে সকালবেলা যখন দাঁড়ায় রয়েছি আর দেখে অনেক লোকেরা আসছে, কেউ 5 জন, কেউ 2 জন, কেউ 3 জন নিতেছে কাজ করার জন্য। তো প্রথম আসলে ব্যাপারটা বুঝতে পারিনি, তখন একজন লোক আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি কাজে যাবা কিনা, কত দিতে হবে তোমাকে, তুমি কত দিতে হবে। ঠিক আছে, তখন এক লোকে বলতেছে ধান কাটতে পারো। তা চিন্তা করলাম যে যাই, যেহেতু মোটামুটি পারি, সারাদিন ইয়ে করলে তো খাইতে পারবো, কয় টাকা? তো সবাই 100 টাকা করে চায়, আমি 80 টাকা করে বলছি। এখন আমাকে নেওয়ার জন্য 2-3 জন লেগে গেছে, বলতেছে আমি নেবো, এ বলতেছে আমি তোমাকে আগে বলছি আমি নেবো। তা যাই হোক নিয়ে গেল, মোটামুটি কাটতে তেমন পারি না, অনেক বোকা জোকা শুনছি, হ্যাঁ এই কাজ করতে পারো, তোমার তো 80 টাকাও দেওয়ার যোগ্য না, কিন্তু 50 টাকা পাইবা। তাই যাই হোক খাওয়া দাওয়া খাওয়া 50 টাকা দিল। তো এক পর্যায়ে দেখি আর সম্ভব না, বা আমি আবার বাড়িতে চলে যাই। যখন দেখি বাবা মা খালি বলে এই কোথায় গেছিলা কোন জায়গায় গেছিলা খালি প্রশ্ন করে ঘরের মধ্যে, তখন আমার এক ফুফুর বাড়ি আছে কুমিল্লাতে জালতলাতে, ওই ফুফু আইসা আমাকে নিয়ে গেল, আমার বাসায় তিন চার মাস থাকুক, দেখা যাচ্ছে যে একটু পরিস্থিতি হলে আবার নিয়ে আসবেন ভাই। পরে আমি যখন ফুফুর বাড়িতে গেলাম তখন দুই তিন দিন ছিলাম, থাকার পরে একটা মেয়ের সঙ্গে মানে তখন ফুফুর মোবাইল ছিল, ফুফুর মোবাইল নাম্বারটা আমাকে নিছে ওরা, নিয়ে আমাকে ফোন করতো। আমি ফুফুর মোবাইলটা দিয়ে আসলে গেম চেঞ্জ খেলতাম, 1600 মডেলের মোবাইল ছিল তখন, ওই সময় আসলে এত মোবাইল টোবাইল ছিল না। তো ওর রাতে একটা মিস কল দিছে, আমি তাই ফোনে টাকা ছিল না আমি আর ব্যাক করতে পারিনি। পরের দিন আসা বলতেছে আমি তো রাতে মিস কল দিছিলাম, কল দিলে না কেন? তো আমি বললাম কে আপনি? আমি পাশে বাসা থাকি, মানে আমার ফুফুদের বাসারই ভাড়া থাকি, ওর নাম আসলে পপি ছিল। পরে আমি যাই হোক আমি ওর সঙ্গে দুই তিন দিন কথা টথা বললাম, প্রতিদিন তো দেখা হইতো, এক পর্যায়ে 6 দিন গেছে আর ও আমাকে বলে যে তুমি আমাকে বিয়ে করো।
আচ্ছা,
ও তখন ক্লাস 10 পড়ে। তাই আমি বললাম আচ্ছা আমার তো কোনো টাকা পয়সা নেই, সমস্যা নেই আমি ম্যানেজ করবো। তাই ও আর ম্যানেজ করতে পারে না, আমাকে বলে তোমার ফুফুর এখান থেকে তুমি ম্যানেজ করো না। আমি বললাম আসলে কোথা থেকে ম্যানেজ করবো? তাই এক পর্যায়ে আমি ফুফুর কিছু টাকা চুরি করি,
ওই 6-7 দিনের পরিচয় সে বলে বিয়ে করতে আপনাকে।
হ্যাঁ হ্যাঁ, তখন আমি ফুফুর কিছু টাকা চুরি করি প্রায় 4000 টাকার মতো। ওকে আমি যখন বলি যে টাকাটা আমি ম্যানেজ করছি, তখন ও আমাকে নিয়ে আসলো একটা কাজী অফিসে যায়, এটা আপনার কান্দির পারে, শাহজান কাজী করার নাম ছিল। ওইখানে গেলাম, যে প্রায় 2 লাখ টাকার মতো কাবিন করলো। ঠিক আছে, তখন আমি আসলে এত কিছু বুঝতাম না আসলে। তারপর বাসায় আসলাম, আসার পরে প্রতিনিয়তই তো সবকিছু মোটামুটি কম বেশি রিলেশন হইতেছে যাইতেছে।
ও বিয়ে করে ফেলছেন, আপনি ফুফুর বাসায় থাকেন?
হ্যাঁ, ওর বাসা থাকে, পাশাপাশি বাসা কেউই জানে না। ঠিক আছে, ও আমাকে বলে তুমিও তো লেখাপড়া করো, আমিও লেখাপড়া করি, জানানোর দরকার নেই, তুমি মেট্রিক পাস করো, আমিও মেট্রিক পাস করি। তখন অবশ্য জানুক সবাই। তো এক পর্যায়ে 4-5 মাস গেল। ঠিক আছে, তখন আমি পপিরে, আমি ফুফুর বাড়িতে থাকতাম, পপিরে মাঝে মধ্যে বলতাম যে পপি আসলো এটা নাই, তো আমাকে আসলো কিনে দিত, যে ধরো তোমাকে টাকা দিলাম তুমি নিয়ে আসো, সমস্যা নেই, আবার তোমার যখন থাকে তুমি আবার আমাকে দিও। তাই 4-5 মাস পরে আমি বাড়িতে আসলাম।
আচ্ছা, এর মধ্যে আপনি যে বাসা থেকে 4000 টাকা নিলেন, ফুফু টের পায় নাই, ওটা কি হলো?
ফুফু আসলো ওখানে মানে দেখেনি, ওই তখন পর্যন্ত খেয়াল করেনি, কখন খেয়াল করছে বলি। আমি বাড়িতে এসে বললাম, বাড়িতে এসে 8-10 দিন থাকলাম। তা আমাদের তখন মোবাইল ছিল না 2005 সালে, তো যেটাদের মোবাইল ছিল এখন মোবাইলের একটা মাথায় টেনশন ঢুকলো যে মোবাইলটা কোথা থেকে ম্যানেজ করি, ওর সঙ্গে তো কথা বলতে হইব না, কথা বললে তো আর থাকতে পারতেছি না। তো আমাদের দোকানদার ছিল, বারোটা দোকানদার, তাই ওদের দোকানে আমি একদিন হঠাৎ করে বসি, বসে ওদের এখানে মোটরওয়ালা এক ধরনের সেট ছিল আগে, এখন হয়তো এগুলো নাই, ওই মোটরওয়ালা সেটটা আসলো চুরি করে ফেলাইছি কথা বলার জন্য। কিন্তু ওর যে লক করছে, আমি তো এখনো নর্মাল লকই ছিল, আমি আসলে বুঝতাম না লকটা যে কিভাবে খুলতো। পরে যাই হোক অনেক চেষ্টা বেষ্টা করে লকটা খুলছি, আমি ফুফুর ওর নাম্বারটা কল দিয়ে ফুফুর সঙ্গে কথা বলতাম, ওর সঙ্গে কথা বলতাম, ফুফু যদি জিজ্ঞেস করতো তাই বলতাম এটা বন্ধুর নাম্বার, বন্ধুর সঙ্গে আসলে আপনার ভালো লাগে এই কারণে কথা বলি। 8-10 দিন গেছে আর ফুফু হঠাৎ করে আব্বুরে বলছে যে ভাই ভাই এরকম ঘটনা, স্বাগত আমার প্রায় কিছু টাকা নিয়ে আসছে। তখন তো আব্বা খুবই রাগারাগি করছে, আমি বুঝতে পারছি যে ফুফু বলছে পাশে ঘরে ফোনের থেকে, আব্বা আমারে বলতেছে দেখো তোমার ছেলে ওইখানে গিয়ে কাজ করে আসছে, এখন আমি আমার বোনের কাছে কি বলবো। এক পর্যায়ে যখন এটা হয়ে যায় আমি তখন আর কি করব, তখন আমি আমার নানির বাড়িতে চলে যাই, নানির বাড়ি পাশেই 20 টাকা রিক্সা ভাড়া, আমি হাঁটতে হাঁটতে নানির বাড়িতে চলে যাই। চলে যাওয়ার পরে যখন নানুরা খবর দিল একজন রেডিয়া যে আমি নানুর বাড়িতে আছি, ঠিক আছে, আমার আব্বা এসে আমারে ধরে নিয়ে গেলো বাসায়, নিয়ে খুবই মারধর করলো। করার পরে আমি রাত্রে বাড়ির থেকে প্রায় কিছু টাকা নিয়ে পরে এসে পড়ি ঢাকাতে আবার।
আচ্ছা, আর আপনার ওয়াইফ ওখানে থাকে?
হ্যাঁ, ওইখানেই থাকে। তো আমার কাছে মোবাইলটা ছিল ঢাকাতে এসে, আমি তখন আসলে ফ্লেক্সিলোড ছিল না, 300 টাকার কার্ড ছিল, আমি এক দোকান থেকে অনেক খোঁজাখুঁজি করার পর 300 টাকার একটা কার্ড বড়ি, তখন আসলে গ্রামীণ নম্বর ইউজ করতাম, আর মিনিটও কাটতো অনেকটা আগুড়া, তাই ওর সঙ্গে মাঝে মধ্যে কথাটা বলতাম। তো ও তো জানতো যে আমি বাড়িতে, ফুফো জানতো কিন্তু ওদেরকে জানায়নি যে আমি বাড়িতে না কোথায়, ও জানতো বাড়িতে। তো আমি একটা হোটেলে চাকরি নিই, মহাখালীতে ছিল, টেবিল টেবিল মুছে রয়েছে দেওয়া। তো আমি রাত্রে মাঝে মধ্যে ওর সঙ্গে কথা বলতাম, তো অনেক কিছু ছিল না। তো ওকে বলতাম যে আসলে পপি একটা গামছার প্রয়োজন, তোয়ালের প্রয়োজন, শরীর টরীর বুঝতে পারি না, ঠিক আছে আসলে দিলে তো অনেক ভালো হয়। তো বলতো যে তুমি আসো কুমিল্লাতে আসো, আমি তোমাকে একটা তোয়ালা দেবো। দেখলাম কুমিল্লাতে কিভাবে যাব। তো যাই হোক বললাম যে আচ্ছা তুমি তো একটা কাজ করো, কিছু টাকা রাখো, আমি যে কোনো একদিন সময় করে হইলে কুমিল্লাতে আসা তোমার কাছ থেকে নিয়ে যাব। তো একদিন হঠাৎ করে আমার মালিকের বাড়ি ছিল আপনার 14 গ্রাম, তাই মালিক আমাকে বললো আমাদের বাড়িতে যাব, কিছু কাজ টাজ আছে, তোমরা দুইজন লোক কইরা আমার সঙ্গে যাবা, ঠিকঠাক মতো খাই আবার সঙ্গে সঙ্গে চলে আসবো। তখন আমি মালিককে খুব রিকোয়েস্ট করলাম, আমার কুমিল্লা একজন আত্মীয় আছে, ঠিক আছে আপনি একটু গাড়িটা থামেন, আমি বাসা যাবো আর আসবো। তখন গেছি আর আমার ফুফুর সামনে ধরা পড়ে গেছি। তখন আমার ফুফু যখন বলছে যে তুমি আসছো, আমি বলছি ফুফু আপনার কাছে আসছি, এটা বলছেন যাতে ফুফু আর না ইয়া করে। কথা টথা বললে প্রায় 2.5 ঘন্টা মালিক অপেক্ষা করছে যে ছেলেটা আসলো না আসলো না, ঠিক আছে। এক পর্যায়ে ও আমার তখন প্রায় 500 টাকা দেয় তোয়ালে কেনার জন্য। আসলো ওই সময় একটা তোয়ালে 30 টাকা কি 40 টাকা ছিল, এরকম ছিল।
হোটেলে কাজ করতেন, টাকা পেতেন না কিছু?
আসলে মালিক দিত না, বলতো যে এত টাকা বেতন দেবো, এত টাকা বেতন দেবো, থাকতো আর খাওয়াইতো। মানে যদি চাইতাম মাঝে মধ্যে 10 টাকা 5 টাকা টাকা দিয়ে কিরিপ করবা, একবারে নিও মাস শেষে নিও, এরকম কথাটা বলতো। তখন আসলে আমি ওর থেকে 500 টাকা আইন না, যা যা লাগে লঙ্গি টঙ্গি ওইখানে ওদের বাসায় কাজ টাজ করে ওই যে 14 গ্রামে, আবার টাকাতে আসা যা যা লাগে মোটামুটি সবকিছুই কিনছি, জামা কাপড় লঙ্গি গামছা টামছা যেতটুকুই পারছি কিনা কইরা প্রায় 1 মাসের মতো এখানে চাকরি করে। যখন আমি এক পর্যায়ে মালিকের কাছে একটু একটু ভালো হইলাম, তখন মালিক একদিন হঠাৎ করে বলতেছে তুমি একটু বসো আমি আসতেছি বাসার থেকে। তো মানুষ খাবার খাইয়া বিল দেয় না, বলো না এই ছেলে বিলটা দিয়ে আসো, এরকম 2-3 জনে যখন বিলটা দিয়েছে যে তুমি বিলটা দিয়ে আসো, টাকা আমি এখানে বসে টাকাটা নিয়ে আসো। তো এই টাকাটা নিয়ে আসলো, আমি পরে এসে পড়ি আর মানে ক্যাশে দিই না টাকাটা। দোকানের মধ্যে তো অনেক লোকজনই আসলে বাইরে করে, তো যারা কাজ করে তারাও কিন্তু বাইরে হইতেছে, তারাও কিন্তু মানে মালিক বুঝতে হয়তো বাইরে কোনো কাজে গেছে। তো মানে আমি টাকাটা নিয়ে আর ক্যাশে জমা দিইনি, সঙ্গে সঙ্গে একটা বাস ধরে আমি চলে আসলাম।
আচ্ছা কত হবে টাকাটা?
টাকাটা প্রায় 1200 টাকার মতো। আচ্ছা একজনে 500 টাকা দিছিল, আরেকজনে দিছিল 300 টাকার মতো, আর আরেকজন 480 টাকা বিল আসছিল, 500 টাকাই দিছে, প্রায় 1200-1300 টাকার মতোই,
চলে তো 1300 হইল,
1300 টাকার মতোই। তখন আমি আসলে একটা বাসে উঠি, বাসটা টাঙ্গাইলের বাস ছিল। তো আমার হঠাৎ করে বলতেছে কোথায় যাবা, আমি বলতেছে জামুনে, বাস যেখানে যায় জামুনে। তো বলে কন্ট্রাক্টর বলতেছে টাঙ্গাইল যাবা, তো আমি কই হ্যাঁ টাঙ্গাইল যাবো, ভাড়া কত? কই বলতেছে 220 টাকা। তো আমি বলি এত ভাড়া? কই তোমার জন্য না হয় 10 টাকা কম, 210 টাকা নিল। নেওয়ার পরে টাঙ্গাইল গেলাম, তো আমি জানতাম না যে টাঙ্গাইল আসলে এত দূর, ঠিক আছে যমুনা সেতুটা তো পার হয়ে মানে বাড়িতে বাড়িতে সন্ধ্যা 7টায় তো গাড়িতে উঠছিলাম, প্রায় রাত্রে 12টা 1টার দিকে গিয়া টাঙ্গাইল পৌঁছে যমুনা সেতুটা তো দেখলাম। তার মাঝখান দিয়ে আবার মানে আসলে ওই স্টেশন ছিল না, কোথায় যাবো না যাবো গিয়েছি, এক জায়গায় উঠলাম বা। তারপর মাঝখান দিয়ে ওরা ব্রেক দিছিল, ওইখানে আবার কিছু খাবার দাবার খাইলাম, ঠিক আছে হ্যাঁ টাঙ্গাইল গেলাম। রাত্রে 2টা বাজে নামাইছে, এখন আর ঘুমাই কোথায়।
12টা বাজে নামাইলো না 2টা বাজে?
12টা না 2টার দিকেই নামাইছে,
কারণ 7টা বাজে রওনা দিলেন, 2টা বাজে
নামাইলাম। ওই বঙ্গবন্ধু সেতুর মধ্যে যমুনা সেতুর মধ্যে আর একটু জ্যাম ছিল, যার কারণে একটু লেট হয়েছে, 12টা বাজে নামার কথা ছিল। আর বিশেষ করে লেট হয়েছে টাঙ্গাইলের যে বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা দুর্ঘটনা ঘটছিল। তো কেউ অনেকে নামে গেছে, অনেকে নামে নেই, বলছে বাসে আসি সমস্যা কি, অনেকে আবার বিভিন্ন ব্যান্টেন ধরে চলে গেছে, আর আমি নামি নেই, কারণ আমি নামি না কি করবো কোথায় যাবো। তো এই কারণে বাসে বসে রয়েছি, 2টা বাজে এক পর্যায়ে আমি নেমে গেলাম। নেমে যাওয়ার পরে এখন কি করবো, ঘুমাবো কোথায়? তো টাঙ্গাইল বাস স্ট্যান্ডের পাশে একটা মেডিকেল ডাক্তার ইয়ে আছে, হাসপাতাল আছে। আমি হাসপাতালের ভিতরে দেখি যে দারোয়ান টারোয়ান বসে রয়েছে, বাইরে অনেক লোক গুলা বসে রয়েছে রয়েছে পেপার টেপার দিছে, তো আমি এখানে গিয়ে চুপচাপ বসে রইলাম। কিন্তু চারটা বাজে এক দারোয়ান এসে বলছে এখানে বসা যাবো না, যাও যাও উঠো উঠো। তখন আর ওইখানে বসলাম না, পাশে গিয়ে যে বিভিন্ন টং দোয়ান থাকে না বন্ধ রাত্রে, ওই টেবিলের মধ্যে বসে রয়েছে, খুব মশা কামড়াইতেছে, কয়লও পাইতেছি না বা এরকম, খুব অত্যাচারের মধ্যেই আসলে ছিলাম। তারপরের দিন খাবার দাবার খাইলাম, আসলে যখন টাকা আছে তখন আর চিন্তা নাই যে কাজ করবো কি না করবো, এই ধরনের কোনো টেনশন মাথায় থাকে না। যখন টাকাগুলো শেষ হয়ে যায় তখন এই ধরনের টেনশনটা আসে, এখন কি করবো, একটা কাজ তো ম্যানেজ করতে হয়। তো 1300 টাকা প্রায় দুই দিনের মাথায় শেষ হয়ে গেল, কিভাবে শেষ হলো তা আমি নিজেও কি বলতে পারি না। তো এক পর্যায়ে টাঙ্গাইল মির্জাপুরের এখানে একটা কাজ নেই, মির্জাপুর বলতে বাস স্ট্যান্ডের এখানে এরকম লোক বিক্রি করে, ওই ওদের পাহাড়টার সাফ করা, আনারস গাছ সাফ পরিষ্কার টরিষ্কার করা,
দিনমজুর
যাকে বলে, মানে দিনমজুর না, মানে মানুষ দিনমজুরে যায় টাকা পায়, কিন্তু আমার এনে ফ্রি।
ফ্রি কেন?
মানে ফ্রি নিতেছে, মানুষ তো দেখা গেছে কাজ করে সারাদিন কাজ করে বাসায় এসে পড়ে, আমি তার আসতে পারি না, তোরা চিন্তা করে থাক খাও কাজ করুক, মানে মূলত ফ্রি মূলত। মানে তো বললো যে এরকম মূলামূলি দর কষাকষি করে গেলাম, ঠিক আছে দিনে 110 টাকা করে দিবেন, তিন বেলা খাওয়াইব। পরে বললাম আঙ্কেল আমার তো আসলে বাড়ি অনেক দূরাই, কিভাবে যাবো, আপনাদের এখানেই থাকি, থাকলে তো আর এত টাকা তোমার দেওয়া দেবো না, তোমার থাকা খাওয়াম, ঠিক আছে আচ্ছা আমি তোমার ম্যানেজ করে। তোদের আসলে একটা দোচালা ঘর ছিল, লার্কি টার্কি রাখতো, তো এটা মোটামুটি ইয়ে করে একটা ছোট্ট বাঙ্গা চকি আসছিল, ওইখানেই খাতা বালিশ দিয়ে আমাকে ব্যবস্থা করে দিল। রাত্রে অনেক মশা, ওই দিন রাত্রে আর ঘুমাইতে পারলাম না। পরের দিন আংটির খুব রিকোয়েস্ট করলাম, আংটি আমি তো আসলে ঘুমাইতে পারতেছি না, আপনি যদি একটা ব্যবস্থা করেন, তো একটা মোটামুটি একটা মশারি এনে আমাকে ব্যবস্থা করে দিল। তো ওর আমার ভাইয়ের একটা দোকান ছিল টাঙ্গাইলে, টাঙ্গাইলে ওই দোকানটা হচ্ছে একটা স্যানিটারির দোকান। তো ওর ভাই বলতেছে ভাই আমার তো একটা লোক দরকার, ঠিক আছে আমার একটা লোক ম্যানেজ করে দিই, যেহেতু তুই ওই দিক সেদিকে যাস। তখন ওর ভাই আমাকে দেখে বললো তোর তো এখন তেমন কাজ টাজ নাই, একে আমার এখানে দিয়ে দেয়, আমার দোকানে থাকুক কাজ টাজ করুক। তখন হঠাৎ করে একদিন চিন্তা হলো যে পপির সঙ্গে তো আমি কথাবার্তা বলি না।
আচ্ছা পপির সঙ্গে তো কতদিন কথা বলেন না? পপির সঙ্গে
প্রায় 2 মাসের মতো।
ওকে,
তখন আমি পপির সঙ্গে, আমার তো নাম্বারটা মুখাস্থই আছে ওদের নাম্বারটা, আর ওনাকে প্রায় মানে ফোন নিয়ে বসে থাকতো যে আমি কখন কল দেবো, কোন সময় কল দেবো। আর আমাদের বাড়িতে তো ফোন ছিল না, ও মানে
আপনি তো মোবাইল সেট কিনেছেন অলরেডি নাকি?
মোবাইল সেট কিনছে, এটা ঢাকায় এসে হারায় ফেলাইছে।
আচ্ছা,
মানে কখন নিয়ে গেছে, কোন সময় নিয়ে গেছে, কোন
জায়গায়
বলতে পারি না। তো আসলে মালিকের একটা ফোন ছিল, মালিকের বলতাম আঙ্কেল আমার না বাড়িতে কথা বলতে হইব, ঠিক আছে তো প্লিজ একটু যদি ফোনটা দেন তো আমি একটু কথা বলতাম। তো আঙ্কেল বলতো তুমি এখানে বসে বসে কথা বলো। তাই আমি ফোন দিতাম, ফোন দিয়ে প্রায় বেশিরভাগ পপি ধরত ফোন, মাঝে মধ্যে ওর আম্মুও ধরতো। তো পপির রিকোয়েস্ট করতাম যে এই নম্বরে ফোন দিলে পাবা না আমাকে, আমি দূরের আসলে এক বন্ধুর কাছ থেকে ফোনটা নিয়ে ফোন দিই। তো এভাবে করার পরে যখন 3-4 মাস কাজ টাজ কলাম খাইতেছি চলতেছি, এক পর্যায়ে তার যে দোকানদার, দোকানদারের একটা মেয়ে ছিল, তা আমি মোটামুটি লেখাপড়া ভালোই জানতাম, চার রুল ছিল। তো ওই একদিন আমার পড়া দেখা, আমি দোকান থেকে আসছি প্রায় ওই দিন আগে আগে, এসে পড়ছি গোসল করি নাই, দুপুরে আর আসি নাই, তো এই কারণে আমি 8টার দিকে চলে আসি। তো পড়তেছে আমি দেখতেছি যে 7 যে পড়া যে পড়াইতেছে মা তেমন ভালো পড়াইতেছে না। তো আমি অঙ্ক টঙ্ক 1-2 অধ্যায় অঙ্ক করে দিলাম। তো মানে আংটি দেখে বলতেছে তুমি এত ভালো পারো, তুমি একটা কাজ করো, কালকে তো সন্ধ্যায় আইসা, আমি এরপরে তোমার আর দোকানে যাই দেবো না, তোমার আঙ্কেলটা আমি বলবো। তখন আমি বললাম আচ্ছা দেখ, তা আমার জন্য তো সুবিধা হয়, দোকানে বেসে থাকতে হয় না। তখন কালকের থেকে সম্মানটা বাইরে গেল, সার সার মানুষ, ঠিক আছে ভালো মোটামুটি রেক্সপেক্ট করতেছে, খুব পড়াইতে আছে, খাবার দাবারও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, থাকা জায়গাটাও মোটামুটি একটু আস্তে আস্তে ভালো করে দিতেছে। তো এক পর্যায়ে তার মেয়ের সঙ্গে আমার একটু একটা প্রেমের ভাব হয়ে যায়, এক পর্যায়ে কিছু একটা
কিভাবে মানে ক্লাস 7 এর একটা মেয়ের সঙ্গে
আসলে তখন বুঝতাম না যে আসলে কিভাবে কিভাবে হয়ে গেছে।
আপনি আবার তো পড়াতেন না, মনে হইতো না যে আমি টিচার
আসলে ওই সময় আমার এত খেয়াল ছিল না যে আমি টিচার না।
তারপর আপনি আবার তো আবার বিয়েও করছেন আগে তাই না?
আসলে ওই ধরনের কোনো মন মানসিকতা আমার ছিল না, থাকবো কি না থাকবো ঠিক আছে এই ধরনের কোন চিন্তা ভাবনা মানে ছিল না যে বিয়ে করছি না না করছি,
মানে বিয়ে জিনিসটা কি সেটাই আপনি আসলে বুঝেন। ওকে, তারপর আপনি প্রেম করলেন?
তখন ওই মেয়ের সঙ্গে একটা সম্পর্ক হয়, প্রথম একদিন মোটামুটি যা হওয়ার হয়েছে, আমি আসলে এত সবকিছু খুলে বলতাম। তারপরে আরেকদিন হয়েছে, তৃতীয় দিন ধরা পড়ে গেছি, মেয়ের মা আর ওর চাচা ধরে ফেলাইছে, খুব মারধর করছে। এক পর্যায়ে আমার চুলটুল কাইটা রাইটা আমার খুব মারধর করে বাসক থেকে বের করে দিছে। হয়তো অনেক মায়ের দিয়েছে, জামাটা কাপড় একটু সিলেট হয়ে গেছে, তখন কি করবো, শরীরে অনেক ব্যথা, ঠিক আছে। তাই শরীর এক জায়গায় গিয়ে পুকুরে গোসল টোসল করলাম, ঠিক আছে, সন্ধ্যার দিকে প্রায়। তখন সারা রাত্র এক জায়গায় আসলো টাঙ্গাইল রেল স্টেশন, রেল স্টেশনে এখানে এসে আর সারা রাত্র বসে বসে রয়েছি। অনেকে দেখি যে শীতকাল ছিল তো, লুঙ্গি এক লুঙ্গির মধ্যেই ঘুমায় রয়েছে। আসলে আমার ঘুম আসছিল না, কিন্তু অনেক শরীর ব্যথা, এক পর্যায়ে আমার ঘুমে এসে পড়ে, আমিও ঘুমিয়ে যাই। তো সকালবেলা রেল স্টেশন দিয়ে হাঁটতেছি, এখন হঠাৎ করে এক জায়গায় দেখি যে কিছু কাপড় চোপড় শুকাইতে দিছে। এখন চিন্তা করলাম, কাপড় চোপড় গুলো যদি চুরি করে নিতে পারি তো হয়তো আমি পরে একটু ভালো দেখা যাবে, কারণ এখন যে অবস্থা, মানুষ পাগল ছাড়া আর কিছু বলে না। তো ওইখানে প্রায় তিনটা লুঙ্গি ছিল, দুইটা শার্ট ছিল, চারটা প্যান্টের মতো ছিল। তা আমার লাগে একটা শার্ট আর একটা প্যান্ট, বাকিগুলো স্টেশনে আইনে আমি বিক্রি করে দিছি, 20 টাকা 10 টাকা 30 টাকা পুরান কাপড় বিক্রি করে দিয়েছি, কোনটা 5 টাকাও বিক্রি করছি, বিক্রি করে প্রায় 40 টাকা হইল। তখন যখন 40 টাকা হইলো, আমি গিয়ে চুল এখান দিয়ে অল্প একটু বড়, এখান দিয়ে ছোট, মানে চুলগুলা যে কাইটা দিয়েছে ওরা কেচে দিয়ে, তো আমি আসলে মাথাটা নেড়ো করে ফেলাই সেলুনে গিয়ে, যাতে আর কেউ বুঝতে না পারে। তা এক পর্যায়ে আমি হঠাৎ করে একদিন সকালবেলা একটা চার দোকানের পাশে বসে রয়েছি, তোমার এক মুরুবে এসে জিজ্ঞেস করতেছে কি কাজে যাবা নাকি। আমি বললাম কিসের কাজে, আমাদের খেতটা আছে, ঠিক আছে, এগুলো পরিষ্কার করতে দিব, শীতকাল আইছে, আলুর চাষ করবো, তো মইটে দিয়ে দিব, একটু পরিষ্কার করে দিও। তাই চিন্তালাম যাই হোক, আঙ্কেল বললাম যা, আঙ্কেল অনেক দূরাই তো আমাদের বাসা, আমার তো খাবার দাবার খাওয়াই দেবো, কোনো সমস্যা নাই, তুমি যতদিন আমার কাজ না হয় ততদিন আমার বাসায় থাইকো। তো এক পর্যায়ে আমি যখন ওদের বাসায় প্রায় 4-5 দিন কাজ করলাম, ওর ছেলে আবার ইটালিতে থাকতো, ওদের একটা ফোন ছিল প্রায় মনে হয় 6-7 মাস আগে বিয়ে করতো। তখন ফোনটা দেখে আমার খুব পপির সঙ্গে কথা বলার খুব ইচ্ছা জাগলো, যে আসলে পপির সঙ্গে যদি কথা বলতে পারি তো বাড়ি হইতো। তো ওরা আবার আমাকে ঘুমাইতে দিত ওদের যেই চৌচালা ঘর ছিল, চৌচালা ঘরের মধ্যেই, মানে এক রুমে দিত। ঠিক আছে, আমি হঠাৎ করে একদিন রাত্রে ওর ফোনটা নিয়ে চুরি করে পালাইছি। যখন আমি চুরি করে পালা যাই, তখন ওদের ফোনে আসলে মানে রাত্রে 2টা বাজে 2টা আড়াইটা বাজে কয়টা পাঠিয়েছি জানি না, মানে স্টেশন ধরে যে হাঁটতেছি প্রায় লাগে 2 স্টেশন পাঠিয়ে গেছি।
আচ্ছা,
মানে এত দ্রুত হাঁটছি যাতে কেউ না দেখে। সকালে পড়ায় রয়েছি এক জায়গায় চুপ করে, যখন ট্রেন আসবে স্টেশনে থামলে উঠে যাবো, ওইটা আরেক জায়গায় চলে যাবো, তাহলে তার পাবে না। তো এক পর্যায়ে আমি আসলে যখন ট্রেন আসতে আসতে প্রায় 12টা বাজে গেছে
দুপুর,
হ্যাঁ, তা আসলে খুব খিদা লাগছে। তখন আর জঙ্গলের থেকেও তেমন বাড়ি না, যেমন যদি ধরা পড়ে যাই। এক পর্যায়ে ট্রেনটা আসলো, আসার পরে আমি ট্রেনে উঠা আপনার চলে আসি প্রায় বঙ্গবন্ধু সেতু সিরাজগঞ্জের এদিকে চলে আসি,
হ্যাঁ,
এপারে চলে আসি, প্রথম স্টেশনটা 3 আইমা যাই।
আচ্ছা,
এখন চিন্তা হলো যে খাবারের জোগাড় ম্যানেজ করতে হবে। তখন যাইতেছি দেখতেছি যে একটা কলা গাছ, চিন্তা হলাম কাঁচা কলা খাইলেও তো মোটামুটি মানে কিছুটা দূরে গেছি আর স্টেশনের মধ্যে কিন্তু প্রায় অনেক পেয়ারা গাছ থাকে, কলা গাছ থাকে, অনেক কিছুই থাকে। তো কলাটা মোটামুটি একটু দেখলাম যে খাই, কলার সরে যখন মানে কলা গাছটা যখন ভাঙ্গা কলা পারছি, 6-7 জনে আইসা পড়ছে, আইসা তো অনেক মারধর। এক পর্যায়ে আমি যে মোবাইলটা চুরি করে আনছি, ওরা আবার আমার উপর দিয়ে ইয়ে করে আমার মোবাইলটা নিয়ে গেছে।
আচ্ছা,
এক পর্যায়ে অনেক মারধর করে, মানে আসলে যেটা বলতে গেলেন যে ওই যে ছিটাড়ির উপর বাটপাড়ি, মানে এখন বোঝা যায় যে তুমি নিয়ে গেল ফোনটা, ফোনটা নিয়ে গেল এখানে। এখন শরীরের এত ব্যথা যে আমি হাঁটতেই পারতেছি না, কি করব, কোন দিকে যাব। তখন এক পর্যায়ে মনের কষ্টে খুব হাঁটাহাঁটি করতেছি, হাঁটাহাঁটি এক বাড়িতে গেলাম যে আংটি আমার এক গ্লাস পানি খান। তাই শরীরের অবস্থা এরকম করছে, আংটি দুগা ভাত খান না, পরে আর আসলে মায়া লাগছে বাইরে ওঠার মধ্যে। আমরা যেমন বাইরে ভিক্ষুকের ভাত দিই, এমন ভিক্ষুকের একটা ভাঙ্গা থালের মধ্যে আমরা ভাত দিয়েছি দুগা। তাই এক পর্যায়ে ভাত খেতে গিয়ে আমার কান্না এসে পড়ছে, যে আসলে নিজের বাড়িতে এত মানুষ ভাত খায় আর আমি মানুষের বাড়িতে ভাঙ্গা বাড়িতে ভাত খাইতেছি। তখন আসলে খাওয়া দাওয়া খাইয়া জিজ্ঞেস করলো কোথায় আছে বা কোথায় জামুন ঠিক আছে, তো বললাম আসলে আংটি সামনে দেখলাম যে এখানে কোনো কাজ টাজ নাই, আসলে বইলে তো কোনো লাভ হবো না। হাঁটতে হাঁটতে প্রায় সামনে একটা বাজার পড়লো, বাজারে গেলাম, যাওয়ার পরে অনেক রিকোয়েস্টের পরে এক হোটেলে আমাকে চাকরিটা দেয়। মানে চাকরি বুঝে ভাই আসলে ভাত খাইতে ভাত পাই না, যদি আপনি দেন তাহলে আমি মোটামুটি মনে হয় চাকরিটা একটু করতে পারবো। পরে বললো যে আচ্ছা সমস্যা নেই করো। তো ওরা আসলে মানে সারাদিন কাজ করে সন্ধ্যা বলে যে লাগবো না তোমাকে, রাখবো না, তুমি চলে দাও। তখন আসলে বাসের উঠছিল, তো আমি বাস যে থামাইছে পিছনে যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে বাসের ছাদের উপরে উঠা যায়।
আচ্ছা,
ছাদের উপরে উঠা, আমি আসলে ছাদের উপরে উঠা যে শুয়ে রয়েছি, কখন ঘুমাই গেছে আমি বলতে পারবো না। হঠাৎ করে মানে রাত্রে প্রায় তিনটার দিকে দেখি যে উত্তরবঙ্গে থামছে সবাই, নামানামি করতেছে, একটা মানে আওয়াজ হইতেছে। পরে উইটা দেখলাম মাথার এখান দিয়ে পুরো দাগ পড়ে গেছে।
আচ্ছা,
কি করব, কোন দিকে যাব, বাসের থেকে নামানোর সময় তো বাসের হেল্পার দেখে ফেলাইছে ওরা। বাসের হেল্পার যখন দেখে ফেলাইছে তখন ওরা আমাকে নিয়ে গেছে, বাস পরিষ্কার করো, নিয়ে গেছে। তো ওরা দেখেছে যে সামনের টেবিলে বসছে, পিছনে আমার বলছে যে আরে ডাল টুল দিয়ে বলে দেওয়া দাও, জল টুল দিয়ে। তো খাইলাম খুবই আসলে, তখন অল্প কিছু পাইলি তো অনেক কিছু, এমনিতেই খাবার দাবার নাই। তারপর ওরা আবার যেটা না খেতে পারছে দেখাচ্ছে যে দিছে, তা আমি আর জিদ করে খেয়ে ফেলাইছি, কি করব, পেটে খুব খিদাম। তা এক পর্যায়ে রংপুর আসলে এত গরিব অঞ্চল যে ঢাকা চাঁদপুর অন্যান্য এলাকাটা মোটামুটি চলে, সব দোচালাগর, যে আসলে মানুষ যে কাজে নেবে সেই চিন্তা নাই। মানে আমি খুব উপলব্ধি করতে পারলাম, তো একটা সমিলের ইয়াতে
রংপুরে
আছি, আসলে মানে খুবই দুর্ভিক্ষ এলাকা মনে হয়, যে গেলে বোঝা যাবে যে কেউ যদি যায়, বেশিরভাগই দোচালাগর, খুব সংখ্যক মানে চোচালাগর বোঝা যায়। আমি প্রায় তখন আমি একটা লোকের বলি ভাই একটা কাজ দিব না, ক ভাই বাড়ি কোনটা, তো আমি কই কুমিল্লাতে বাড়ি, বাড়ি যে চাঁদ।
আচ্ছা, হ্যাঁ বললেন,
তখন কিন্তু আমি বলিনি।
This track was downloaded from fusionbd.com.
পরে যখন আমি আইসা পড়ি ওই দোকান আর দোকান চাইতেছি, তখন একটা সমিল মানে ঠিক হয়েছে, রংপুরে একটা সমিল ঠিক হয়েছে। আসলে কারা কাজ কিন্তু আমি জানতাম না, ওই যে বড় বড় কাজ, খুব কষ্ট হইতো চার পাঁচ দিন, এমনিতেই শরীর খুব অসুস্থ, চার পাঁচ দিন ওদের সঙ্গে কাজ টাজ করার পরে। তবে ওই মালিক আবার প্রতিদিন টাকা দিত, 30-40 টাকা করে এরকম দিনের শেষে দিত, সামান টামান দিত ওদের, মানে রাত্রে ওই সমিলের মধ্যে ঘুমানোর একটা ব্যবস্থা ছিল। চার পাঁচ দিন থাকার পরে একদিন মালিকের হঠাৎ করে একজন লোকে টাকা দিতে আসছে, 5,000 টাকা। তা কেউ ছিল না ছমিলে, প্রায় শুক্রবার ছিল, তো নামাজ পড়তে গেছে, আমি আর নামাজ পড়তে যাইনি। তখন বলে, আমি বলি আমার কাছে দিয়ে দেন, সমস্যা নেই, আমি মালিককে দিয়ে দিব। টাকাটা নিয়ে আমি খেতে দিয়া এতটুকু পানির মধ্যে দিয়া নাইমে আমি পলায় এসে পড়ছি। তখন আসলে যে পলায় আসছি, তখন এরকম যোগ ধরছে বলতে পারবো না, এখনো পায়ে দাগ আছে ওই যোগের ইয়ে গুলো। হঠাৎ করে উপরে ওইটা দেখে একটা এমন মোটা মোটা যোগ, চিন্তাম না তখন তেমন, পরে দেখি পা দিয়ে ভাইয়ের রক্ত পড়তেছে, এক পর্যায়ে মানে প্যান্ট বিচ্ছে হাঁটা অবস্থায় আবার শুকিয়ে গেছে।
আচ্ছা,
মানে 4-5টা বাজতে বাজতে হাঁটার সঙ্গে সঙ্গে পানি পড়তে পড়তে আর রোদের তাপে প্রায় কি প্যান্ট 5-6টার দিকে প্রায় কি শুকিয়ে গেছে। তখন উত্তরবঙ্গের থেকে আমি চলে আসি,
5,000 টাকা চুরি করলেন।
হ্যাঁ, 5,000 টাকা।
মানে আসলে
পর্যায়ক্রমে
মানুষ আসলে কিভাবে দুর্ধর্ষ আসলে মানে অপরাধ করে, অপরাধের পর্যায়টা আপনি দেখেন যে নবম শ্রেণীর একটা ছাত্র ছিল শেখাওয়াত, সেখান থেকে সে পালিয়ে ঢাকা চলে আসলো, এবং ঢাকা আসার পর কেউ বললো পাগল, কেউ বললো বোকা, এই বিভিন্ন, সে একটা হোটেলে চাকরি নিল, হোটেলে চাকরি নেওয়ার পর সেখান থেকে সে হোটেল থেকে কিন্তু বিল নিয়ে কিন্তু পালিয়ে গেল, পালিয়ে নিয়ে সে আরেকটা জায়গায় তার ফুপুর বাড়িতে গেল, ফুপুর বাড়ি থেকে সেখান থেকেও সে টাকা, হ্যাঁ টাকা চুরি করলো, মোবাইল চুরি করলো, সেখানে সে বিয়ে করলো, তারপরে সে আবার সেখান থেকে পালালো, আবার সে হোটেলে চাকরি করলো টাঙ্গাইলে, সেখান থেকে টাঙ্গাইল থেকে সে আবার সে টিউশনি করছিল, টিউশনি ওখান থেকে একটা মোবাইল সেট চুরি করলো, একটা মেয়ের সাথে তার অ্যাফেয়ার হলো, সে আবার টাঙ্গাইলে এপারে আসলো, সেখান থেকে আবার সে রংপুরে চলে গেল, রংপুরে গিয়ে আবারও সে 5,000 টাকা চুরি করলো। মানে একটা কথাই আছে না যে কচু কাটতে কাটতে আসলে মানুষ খুন। আমার মনে হয় আমরা আস্তে আস্তে কিন্তু অপরের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ শেখাওয়াত, তারপরে
পরে আমি যখন রংপুরে একটা ক্যাডেট কলেজ আছে, খুব সুন্দর ক্যাডেট কলেজটার, এখানে মোটামুটি কয়েকটা ভালো দোকান টোকান আছে, সবাই যায় ক্যাডেট কলেজ। তো এইখানে মানে আমি তো একটা আসলে রংপুরে এক ধরনের গাড়ি আছে যে পানি টেম্পু দিয়ে মেশিন দিয়ে পানি টেম্পু দিয়ে যে সব মানে ইঞ্জিন চালানো হয় ওই ধরনের টেম্পু উঠলাম। তা সব ছিল 500 টাকার নোট। তখন আমি আসলে ভাড়াটা দেওয়ার সময় 500 টাকার নোটটা দিলাম। তখন আসলে ভাড়াটা ওরা বলে যে এত টাকা তো বাংতি নেই, 500 টাকা লাগবে না ভাড়াটা। তাই ক্যাডেট কলেজে এখানে মোটামুটি ভালো কয়েকটা হোটেল ছিল, ওইখানে আপনার আমি একটা চাকরি নেই। চাকরি নেওয়ার পরে 3-4 দিন করার পরে ওই ঘর থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে আসে।
মানে চুরি করার মধ্যে আসলে অন্যকে আপনি একটা মজা পেয়ে গেলেন, একসাথে এত টাকা পাওয়া যায়,
খুব ভালো। তখন আমি মোবাইলটা নিয়ে হাতে আবার প্রায় 4,000 টাকার মতো, এর মধ্যে মানে 2-3 দিন যাই কাজ করছে প্রায় 1,000 টাকা খরচ টরচ হয়ে গেছে, যা লাগার কিনছি না কিনছি, মানে টাকা থাকলে তো আর কোনো কথা নেই, হাত অনেক গরম থাকে। তাই এক পর্যায়ে আমি পপিকে ফোন দেই যে পপি তুমি কি করবা, আমি তো আমি তো বাড়িতে থাকি না, ঠিক আছে তোমার এই কথাটা মনে হয় শুনে ফেলাইছে, তো আমার বলতেছে যে কি করবা এখন। তো আমি বলি তুমি কি বাড়িতে কিছু টাকা চুরি করো, চুরি করে চলো আমরা এক জায়গায় ভাড়া থাকি, পরে 4-5 মাস পরে যাতে মাইনে নেয়।
আপনি পপিকেও এই বুদ্ধি দিলেন, চুরি করার বুদ্ধি,
চুরি করার বুদ্ধি। তখন পপি কিনল, ওর ঘর থেকে প্রায় ওর আব্বা ব্যাংকে টাকা উঠেছে, ওদের জায়গা রাখবে, প্রায় 62,000 টাকা নিয়ে ওইখান থেকে চলে আসে। পপি প্রায় মেট্রিক পাস করে নাই, মানে পরীক্ষার্থী ছিল, মানে জুন জুলাই ছিল, হয়তো সামনে পরীক্ষা দেবে এরকম। তখন টাকাটা নিয়ে এখন আমি হচ্ছি রংপুরে, ও আমার ফোন দিতেছে তুমি কোথায়, তাই আমি বলতেছি আমি তো আসতেছি সকাল থেকে দুপুর বিকাল। আমি কিন্তু এখানে বাস নিয়ে প্রায় বিকাল হইতে হইতে প্রায় ঢাকা চলে আসছি, তো বলছি যে তুমি অপেক্ষা করো আমি আসতেছি। পরে এরপর যে রাতে বললাম আমি তো ভুলে ঢাকার বাসে উঠে গেছি, ঢাকা এসে পড়ছে, সারাদিন টেনশন ছিলাম, ঘুমাই গেছে বলতে পারবো না। তো আমার অনেক বোকা জোকা করলো, হ্যাঁ তুমি এরকম ইয়ে করলা, আমি এসে দাঁড়িয়েছি, তো বলে যে আমি ঢাকা আসি। তো আমি বললাম যে তোমার ঢাকার আসার দরকার নেই, ক্যান্টনমেন্টে এখানে দেখো কোনো জায়গায় থাকা টাকার ব্যবস্থা আছে নেই, হোটেল টোটেল আসবে। আসলে 2500 তেমন কোনো হোটেল ছিল না, একটা হোটেল মূলত ছিল আমাকে যেটা বলছে, পরে ওইখানে ও নাকি রাত্রে
ছিল
থাকার ব্যবস্থা করছিল। তো ও আবার ওর একটা বান্ধবী ছিল, ওকে আবার ও ম্যানেজ করে নিয়ে আসছে, ওইখানে থাকছে। ওর বান্ধবী বলছে যে আমি ওদের বাড়িতে যাই, তো ওদের বাড়িতে আসলে যাই নাই, ওই হোটেলটাতেই ওরা ছিল। তো ও বান্ধবী চলে আসে, আমি প্রায় সকালবেলা ওর কাছে আসি ফোনে যোগাযোগ করে। তো আমরা ওইখান থেকে চট্টগ্রাম চলে যাই, ফার্স্ট চট্টগ্রাম যাওয়া। চট্টগ্রাম গিয়ে আর কোনো কিছু ভালো লাগলো না, যে আসলে সবকিছু একটা হেভি জিবির মধ্যে পড়ে গেলাম। তো এখান থেকে আসলে ও আমার বললো চলো কক্সবাজার চলে যাই সেখানে গিয়ে। আমারও তো প্রায় 3-4,000 টাকার মতোই আছে। তখন আমি কক্সবাজার চলে গেলাম, কক্সবাজার গিয়ে তো দেখো কক্সবাজারের সকাল 8টা বাজে নামছি, সমুদ্র দেখে তো অবাক, এত বিশাল সমুদ্র, এত মানে এত মানুষ গোসল করতেছে, ঠিক আছে। এক পর্যায়ে আমি ওকে পাড়ে রাখে আমি গোসল করতে নেমে গেছি। তো আমাকে বলতেছে কোথায় থাকবা কি করবা, তো একটা হোটেল ভাড়া নেই, হোটেলটা কোয়ালিটি হোটেল, ঠিক আছে, হোটেলটা হচ্ছে বিমান বাহিনীর হোটেলের একটু পাশে, অ্যাসালম হোটেলের পাশে, পাশের হোটেলটা কোয়ালিটি হোটেল। তো হোটেলটা ভাড়া নেই, 300 টাকা করে ছিট ছিল। তাই 2 দিন নিচে নেওয়ার পরেও আমাকে একটা বুদ্ধি দিল যে এভাবে যে টাকা খরচ করো আমরা তো বেশি দিন থাকতে পারবো না, এখন কি করবা। তাই আমি বলে আছে দেখো একটা বাসা দেখি ঠিক করতে পারি কিনা। তো আমাকে বললো যে আচ্ছা দেখো, আসলে আমরা বাসা পাইতেছি না কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে, কিন্তু আবার কক্সবাজার সমুদ্র সৈকত একটু অনেক দূরে, বাস স্ট্যান্ড আপনার গেছেন কিনা, জাউতলাটা আসলে মোটামুটি দূরেই, বাস স্ট্যান্ডটা বিডিআর ক্যাম্পের এখানে। তাই আমি বিডিআর ক্যাম্পের এখানে প্রায় একটা বাসা ঠিক করি, ঠিক আছে, মহিলাকে 3 মাসের অ্যাডভান্স দিতে হবে,
আচ্ছা
থাকতে হবে, ঠিক আছে। এরপরে আমরা কি পরিচয় দিলাম জামাই বউ, যাই হোক অনেক করার কথা, বাসা পাওয়া যায় না মূলত, তারপর একটা বাসা ম্যানেজ করে ওইখানে মোটামুটি 2-3 মাস
ভাড়া ছিল,
ভাড়া ছিল প্রায় 800 টাকা, তিন মাসের ভাড়া 2400 টাকা দিতে হয়েছে। তা আমরা যা সবকিছু আর সবকিছু মোটামুটি কিনা টিনা প্রায় দেখলাম যে আর 20,000 টাকা আছে। কিসে দিয়েছি টাকা শেষ হয়ে গেল বলতেই পারলাম না। তো একবার যে ও চলতেছে আমিও চলতেছি, আমাকে বললো যে আসলে আমি তো লড়কি চুলায় আনতে পারি না, একটা ব্যবস্থা করো। তো আমি বললাম যে কি করব, তখন ও আমারে বলল যে একটা সিলিন্ডার নিয়ে আসো। তখন আসলে এখন সিলিন্ডারের অনেক দাম কম, তখন 6,000 টাকা দিয়ে একটা সিলিন্ডার চুলা টুলা সহ কিনে নিয়ে আসলাম। তিন চার মাস পরে টাকা যখন শেষ হয়ে গেল,
এখনো দাম কম না, এখনো এরকমই।
হ্যাঁ,
সবকিছু মিলে এরকমই পরে আর কি, বলেন। তারপরে
তখন আমি আসলো এক পর্যায়ে, যখন টাকা শেষ হয়ে গেছে আসলো, ও আসলো এক পর্যায়ে ফ্যাগনেট হয়ে যায়।
আচ্ছা,
তখন আমি ওকে রাইখেই চলে আসি।
কোথায় আসেন?
আমি চলে আসি আপনার টেকনাফে। তোরও প্রায় মেট্রিক পরীক্ষা এসে পড়ছে। তো আমি টেকনাফ আসছি, আসার পরে ও আমার ফোন করছে যে তুমি কোথায়। তো আমি বললাম যে আমি আছি এক জায়গায়। এক পর্যায়ে আমি যাইলাম না, ও খুব কান্নাকাটি করলো যে তুমি এমন চিট করলো, বাড়িতে যোগাযোগ করে ও বাড়িতে চলে যায়। ও মেট্রিক পরীক্ষা দেবে দেবে অবস্থা, আর দেওয়া হয়নি। একবার যা জানতে পারে যে ও প্রেগনেন্ট। তো চার মাস হয়েছে হওয়ার পরে আমি তখন আর ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। একবার যে ও একদিন খুব অসুস্থ হয়, তাই হঠাৎ করে আমি প্রায় এক মাসের পরে জানুয়ারি মাস প্রায় হবে, আমি ওকে ফোন দিয়েছিলাম যে কি করো বা কোথায় আছো। তো খুব কান্নাকাটি করছে, বলছে যে তুমি আসো, মানে অনেক বিমান টিমান মানে এই ধরনের কথাটা। ও বাড়িতে গেছে, ও বাড়িতে ওর যে ফোনটা ছিল ওর ফোনে ওর বাবা মার সঙ্গে যোগাযোগ করছে, ওর বাবা মা এসে নিয়ে দিয়ে গেছে।
এক মাস তো আপনি কোনো কন্টাক্টই করেন নাই, সে কিভাবে চলবে কি জন্য সে বাড়িতে চলে? ওকে, তারপরে?
তারপর মানে হঠাৎ করে আমার খুব বকাবকি করলো যে তুমি এমন ছিটার। তখন ও প্রেগনেন্ট ছিল মূলত, আমি আর যোগাযোগ করতাম না। তার আসলে একবার মানে খুব অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে হাসপাতালে নেওয়ার সময় ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে।
আচ্ছা,
ও মারা যায়, ওর বাবাও মারা যায়।
মারা যায়?
আসলে আমি জানতাম না এই ব্যাপারটা, আমাদের সঙ্গে কি অন্য কোনো যোগাযোগ ছিল না। আমি পরে জানতে পারি, তখন আমি এভাবে সেভাবে রাঙ্গামাটি বিভিন্ন জায়গায় কাজ টাস নিলাম।
পপি তখন মারা যায়?
হ্যাঁ,
পপি
প্রেগনেন্ট,
ও মারা যায়। আমি জানতাম
না, ওটার আগে আমি বললাম যে আপনার সন্তান না, আপনি চুরি করেন এক কথা, কিন্তু মানুষের মধ্যে কিছু মনুষ্যত্ব থাকে। আপনার সন্তানই
আমি চলে দিতাম, এখন হয়তো অনেক কিছু বুঝি, তখন হয়তো এত কিছু বুঝতাম না।
জীবন আসলে অপরাধীদের আসলে অপরাধটা আসলে কিরকম হয়? ওকে,
তখন আমি ওকে যখন ও মারা গেল তখন আমি জানতাম না, তখন এইভাবে রাঙ্গামাটি বিভিন্ন জায়গায় কাজটা।
তো কেমন লাগলো যখন আপনি শুনলেন?
তো বলেন, তখন আমি তিন চার মাস পরে আবার বাড়িতে চলে আসি। ঠিক আছে, বাড়িতে চলে আসছি আর আমাকে তখন 2007 হয়ে আছে, প্রায় 2 বছর কিন্তু এই ঘোরার মধ্যে প্রায় শেষ হয়ে গেছে। তাই নির্বাচনী পরীক্ষা ছিল, আমার আব্বা বলল, আমাদের বাড়ির পাশে তো স্কুল, বললো যে অনেক স্যারেগো খুব রিকোয়েস্ট টিকোয়েস্ট করে বললো এর ফর্ম ফিল আপটা একটু স্যার করে দেন, পরীক্ষাটা দেও। তাই আমি যখন বাড়িতে আসছি আর 2 দিন পরে শুনলাম যে পপি আর পপির বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো আমি খুব কান্নাকাটি করলাম যে আসলে এটা কোন ধরনের পরিস্থিতির মধ্যে গিয়ে পড়লো, যে কি করলাম যে মানে। তখন আমি আসলে 2 মাস এতই পড়ছি, নির্বাচনী পরীক্ষার পরে 2-2.5 মাস সময় থাকে মেট্রিক পরীক্ষার, এতই পড়ছি, মোটামুটি ভালো রেজাল্টই করছি, A+ পাইনি, 4.84 পাইছিলাম।
আচ্ছা,
তখন
কত সালে
এটা? 2007 সালে।
আচ্ছা,
তখন পরীক্ষার আগ পর্যন্ত বাসাতে কোনো গ্যাঞ্জাম ছিল না। পরীক্ষার পরে সে আবার একই কথা, আম্মু কিছু বলে না, আব্বু চাচা যারা, হ্যাঁ কোথায় গেছিলা, তোমার কারণে পেপারে দেই এই দেই হেই দেই, তুমি এভাবে চুরি টুরি করো, ঠিক আছে।
আচ্ছা, আপনার নামে কি পেপারে উঠছিল?
হ্যাঁ, একটা পেপারে উঠছিল 2005 সালে যে হারানো গেছে। তখন আসলে আমার বন্ধু, যে বন্ধুর বাড়িতে গেছিলাম, ওদের দিকে তাক করছিল যে ওরা আমাকে লুকিয়ে ফেলাইছিল। তো ওরা তো আসলে আমাকে লুকায়নি, তো ওরা আসলে ওদের মধ্যে, আমাদের মধ্যে আর ওদের মধ্যে একটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়ে গেছিল। একটা পেপারে উঠছিল, তারিখটা আমার সঠিক খেয়াল নাই। তার আসলে না বলতাম, আমি যদি জানতাম যে এত কিছু আসলে লাগে তাহলে আপনাদের।
তারপরে
তখন আসলে পেপারে যখন
আমরা চেষ্টা করবো সেই পেপারটা আপনার সাথে কালেক্ট করার জন্য, এবং লিসেনারদের উদ্দেশ্যে বলছি আমরা চেষ্টা করবো যে আমাদের ফ্যান পেজে সেই পেপার কাটিংটা দেওয়ার জন্য, আজকে না হোক হয়তো বা আমরা সেটা কালেক্ট করে কালকে বা পরশু চেষ্টা করবো। স্বাগত, তারপরে?
তারপর আমি পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম। করার পর যখন আমাকে এটা ভর্তির জন্য চেষ্টা বেষ্টা করতেছে, খুব বকাবকি করতে, তুমি তো পড়বে না, আবারও পালাই যাবে। তখন আমি আমাদের দোকানের কাজ করবে বাজারে, কয়েকটা গট্টর উঠাবে, আমাদের মামার কাছ থেকে কিছু টাকা আনছে, আনসার আমি রাত্রে দেখেছি যে এত চিল্লাস বিল্লা বাড়ি থেকে বাড়িয়ে যাই।
আচ্ছা,
তখন আমি প্রায় 30,200-300 টাকার মতো নিয়ে বাড়িতে পড়ে গেছি,
চুরি করলেন আবারও।
এবার আসলে চিন্তা ছিল যে এবার ইন্ডিয়াতে চলে যাব। আসলাম কুমিল্লার দিকে, বর্ডার আছে কুমিল্লার, এখানে আইসা বললাম ভাই, অনেকের জিজ্ঞেস করি বর্ডারটা ভাই কোন জায়গায়, কেউ বলে 14 গ্রাম, কেউ আসলে তখন 14 গ্রাম এত কিছু চিনতাম না, কেউ বলে যে আখাউড়া, ঠিক আছে। তো 14 গ্রামের এদিকে রেলওয়ে স্টেশন দিয়ে নামলাম, দেখলাম যে একদম স্টেশনের পাশেই বর্ডার, কিন্তু যাওয়ার যাওয়ার কিন্তু কোন স্কোপ নাই। আসলাম আখাউড়াতে, আখাউড়াতে আইসা দেখলাম যে একদম বর্ডার অনেক দূরে, আখাউড়া রেল স্টেশনের থেকে বর্ডারে প্রায় 30 টাকা
ভাড়া,
বর্ডারেই আসলে খুঁজে পাওয়া যায় না কোথায় বর্ডার। তো দেখলাম এক পর্যায়ে বাংলাদেশে বিভিন্ন সিমেন্ট টিমেন্ট যাইতেছে, বিভিন্ন পণ্য টন্য যাইতেছে, তো চিন্তা হলো আসলে এই দিক দিয়ে ঢুকা যাবে না, আসলে আখাউড়ার দিক দিয়ে কিছু বিল টিলের আছে, ওদিকে বিএসএফ বসে রয়েছে, এদিকে বিডিআর বসে রয়েছে। আমি যখন বর্ডারটা পার হই তখন খুব তুফান ছিল, যার কারণে আমি বৃষ্টিতে ভিজা বর্ডারটা পার হইতে পারছি, ওরা আসলে তেমন লক্ষ্য করে নাই। দুই পাশের আসলে ছাগল গরু ছিল, তো সবাই যার যার মতো কাজে ব্যস্ত ছিল, তো ওদের মাঝখানে আমি প্রায় পড়ে গেছি। যখন বৃষ্টিটা আসছে তখন ওরা আসলে কেউ জিজ্ঞেস করে না, তা আসামে এতই পাহাড় যা আসলে,
মানে আপনি বর্ডার ক্রস করলেন অলরেডি ইন্ডিয়াতে, আপনি ইন্ডিয়াতে কেন গেলেন?
কোন দিকে বার হয় বা কোন দিকে যায় আসলে এটা আন্দাজ করা যায় না। দুই দিন থাকার পরে আমি আবার আসামের ব্যাক করি। তা আসার পরে দ্বিতীয়বার যখন আসি আসামের দিকে, তখন আমি একটা বিএসএফ এর হাতে ধরা পড়ে যাই। তখন খুব কান্নাকাটি করে আসলো, তখন আসলো চেহারা অনেক সুন্দর ছিল, হয়তো কেউ দেখলে বুঝতে পারবেন। তখন কান্নাকাটি করার পরে ওরা খুব মানে দুই তিনটা থাপড় টাপড় দিয়ে শরীরটা পুরো চেক করলো। অনেকে বলে যে বোতল টোতল আছে কিনা, তখন আসলে বুঝতাম না কিসের বোতল টোতল বলে, পুরো শরীর হাতে টাতে চেক টেক করলো। চেক টেক করার পরে এক পর্যায়ে আমাকে ছেড়ে দিল, দেখলো যে কোনো কিছুই আসলো পায়নি। আমার কাছে যে টাকাগুলো ছিল ওদের দেখা ভয় দেখে আমি ড্রেনেই ফেলাই দিয়েছি, ভালো কাজের সমাধান খুঁজতে 1 সেকেন্ড লাগে, তো এরকম খারাপ কাজের সমাধান ওরা খুব তাড়াতাড়ি খুঁজে পেলায় পাওয়া যায় যে এইরকম কাজটা করতেছি এটাই সলিড হবে, মানে ভালো আইসা পড়ে মাথার মধ্যে যে এই কাজটা করলে
বাংলাদেশ ব্যাক করার পরে
আসলে ওইখান থেকে আমি হাঁটতে হাঁটতে আখাউড়া আসি, প্রায় 30 টাকার সিজি ভাড়া। আখাউড়া আসলাম আইসা স্টেশনের এখানে, মানে আইসার পরে কিছুক্ষণ পরে আমি প্রায় ঘুমাই যাই। ঘুমাই যাওয়ার পরে আমি আসলে তখন স্টেশনের পুলিশ আইসা পায়ের এখান দেওয়া স্টেশন ছাড়ো, স্টেশন ছাড়ো, স্টেশন ছাড়ো। তা আখাউড়া কিন্তু কয়েকটা প্ল্যাটফর্ম, আমি ঘুমাইছিলাম মেইন প্ল্যাটফর্মে, মেইন প্ল্যাটফর্মে আসলে তখন কাউকে শুইতে দেয় না, ওই সাইডে যে অন্ধকার প্ল্যাটফর্ম গুলো ওইখানে গিয়ে পরে শুয়া রাত কাটাইলাম। পরে যখন ট্রেন আসলো তখন আমি আর কি করব, ট্রেনের ছাদে এই প্রথম উঠি আমি, ট্রেনের ছাদে উঠলাম, ট্রেনের ছাদে ভিতরে ঢুকতে পারি না, গেট চেকআপ টেকআপ করে গেট বন্ধ, অনেক কষ্টে ট্রেনের ছাদে উঠলাম।
আচ্ছা,
ট্রেনের ছাদে উঠা
কেন, ঢাকা আসার জন্য?
ট্রেন কোথায় যায় আমি আসলে জানি না,
আপনার জানা দরকার নাই,
জানা আমার যাওয়া
দরকার। তারপরে
তখন বৈরব আসছি আর দেখি যে খুব জমজমাট স্টেশন, এখানে নামে হয়তো খাবারের একটা সন্ধান হবে টবে।
তখন তো আপনার সাথে এক টাকাও নাই।
তবে আমার সবসময় একটা চিন্তা ছিল যে পেটে খিদা লাগলে একটা টেনশন মাথায় কাজ করতো কিভাবে খাবো।
আচ্ছা,
মানে ওই ধরনের অনেকে আছে না যে মাদকাসক্ত এই সেই বকর চকর বিভিন্ন কাজকর্ম করতো, তখন দেখলাম যে আর হোটেলে কাজ হয় না, মানুষ বিশ্বাস করে না। তখন আসলে একটা
বিশ্বাস করবে কিভাবে, আপনি তো টাকাও চুরি করছেন তাই না?
আসলে আমি তো তখন মানে চিন্তা করি যে ভালো করে কাজ করবো, কিন্তু দুই তিন দিন কাজ করার পরে মাথায় বুঝছে চুরি করে পালাই,
মানে কেন জানি আপনার মাথার মধ্যে বুঝছে চুরি করে,
এখান থেকে চুরি করে আসলে পালাই। তখন আসলে দেখি আর যে চাকরি টাকরি কাজ হয় না, তো রাতে আসলে ঘুমিয়ে গেলাম। তো ওই দিন আর কিছু খাইনি, পরের দিন দেখি যে টোকাইটা আপনার বোতল টোতল টোকাইতেছে। তো আমি ওদের জিজ্ঞেস করলাম কত টাকা করে বিক্রি করো, এক কেজি দশ টাকা। তো আমি বললাম
প্লাস্টিকের বোতল,
হ্যাঁ প্লাস্টিকের বোতল, তারপর এই ধরনের মানে প্লাস্টিক সামগ্রী, বিভিন্ন রড টড, মানে ওরা আসলে বুঝে না, বিভিন্ন বিভিন্ন ডেকচি ডেকচি নিয়ে আসে। তো এক পর্যায়ে আসলে আমার বস্তা ছিল না, এখন বস্তা তো ম্যানেজ করতে হবে, বস্তা ম্যানেজ করতে হবে না, এখন হাঁটা শুরু করলাম কোথায় বস্তা ম্যানেজ করে। তখন চিন্তা করলাম শহর এলাকায় আসলে বস্তা পাওয়া যাবে না, স্টেশনের মাথায় গ্রাম অঞ্চল দিয়ে হাঁটি, কোথাও দেখি কোনো বস্তা রাস্তা পাওয়া যায়নি। তো এক জায়গায় দেখলাম যে ওই যে বেড়ার মধ্যে বস্তা দেয় না, ছোট বস্তা সিমেন্টের বস্তা, এই বস্তা টান দিয়ে খুলে নিয়ে আসে, নিয়ে আসছে আর মহিলা তো সঙ্গে সঙ্গে দেখে বলেছে, দেখে এই এই বলছে, আর আমি দৌড় দিছি আর আসলো কিছু বলে নেই। এক পর্যায়ে আমি মানে ওইখান থেকে বস্তাটা নিয়ে আসতে সক্ষম হই, আর কোনো সমস্যা নেই। পরে বোতল টোকাই, আসলে যারা এই ধরনের কাজ করে তারা কিন্তু জানে যে বোতল কোন জায়গায় থাকে বা কোন জায়গায় পাওয়া যায়। তো আমি সারা দিনও এই বস্তাটা বাড়াতে পারলাম না, মানে কষ্ট হয়ে গেছে আমার, বোতলই পাওয়া যায় না আমার। তো লাগলো তখন যখন বিক্রি করে যে জায়গায় খুঁজতেছি, মাত্র তিন কেজির মতো বোতল হইলো, আর জানি না ও আমাকে ঠকাইছে কিনা। তখন বলে যে পঁচিশ টাকা হয়েছে, পঁচিশ টাকা নাও।
আচ্ছা, তিন কেজি প্লাস্টিকের বোতল পঁচিশ টাকা, ওকে।
আমি কিন্তু শুনছিলাম যে দশ টাকা করে বিক্রি করে। তখন আসলে আমি চিন্তা করলাম যে থাক, পঁচিশ টাকাই তো অনেক কিছু। খাবার দাবার খাইলাম, খাবার দাবার খাই রাতে স্টেশনে এসে ঘুমাইলাম।
দুপুরে খান নাই কিছু?
এই না, এইভাবেই কোন দিকে যাইলাম না যাইলাম মানে স্টেশনে এও কি, যখন যেটা পাই সেটাই। দশ টাকা পকেটে আছে এটা কলা খাইলাম, পাঁচ টাকা পকেটে আছে একটা ডেনিস খেলাম। ওই বারটা খাওয়া দাওয়া তো আসলে এত কিছু মনোযোগ আসলে থাকে না, মানে যখন যা পাই তাই। তখন আসলে বড় বড় ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে আসলে এক পর্যায়ে ক্যান্টনমেন্ট আসে নামলাম। রাত্রে আবার ট্রেনে উঠলাম, রাত্রে
ঢাকা ক্যান্টনমেন্ট,
হ্যাঁ ঢাকা ক্যান্টনমেন্ট আসে নামলাম। ক্যান্টনমেন্ট আসে নামছে, দেখি ওইখানে তো ঘুমাইতে পারে, ক্যান্টনমেন্ট ঘুমাইতেও পারে না। পুলিশে দেয় রাতে বারোটার পরে কোথায় কোন জায়গায়, বিভিন্ন কথা জিজ্ঞেস করে খুব সার্চ করে। তো ক্যান্টনমেন্টের পাশে কিন্তু আবার একটা জায়গা আছে পিছনে, আপনার ওই গাড়ি টাড়ি রাখে, মোটামুটি অনেক আড্ডা, রাত্রে আড্ডা টাড্ডা দেয়। তো এই জঙ্গলের মধ্যে শুয়ে পড়লাম। আসলে মানে এরকম অবস্থা ছিল যে ঘাসের উপর শুয়ে না কেউ সে ঘুমাইতে পারলেই হয়েছে।
আচ্ছা,
ঘুমাইতে মনে হয় কামড়া আর যেই কামড়া, মোটামুটি যখন সহ্য না করতে পারতাম তখন হয়তো ওইটা হাত পালার ছাড়া দিতাম, এদিকে যাইতাম, ঠিক আছে। তখন দেখলাম যে আসলে সম্ভব না ঘুমান, এত মশা যা বলার মতো না। তবে ওই যে বিভিন্ন হোটেলে রাত্রে খোলা থাকে না ক্যান্টনমেন্টের পাশে, তো হোটেলের এখানে গিয়ে বসে রয়েছি। তো এখানে একটু মশা কম লাগে, জঙ্গল টঙ্গল কম। তো রাতে সকালবেলা দেখি যে আপনার যশোরের ট্রেন আসছে, খুলনা যশোরের ট্রেন আসছে, সুন্দরবন এক্সপ্রেস, ওইটার মধ্যে আসলো, ওইটার ছাদে উঠে যাই। ছাদে উঠছি আর দেখি কাজীপুর যখন পাড়েছে এরকম বৃষ্টি যে ছাদে আসলো ঠিক আর সম্ভব না। তারপরও অনেকে আছে, আমিও খুব কষ্টে ছাদে আসি, তখন আসলে এত উদ্যম ছিলাম না। যেরকম এক পর্যায়ে বিভিন্ন ট্রেনে চড়তে চড়তে এরকম হয়ে আছে, দাঁড়ায় থাকলেও সমস্যা হইত। তো তিন চার মাস থাকার পরে আমি যশোর বেনাপুল দিয়ে প্রথম ইন্ডিয়াতে প্রবেশ করি। ইন্ডিয়াতে প্রবেশ করার মতো মূলত আরেকটা কথা বলি, যেমন ইন্ডিয়াতে যারা বেনাপুল প্রবেশ করে অনেক দালালের ইয়ে পড়ে, এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে।
আপাতত ভিসা নাই, পাসপোর্ট নাই, আপনি কি হয়ে গেলেন?
হ্যাঁ, আসলে আমিও চাইছিলাম যে বিভিন্ন সাইডে দিয়া, যে মেইন রোড ছাড়া বিভিন্ন লোকেশন দিয়া দেখি পাঠাইতে পারি কিনা। কিন্তু কাছাকাছি গেলে দেখা যায় সামনে বিএসএফ দেখা যাইতেছে, বিডিআর দেখা যাইতেছে, ডাক দিতেছে, দুই তিন দিন চেষ্টা করে আসলে পারতেছি না। আর তার মধ্যে এই দুই তিন দিন খাবার দাবার খাইছি, ওই দেখাচ্ছে যেমন খিদা লাগতো, মাসের দোকানে যেতাম, ভাই কিছু খাওয়াও না, পানি টাইনা দিতাম, তাই একটা বিস্কুট দিত, এরকম করে মোটামুটি চলছে। আসলে তখন আমার মাথায় চিন্তা করলো যে না, এইভাবে যদি আমি ভারতের চেষ্টা করি ঢুকতে পারবো না, ভারতে ঢুকতে হবে নতুন কৌশলে। মেইন রোড দিয়ে যদি আমি ঢুকি তাহলে আর আমাকে কেউ কি ধরতে পারবে না, যদি ওদের সঙ্গে আমি মিশা যাই তাহলে। এখন আমার যে কাপড়ের অবস্থা আমি তো আসলে ম্যানেজ করতে পারতেছি না, কারণ গেলে বলবে টোকাই। তো কাপড় চোপড় গোসল টোসল করে মোটামুটি একটু ফ্রেশ হয়ে নিলে মেইন রোড দিয়ে ঢুকতে পারবো। তো আসলে আপনার হয়তো বেনাপুল যান নাই, মেইন বর্ডার দিয়ে যেখানে মানুষগুলো যাতায়াত করে বহির্গমন আউট করতেছে, পাশেই কিন্তু আপনার ওই বিভিন্ন বাংলাদেশি ট্রাক গেলে ট্রাক গুলো ঢুকে। তো ট্রাকের ড্রাইভার আর আমার অবস্থা কিন্তু প্রায় সেম,
ড্রাইভার আপনি একরকম,
মানে ড্রাইভারের হেল্পার যেরকম মানে উকাটে বোকাটে এরকম থাকে, আমার অবস্থা এরকম। তো চিন্তা করলাম তাই এক হাঁটতে হাঁটতে এক বাসাতে গিয়া একটা লুঙ্গি আর একটা শার্ট চুরি করলাম। তখন লুঙ্গিটা চুরি করছে, লুঙ্গি পরে তো ঢুকা যাবো না, এখন একটা প্যান্টের ব্যবস্থা করতে হয়। অনেক কষ্টে প্রায় ওই দিন একটা প্যান্টার ব্যবস্থা করতে পারলাম না, কোথাও রৌদ্র টোদ্র দেয় নাই, আর রৌদ্র দিলেও মানুষ বসে রয়েছে, কিভাবে আনবো? এক পর্যায়ে একটা প্যান্ট ব্যবস্থা করতে পারছি, হুক নেই, কিছু ওষুধ জুতা কাপড় উদ্যা দিতেছে, ওইপারে মানুষ আবার নিয়ে আসতেছে, আবার এই পারে মানুষ কিছু দিতেছে নিয়ে আসতেছে, মানে একটা দৌড়াদৌড়ির মধ্যে থাকে, খুব ব্যস্ততম আসলে মূলত। আমি ট্রাকের ড্রাইভারের সঙ্গে হঠাৎ করে ঢুকিয়ে মিশে গেছি, কয়েকবার ঢুকতে চেষ্টা করছি, দেখাচ্ছি ধরে নিখে আবার আশা করছি, বিএসএফ লাঠি নিয়ে দাঁড়া থাকে ধরে নিয়ে। এক পর্যায়ে আমি কি ট্রাকের ড্রাইভারের সঙ্গে চলে এসে, তো বিভিন্ন বড় বড় গোডাউন, কিন্তু গোডাউনের মাঝখান দিয়ে রাস্তা আছে, অবশ্যই এর দিকে বাড়ানোরও কি একটা পদ্ধতি আছে। তখন হাঁটতে হাঁটতে আসলে যখন মিশে গেছি, তখন একজনে বলতেছে ফাস্ট ফুড অফিসে চলেন, মনে করছে আমি মনে হয়তো ইন্ডিয়াতে আসছি। আমি আর কোনো কথাটা বলিনি, তো সোজা হাঁটতেছি, প্রায় তিন মিনিট কি চার মিনিট হাঁটার পরে দেখি এক চেকপোস্ট। এখন এই চেকপোস্ট পার হবো কিভাবে, কারণ সবাই এই চেক করতেছে, আমারও তো চেক করবে। একটু পিছনে এসে দেখি বিশাল বড় পুকুর, জঙ্গল, খেত মেত আছে, পেঁপে গাছ টাছ এনে নামলাম, পেঁপে গাছ দিয়ে যদি হাঁটি তো ধরা পড়ে যাবো, জঙ্গলে দিয়ে ঢুকলাম। বাংলাদেশে যুগ তো হয়েছে এক ইঞ্চি কি দুই ইঞ্চি, ওই যুগ যেটা ধরছে এটি তিন চার ইঞ্চি, বিশাল মোটা মোটা দুইটা যুগ ধরছে। আমার পায়ে প্রায় দুই দিনের মতো রক্ত পড়ছে, বন্ধ হয় না, মানে অনেকক্ষণ রক্ত পড়ছে, আর এখনো সেই দাগগুলো পায়ের মধ্যে আছে, বিদ্যমান আছে। পরে যাই হোক, ওদের এটা পাড়িয়া প্রায় ২০ টাকা
জঙ্গলের মধ্যে দিয়ে,
হ্যাঁ, ওদের আসলে ওদের ইয়াটা যখন লিমিটেশনটা যখন পার করছি তখন রাস্তায় উঠে গেছি, ওইটা প্রায় হাঁটতে হাঁটতে বনগা, বেনাপোলের পরে একটা জায়গা আছে বনগা রেল স্টেশন, বনগা ফার্স্ট স্টেশন, বনগা রেল স্টেশন যখন আমি আসলাম, হাঁটতে হাঁটতে প্রায় ২০-৩০ টাকা ভাড়া, তখন আমি জানতাম না, হাঁটতে হাঁটতে দেখলাম, তখন আমার কাছে একটা জিনিস ভালো লাগলো, বিভিন্ন নায়ক নায়িকার যেমন অ্যাড দেয় না, ওরকম বীর স্টেজে বিভিন্ন নায়ক নায়িকার অ্যাড, তারপর প্রসেনজিদের, তখন চিন্তাম খুব ভালো লাগলো যে হয়তো ভালো একটা জগতে ঢুকে গেছি। ওই অবস্থায় আসলে বৃষ্টি আসছে, বৃষ্টিতে কাপড় শুকাইছে, আবার ইয়ে হয়েছে, বনগা রেল স্টেশনে আসতে আসতে প্রায় ৪টা কি ৫টা বেজে গেল, তখন একজনে জিজ্ঞাসা করতেছি ভাই কলকাতা যাইব কোন ট্রেন, তখন আসলে কলকাতা কোনো স্টেশন ছিল না, একজন আমার বলতেছে এটা শিয়ালদা দেবো, এটা হাওড়া দেবো, কলকাতার মধ্যেই দুইটা স্টেশন, একটা শিয়ালদা একটা হাওড়া, তা আমি আসলে শিয়ালদা বুঝতাম না, দিয়াশলাই বুঝতাম, মানে মানুষ হঠাৎ করে দিয়াশলাই দিয়াশলাই, তাই একটা তুইটা দিয়ে দিই মনে হয় এটাইব। ভিতরে উঠছে, উঠার পরে যখন ট্রেন গুলো ছাড়ছে, ছাড়ার চার পাঁচ মিনিট পরে আমি কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না, সারাদিন আসলে পরিশ্রম। হাওড়া স্টেশনে যাইতে যেতে প্রায় রাত্রে ১২টা ১টা বেজে আছে, যখন ঝাড়ুদাররা আসে না ঝাড়ু দিতে, ট্রেন পরিষ্কার করতে ডগে নিয়ে যায়, তখন বলতেছে এই উঠো 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 উঠো, তখন আমি মানে কোনো মতো
টিকিট চাইনি
আসলে, মানে ওদের যে লোকাল ট্রেন গুলা এগুলাতে মাঝে মধ্যে আপনার ইয়া বসে, কার্ফু বসে, মানে বন বসায়, আমরা বাংলাতে যেমন কার্ফু বলি ওরা বলে বন, মানে এরকম বন বসায় চেক আপ করে, ওই দিনই যা জরিপানা হয়, তাছাড়া তেমন চেক আপ করে না। আর আগে আমি এটা জানতাম না, পরে যখন ইন্ডিয়াতে অনেক চলাচলই করলাম দেখলাম যে আসলে তেমন চেক আপ করে না, তবে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই টিকিট কেটে উঠে, কারণ যদি একবার ধরতে পারে জেলে পাঠা দেয় সঙ্গে সঙ্গে, খুব জরিমানা করে জেলে পাঠা দেয়, তেমন উঠে না। আর সবকিছুই মূলত আসলে ইন্ডিয়ার সবকিছুই তো সস্তা, আসলে মানুষ ওই ধরনের কাজ খুব কম করে জানা মতে, যেটা আউটবার্ট রেডি একটু মানে করে আমার মতো যেগুলো আছে, ফাঁকে ফোঁক করে এই স্টেশন সেই স্টেশন ঘোরাঘুরি করে। তা হাওড়া স্টেশন প্রায় রাতে ১২টা বেজে এলো, আমি বাড়ি আসতে আসতে, একটা আলো কিন্তু থাকলে বোঝা যায় যে এই জায়গায় আলো আছে বা এই জায়গায় কিছু একটা আছে। স্টেশনের একটা প্ল্যাটফর্ম কিন্তু অনেক ১-২ কিলোমিটার ডকের কাছাকাছি, বোঝা যায় যে এখানে খুব আলো, গেলে হয়তো কিছু একটা হবে। তো স্টেশনে আসলে এত নিরাপত্তা যে একটা ভাত পড়লেও খাওয়া যায়, বাংলাদেশের মতো না। তো এক পর্যায়ে দেখলাম যে পেপার বিছিয়ে সবাই শুইতে শুয়ে পড়তেছে, আসলে কলকাতার রেল স্টেশন এতই বড়, ১০টা ১২টা প্ল্যাটফর্ম, মানে অনেক ট্রেন দিল্লি তারপর বিভিন্ন জায়গায় যায়, তো মানে সকালে রাত্রে ১২টা ১টা ২টায় বিভিন্ন জায়গায় যাবে, অমৃতসর আর শুয়ে পড়ছে। তখন আমি জানতাম না সবার মতো আমিও শুয়ে পড়ি, ভোর ৪টা কি ৫টা নাগাদ ওই দেশের যেই সিএমপি পুলিশ আইসা, রেলের যে পুলিশ গুলা ওগুলো আইসা পায়ে বাড়িতে, বড় হয়েছে উঠো উঠো উঠো, মানে স্টেশন কি খালি মানে একটা আগের পরিবেশ মানে আগের অবস্থাতে নিয়ে যাওয়ার জন্য কি সবারই ঘুম থেকে উঠাই দিতেছে। তারপর কলকাতাতে একটা জিনিস দেখলাম যে ফ্রি মানে বাংলাদেশে যেমন পানির সমস্যা রেল স্টেশন গুলোতে ওইগুলোতে আবার সমস্যা না, পানি গরম পানি আছে ঠান্ডা পানি আছে। তা আমি আসলে পানি খাওয়ার খোঁজে গেছি আর দেখি যে মানুষ আপনার ঠান্ডা পানি খেতেছে, এক ধরনের ফ্রিজে তে মাঝখানে গ্লাস দিয়ে ঠান্ডা পানি খেতেছে, আবার গ্লাস আছে গ্লাসের মধ্যে আংটা লাগানো আছে যাতে কেউ না নিতে পারে। তাই আমি পানি টানি খাইলাম, খাওয়ার পরে এখন সবাই বার হনের চিন্তা। এখন বাড়িতে গেছে দেখি হেভি চেকপোস্ট, যে টিকিট ছাড়া কেউ বাড়ি দিতেই পারে না।
আচ্ছা
এখন কিভাবে বাড়িব? এখন স্টেশন দিয়ে যদি হাঁটে এক পর্যায়ে কি এক জায়গা দিয়ে মানে কি বার হনে যাবে, যেহেতু এটা মেইন টাউন দেখা যেতেছে অনেক বড় বড় ভবন, আর কলকাতার রেল স্টেশন খুবই সুন্দর মানে যা বলার মতো না। যে কোনো রেল স্টেশন ইন্ডিয়ার যত ভালো রেল স্টেশন গুলো খুব সুন্দর। তখন আমি আসলে হাঁটতে হাঁটতে প্রায় দমদম ক্যান্টনমেন্ট চলে আসি,
হাঁটতে হাঁটতে
হাঁটতে হাঁটতে প্রায় 20-25 টাকার ভাড়া ওই দেশেরই, মানে ওইখানে ভাড়া হ্যাঁ
রুপি আর কি,
হ্যাঁ রুপি 20-25 রুপি ভাড়া। তো এখানে আসি, আসার পরে এখন এমন খিদা লাগছে যে বলার মতো না, হাঁটার মতো কোনো শক্তি নেই মাথা ঘুরায় মানে এক ধরনের পরিস্থিতি। আর এই যে এখন হয়তো জানি না আমার ছবিটা কে কে দেখছে, হয়তো কিছুটা দেখলো হয়তো আশ করতে পারবে যে আগে কত ফর্সা ছিলাম। তো শরীরের যদি হাতে
আমি মানে কিছুটা বর্ণনা কিন্তু দিতে পারি যে আপনারা যারা শাখাতের ছবিটাকে দেখতে চান তারা কিন্তু ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/dhakafm90.4, সেখানে শাখাতের একটি ছবি দেওয়া আছে। এবং আমি কিছুটা বর্ণনা দিতে চাই যে আজকে শাখাত কিন্তু একটি কালো শার্ট পরে আছে, চেক শার্ট এবং একটি প্যান্ট পরাছেন যেটা একটু খাকি কালার আমরা বলতে পারি, জলপাই কালার। এবং শাখাওয়াতকে কিন্তু এখন দেখলে আগের উনি যে সিচুয়েশনের কথা বলছেন অনেকটাই হয়তো মেলানো যাবে না, এবং অনেকটা কিন্তু সুবোধ বালক হিসেবে আজকে দেখা যাচ্ছে শাখাওয়াতকে, আমরা যতটুকু বুঝতে পারছি। কিন্তু আমি কিন্তু শাখাওয়াতের চেহারায় যতটুকু কিন্তু কাটা দাগ বেশ কয়েকটা দেখতে পাচ্ছি, আমরা হয়তো সেগুলো জিজ্ঞেস করবো কেন এই কাটা দাগগুলো। শাখাওয়াত তারপরে
তখন আসলে ইন্ডিয়াতে তো সবকিছু দামি সস্তা, এখন যেই দোকানে বলে ভাই কিছুদিন কেউ বলে মুসলমান, আসলে আমি তো তখন তাদের ভাষা জানতাম না, তারা কি বলে মানে তাদেরকে দাদা বলতে হয়।
আচ্ছা
মানে এই দোকানে গেলে দেয়াছে এই সর সর মুসলমান, মানে দূর দূর করে তারা দেয়। আবার অনেক দোকানে গেলে দিতেছে, মানে বাংলাদেশে যেমন 10 দোকানে খুঁজলে এক দোকানে দেয়, ওদের এখানে আবার খাবার দাবার খুব সস্তা, তো জেনে এই খাবার দিয়ে ফেলাইতেছে।
আচ্ছা
এক পর্যায়ে মোটামুটি 3-4 দোকান 5-6 দোকান মানে কয় দোকান খুঁজছে তা নিজেও জানি না, এক পর্যায়ে খাবার দাবার খাইলাম, কেউ হয়তো রুটি দিছে, কেউ হয়তো একজনের রসগোল্লাও দিছে, মানে 3-4টা রসগোল্লা দিয়ে বাইরে বসা দিছে খাও। ঠিক আছে, তাই খাওয়াটা আসলে মোটামুটি পেট্রোল যখন বললো তখন আসলে একটা চাকরির চিন্তা ভাবনা করলাম যে আসলে কোথায় চাকরি টাকরি পাবো। তখন হাওড়া আসলে একটা বিশাল বাজার, হাওড়া একটা বড় বাজার আছে, ওইখানে বাংলাদেশের মতো এরকম বিভিন্ন লোক টোক উঠলে দেখছে যে বিক্রি টিক্রি হয় 60 রুপিয়া 70 রুপিয়া
কাজের জন্য,
কাজের জন্য বিক্রি করা হয়। তাই আমাকে একটা লোক আসলে বলে যে কাজ করবা কিনা, তখন আমি বললাম আচ্ছা কাজ করবো। তা আমি মনে করছিলাম যে ও হয়তো হাওড়াতে ওর দোকান টোকান আছে এখানে নেবে। ও আমারে কি করলো, খাবার দাবার খাওয়াইয়া চুল টুল কাটাইলো, ফ্রেশ ট্রেশ করাইলো, একটা শার্টও কিনে দিল যে এটা ময়লা ঠিক আছে প্যান্টটা পরে আমি তোমাকে দিতেছি। তো এটা বললে আমি মনে হয়তো আশেপাশে কোনো দোকান নিয়ে যাবে, আমার ট্রেনে উঠাইলো। তো এখন আমি তখন আসলে জানতাম না যে কোথায় নিয়ে যাবে, চিন্তা হচ্ছে যে যাই হোক। তো নিয়ে আসতে আসতে বর্ধমান নিয়ে আসলো। তখন আমি তো মোটামুটি লেখাপড়া জানি, যে ইংরেজিটাও পড়তে পারতাম বাংলাটাও পড়তে পারতাম, হিন্দিটা না হয় বুঝতাম না তখন। তখন আমি বর্ধমান আসছি, আর ও বর্ধমান থেকে আবার একটা সিএনজি ধরা, বর্ধমান টাউনটা তো আসলে কম বড় না, যেমন ঢাকা টাউনটাও তো মোটামুটি কম বড় না, যেমন গুলশান 1-2 এরকম একটা আরেকটা জায়গা নিয়ে গেল বর্ধমানেরই, ওইটাও মোটামুটি শহর। ওর আসলে একটা মিষ্টির দোকান ছিল, আমি প্রথম জানতাম না যে কিসের দোকান, তো আমাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করতো। তা আমি আবার আসার সময় এই যে বিভিন্ন জায়গায় ঘুরছি, কিছু কিছু জায়গা আবার মুখস্থ করতাম,
আচ্ছা
যাতে কেউ জিজ্ঞেস করলে বলতে পারি আমার অমুক জায়গায় বাড়ি।
আচ্ছা
মানে এই জিনিসটা ছিল আসলে একটা খুব, একটা জায়গায় গেছি খালি দেখতাম এখানে কি লেখা আছে, দুর্গাপুর, দমদম ক্যান্টনমেন্ট, আসানসোল, এরকম জায়গাগুলো মুখস্থ করতাম, বিদ্যাসাগর রেল স্টেশনের জায়গাগুলো মুখস্থ করতাম। তাই জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়, তাই আমি বললাম আমার বাড়ি আসলে বিদ্যাসাগর, বিদ্যাসাগর তো আমার এক আত্মীয় আছে। তাই আমি বললাম আসলে বিদ্যাসাগরের পাশে একটা মন্দির আছে না, মন্দিরের পাশেই আমরা থাকতাম আসলে
মানে এই কারণেই কিন্তু শাখাওয়াত অনেকটা এগিয়ে গিয়েছে যে তার বুদ্ধির
কারণে। একটা ব্যাপার যে একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করলে না বলতে পারলে তো বিপদ, আমি দেখলা যে ওই জায়গাটা আমি ওই জায়গায় থাকি।
আমি সবসময় ট্রেন যখন চলতো, বাস যখন চলতো, এই লোকেশনটা কি বিদ্যাসাগর বাড়ি, তো যাই হোক এক পর্যায়ে বললো সমস্যা নাই, গোসল টোসল আমাকে করাইলো, করা খাওয়া দাওয়া খাওয়াইলো। তো ওরই একটা প্যান্ট আইনে দিছে, ওর তো আসলে মোটা মানুষ ছিল তো আমার লাগতো না, একটা বেল দিছে পড়তে, বেল মোটামুটি পড়লাম। দুই দিন ডিউটি করার পরে ওদের মিষ্টির দোকান ছিল বর্ধমানে, মিষ্টির দোকান দুই দিন ডিউটি করার পরে মোটামুটি না, লোকটা আসলে অনেক ভালো ছিল, বলার মতো না, সবকিছু দফলে দেয়াছে ওই দেশে। আসলে আমাকে একদিন হঠাৎ করে, যেমন দ্বিতীয় দিন, প্রথম দিন হোটেলেই খাওয়াইছে মিষ্টি টিষ্টি বিভিন্ন জিনিস, দুপুরে আর ভাত খাওয়াই নাই, রাত্রে বাসায় এনে ভাত খাওয়াইছে। ওদের বাসাটা ছিল তিনতলা, চারতলা একটা রুম ছিল, ওই রুমটাতে যে পাঁচজন কর্মচারী ছিল সবাই ঘুমাইতাম। তো যখন দ্বিতীয় দিন গেছে, আমাকে 10 রুপিয়া দিয়ে বলে, সবাই দিত 6 রুপিয়া 7 রুপিয়া ভাত খাওয়ার জন্য, আমাকে 10 রুপিয়া দিছে নতুন বলে ভাত খেলে। আমি চিন্তা করলাম আরে 10 টাকার কি ভাত খাবো, ঠিক আছে। তাহলে হোটেলে গিয়ে জিজ্ঞেস করতেছি ভাত কত রুপিয়া, কইতাছে ভাত রুই মাছ খান দাদা, বেশি রাখতাম না। আমি চিন্তা করলাম খামু, থাক খাইলাম। খাইয়া যখন বিল দিতেছি, মনে খুব ভয় ছিল যে আসলে বিল মনে 30-40 টাকা হবে, বলতেছে যে 7 রুপিয়া বিল। তখন আমি আসলে অবাক হয়ে গেছি যে এত কম বিল, আসলে সবকিছুর দাম তো সস্তা, আমি আসলে মোটামুটি জানতাম না। যখন 7 রুপিয়া বিল হইল, ঠিক আছে, তখন আমি দিয়ে এসে বললাম তখন কি দিই এত কিছু সস্তা, মনে বেটা ভুল করছে। পরে যাই হোক, মোটামুটি 2-3 দিনে তো একটা আইডিয়া হয়ে গেল, একটা রসগোল্লা 1 টাকা। আমি যে দোকানে কাজ করতাম দেখতাম রসগোল্লা 1 টাকা, প্রথম 1 সপ্তাহের আইডিয়াটা বলি, রসগোল্লা 1 টাকা, রসমালাই কেজি দেয় আছে 30-40 টাকা, দুধ 60 টাকা কেজি কিনে, চাল 60 টাকা কেজি, আলু 2 টাকা কেজি, 1 কাপ চা 1 টাকা, ঠিক আছে। তখন আসলে রুপিয়া বলতে পারতাম না, এরকম টাকা বলতাম। কেউ আসলে আমাকে বলতো যে তুমি আসলে, অনেকে বলতো ছেলেটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, আমার পিছিয়ে যে আলাপ আলোচনা গুলো করতো অনেক বলতো একটু মনে মাথায় সমস্যা আছে, এমন সুন্দর ছেলে, মানে বোঝা যেত যে এই ধরনের আলাপ আলোচনা করতেছে। তা আসলে এক পর্যায়ে চিন্তা হলাম, 3-4 দিন পরে চিন্তা হলাম যে আমি যদি এভাবে রুপিয়া বলি, ভাই বলি, জি বলি, ঠিক আছে, তাহলে তো সমস্যা, ঠিক আছে, আমাকে অন্যদিকে ম্যানেজ করতে হইব। তো সারা রাত বিভিন্ন দাদা বলতে হইব, ওরা যেভাবে কথা বলে, মানে এই ধরনের একটা সিচুয়েশন। কিন্তু 3-4 দিনেও কি ওই লোকেশনে যাইতে পারতেছি না, ওই আবারও আইসা পড়তেছে, টাকা আইসা পড়তেছে 3-4 দিন পরে। যাই হোক, রুপিয়ার মোটামুটি আসলো যে এত রুপিয়া, এত রুপিয়া। তা আসলে দোকানের যতগুলো কর্মচারী ছিল আমার মতো আর কেউ এত সুন্দর ছিল না, তাই মোটামুটি ইয়া ছিলাম, ফ্রেশ ট্রেশ হয়েছি 3-4 দিনে, গোসল টোসল করে মোটামুটি একটা ভালো পর্যায়ে। হঠাৎ করে মালিকে আমাকে একটা গেঞ্জি দিল আর একটা, ওরা অনেকে দোকানে শর্ট প্যান্ট পরে, 3/4 প্যান্ট পরে আসলে ডিউটি করে, একটা ভালো 3/4 প্যান্ট কিনে দিল, বললো যে। তো ও মালিক আবার, মালিক ওয়াইফ আবার আইসা দুপুরে দুপুরে ইয়াতে বসতো, ক্যাশে বসতো। ও আসলে বাংলাদেশে যেমন আসে না ওদের এলাকাতে, কিন্তু আসে। তো ওর যে দোকানটা ছিল একটা মন্দিরের সামনে, বর্ধমানে একটা মন্দিরের সামনে, তাই আমি আসলে ওদের দোকানের কাজ টাজ করতাম, তাই হেরাও পূজা দিতে যাইতো, আমিও পূজা দিতে যাইতাম। আমার জিজ্ঞেস করছে তোমার নাম কি, আমি বলছিলাম যে সুকুমার বড়ুয়া। সুকুমার বড়ুয়া কিন্তু দুইটা নাম, সুকুমার একটা, বড়ুয়া একটা। মানে কইতেছে তোমার দুইটা নাম একই সঙ্গে, ঘটনা কি? আবার জিজ্ঞেস করতেছে কোন বংশ, কোন জাত, আসলে আমি বলতে পারতাম না এত কিছু, প্রথম এত কিছু জানতাম না যে কিভাবে বলতে হইতো, বিভিন্ন পাশ কাটায় চলে যেতাম। তোরা আসলে আমাকে এত বিরক্ত করে নাই, মানে মাঝে মধ্যে জিজ্ঞেস করতে চাইতো, আমি ওদের কাছ থেকে এড়ায় এড়ায় চলতাম। আর দোকানে যেগুলো কাজ করার লোক ছিল আসলে এত সুন্দর ছিল না, তো ওই আমাকেই সবসময় দেখা যায় বলতো যে কাস্টমার আসতে এই প্যাকেটটা ঠিক করো, এই প্যাকেটটা বেঁধে দাও, এই প্যাকেটটা, মানে 15 দিনের মধ্যে একটা ভালো সিচুয়েশনে চলে গেলাম। এক পর্যায়ে যখন 1-1.5 মাস হইলো, যখন একটা ভালো পর্যায়ে চলে গেলাম, তখন চলে যাওয়ার পরে মালিক মাঝে মধ্যে বলতো তুমি বসো আমি আসতেছি। তার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা ছিল যে মালিক এসে দেখতো যে আমি অনেক টাকা বিক্রি করতে পারছি, ঠিক আছে। তখন আসলে আমি মানে মালিক এক পর্যায়ে খুব একটা বিশ্বাসযোগ্যতা আসে, বলতো যে দেখেছে অনেকে বাংলাদেশে যেমন দুধ দেওয়া যায়, অনেকে বাড়ির থেকে ছানা বানায় নিয়ে আসাম, ছানা কেজিতে বিক্রি করতো, ছানা আসবে, তুমি ছানা গুলো রাখো, দুধ আসবে, তেইশ কেজি দুধ আসবে, ষাট টাকা গোটা রাখো, তারপর দোকান দিয়ে টাকা ঢুকো দিতাম মালিক বিভিন্ন, আরো তো মিষ্টির অনেক জিনিসপত্র লাগে আনতাম, ওদের হোটেলে আবার মিষ্টি বিক্রি করতো, সকালবেলা আবার কচুরি বিক্রি করতো। মানে কচুরি বলতে আপনার হয়তো জানেন না, বাংলাদেশে যেমন পুরি বলে, আর ওইটার সঙ্গে আলু টালু দিয়ে ইয়ে করলে মানে কচুরি টচুরি বলতো, বিক্রি টিক্রি করতো। এমন বড় বড় বুট, যেটি বাংলাদেশে একটা তিনটা বুটের সমান একটা বুট, অনেক বুট টুট থাকতো। তাই সকালবেলা আমরা ওইটা নাস্তা টাস্তা করতাম, তিন চার মাস ছিল। তাই থাকার পরে এক পর্যায়ে ওনার ওয়াইফ, ওনার হাজবেন্ডটা এরকম ছিল, একটু খাটার কোয়ালিটি ছিল, তো মোটা কোয়ালিটি ছিল, আর ওনার ওয়াইফটা ছিল আসলে দেখতে অনেক সুন্দর, তাই মাঝে মধ্যে শরীরে চিমটি দিতে কিছু অনুভব টনুভব হয়নি। তবে আমি আসলে ওই ধরনের কোনো মুভমেন্টে ছিলাম না, যে কিছু অনুভব হয় কি না হয় এই ধরনের কোনো চিন্তাভাবনা আমার ছিল না। এক পর্যায়ে ওনার ওয়াইফ মানে হাজবেন্ডের কাছে বলা শুরু করলো যে আমি অনেক ভালো, অনেক ইয়ে ঠিক আছে, দোকানের অন্য কর্মচারীর থেকে আমি অনেক অনেক ভালো। মানে এই জিনিসটা যে তারা বাসায় আলাপ আলোচনা করে, মানুষ একটা কিছু আলাপ আলোচনা করলে কিন্তু বুঝে যায়, আর আমার যেহেতু এখানে বাড়ি ছিল না, কে কি আলাপ আলোচনা করে আমার চোখ কান কিন্তু ওই দিকে খোলা থাকতো, এই কেউ কেউ আমার ধরা দেওয়ার চিন্তা ভাবনা করেনি, একটা মুখ দেখলেই বোঝা যেত যে এ কি আলাপ করতেছে, যদি আমার দেখতাম যে খারাপ মন্তব্য করতেছে এখান থেকে চলে যেতাম, মানে এই চিন্তাগুলো আমার কি তৎক্ষণাৎ ছিল। তো এক পর্যায়ে আমি আসলো মালিকের ওয়াইফের সঙ্গে, মানে উনি মাঝে মধ্যে আসতো দোকানে, তো এক পর্যায়ে মানে মালিক একটু অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে মালিক আসলো মাদ্রাস চিকিৎসা করতে পাঠায়, তারা আসলো কিডনিতে পানি জমে গেছিল, একটা কিডনি মূলত বাতিল পড়ায় 75% একটা কিডনি বাতিল হয়ে গেছিল, আমি যেটা বাসায় শুনছি তা আসলো মালিককে মাদ্রাস পাঠায় দেয়। তখন দোকানটা প্রায় আমার উপরেই ছিল, আমার উপরে, আমি 7টা বাজে আসতাম, দেখো ওয়াইফ 12টা বাজে আসতো, প্রথম 10-15 দিন ওয়াইফ একটু বেশি বসতো, তারপর আর তেমন বেশি বসতো না, দেখাচ্ছে আমি 7টা বাজে আসতাম, 12টা বাজে উনি আসলো, 2-3 ঘন্টা আমি গোসল টোসল করে খাবার দাবার খেয়ে বসতাম, উনি আবার দেখা গেছে যে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা বাজে আমি চলে যেতাম। তখন ওর উপরে তো আমরা ঘুমাইতাম, তিনতলায় ঘুমাইতাম, ওর দোতলা আর নিচতলা ভাড়া ছিল, ঠিক আছে, আর দোতলার একটা ইউনিটে ওরা আবার থাকতো, না হোটেলটা আরেক জায়গায় ছিল, মানে 5-6 মিনিট দূরে হাইটা গেলে হোটেলটা। তো কলকাতার তো আবার একটা জিনিস ভালো আছে, বাংলাদেশের মানুষ তেমন বেশি দৌড়ে না, আর সকালবেলা কিন্তু আবার কলকাতার বর্ধমান যে কোনো জায়গার মানুষ খুব ব্যায়াম ট্যায়াম করে, তো মাঝে মাঝে সকালবেলা উঠতে দেখলাম যে অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে, খুব একটা মানে খুব ফিজিক্যাল মানে এক্সারসাইজ করে, তো মাঝে মধ্যে তো ওনার ওয়াইফও কিন্তু এরকম মানে দৌড়াদৌড়ি করতো। তাই একদিন আমাকে বলতেছে যে তুমি একটা কাজ করো, সকালবেলা তুমি উঠো আমার উঠেও, ঠিক আছে, তাই আমি আসলে অনেকেই নক করতাম যে তো উনি মাঝে মাঝে দৌড়াদৌড়ি করতো, তো বলতে তুমি যেহেতু ম্যানেজার, ঠিক আছে, আমার দোকানে সবকিছু ইয়ে করো, তোমার দাদা তো অসুস্থ হয়ে গেছে, তাই তুমি উপরে থাকলে হয় না, আমাদের রুম তো খালি আছে, আমার একটা মেয়ে মাত্র মেয়ে, তুমি পাশের রুমে থাকো। আমি চিন্তা করলাম আসলে মনে করেন না আগে ছিলাম যদি করে করে চিন্তা, এখন তো দেখাচ্ছে যে কঠিন, রাজার হালে আইসা পড়ছি খুব একটা, তবে আমার কেউ ওই ধরনের টেনশন নিতাম, তাদের রাতে 10-11টা এসে গোসল টোসল করতাম, আমি আগে করতাম দুপুরে গোসল, এখন যেহেতু দোকানটা আমার উপরে চাপছে খুব একটা শাসন ধরা আসছে, ঠিক আছে, আমি আসে রাত্রে গোসল টোসল করতাম, তো গোসল টোসল করার পরে উনি খাবার দাবার দিতাম, তাই খাবার খাইতে বসে টেবিলের নিচে দিয়ে লাথি মারতাম, তাই আমার বলতে এই কিছু অনুভব হয় না, তাই আমি বলতাম যে কি অনুভব হইব, আমি খাইয়া দেয়াছি দিব্যি ঘুম দিতাম, তাই দরজা লাগাইতাম না, মাঝে মধ্যে গিয়ে দেখতাম যে আমার শরীরে আশেপাশে বসে থাকতো, তা আমি বললাম যে কি জন্য আসছেন, ঠিক আছে, বলে যে বিছুনটা নিতে আসছি, কারেন্ট তো চলে গেছে, ঠিক আছে, এরকম মানে বিভিন্ন বাহানা টানা করতো। এক পর্যায়ে খুব রিকোয়েস্ট করলো যে তাকে কিছু করার জন্য, তো আমি আসলে আর না করে পারলাম না, আমার ইচ্ছা ছিল না, জোর করে আসলে বাধ্য করলো। তখন তার এই ব্যাপারটা আমার খুব মনের মেজরে লাগছে যে আসলে সে একটা ভালো লোক না, তাদের দোকান থেকে চুরি করতেই হোক, ₹8,000-10,000 মতো, ওদের দোকানে আবার ভালো বিক্রি হইতো, 5-6,000-7,000 বিক্রি হইতো, হ্যাঁ, বর্ধমানে একটা 5-6,000-7,000 বিক্রি হন, মানে বাংলাদেশে প্রায় 60-70,000 টাকা বিক্রি, মানে এরকম সমানের তা আমি কিছু ওদের এখান থেকে টাকা নিয়েছি, কর্মচারী বেতন গুলা দেয় না মাস শেষে। আমি বলছি যে দিদি কর্মচারী তো বেতন দিতে হবো, 500 জনের কারো বেতন 1800 টাকা, কারো বেতন 1900 রুপিয়া, কারো 2000 রুপিয়া, কারো 2700 রুপিয়া, সবগুলা টাকা নিয়েছি সারাদিনে ব্যক্তির টাকা নিয়ে বর্ধমান ছাড়া এসে বললাম আসানসোলে।
আচ্ছা ভালোই তো ছিলেন, কেন
ছিলাম ওই যে
আচ্ছা ওই কারণে আপনি
দিদি
আচ্ছা আচ্ছা তারপরে আপনি পুরো টাকা নিয়ে চলে আসলেন,
চলে আসলাম আসানসোলে। আসানসোলে আইসা দেখলাম এই ইন্ডিয়া ট্রেনে মাত্র 2-3 বার উঠা, কলকাতাতে গেলাম আসলাম এই উঠা, দেখলাম যে রাজধানী এক্সপ্রেস, উদ্যানাবা, তুফান এক্সপ্রেস দুইটা ট্রেন আসানসোলে দাঁড়ায় রয়েছে। উদ্যানাবা এক্সপ্রেস যাবে পাঠানটপ মুঘলসরাই, বলতেছে যে পাঠানটপ মুঘলসরাই আর দিল্লি সে যায়নি, আর রাজধানী এক্সপ্রেস মুম্বাই যাবে, মানে খুব কম বলতে একটা জিনিস বলতেছে, যেমন ধরেন দিল্লি সে আর সে যায়েঙ্গে, উদ্যানাবা তুফান এক্সপ্রেস দিল্লি সে আর সে যায়েঙ্গে, মানে বুঝে যাচ্ছে যে দিল্লি থেকে কলকাতা থেকে এখন ছেড়ে যাবে, মানে বুঝতে পারতাম যে এই ভাষাগুলো এরকম, তেমন বলতে পারতাম না, তেমন কিছুই বলতে পারতাম না। আর আমি তো ভাষা নিয়ে রপ্ত থাকতাম না যে ভাষা শিখতে হবে, আমার দরকার পেটের চিন্তা হইলে হয়েছে না হইলে নাই, ওই টাকা টুকা নিয়ে ড্রেস আপ খুব চেঞ্জ করে ফেলাইলাম, মানে কি না খুব কঠিন করে ফেলাইলাম, প্রায় বাংলাদেশে যেটা মার্কেট 5000 টাকা হইলে পাওয়া যায় সেটা আমি প্রায় 1500 টাকা দিয়ে দেখলাম অনেক সুন্দর শার্ট, অনেক সুন্দর প্যান্ট, অনেক চপ্পল বলে, ইন্ডিয়াতে চপ্পল বলে, জুতা বলে না চপ্পল বলে, ঠিক আছে। আসানসোলের দিকে প্রায় আসানসোলটা প্রায় আপনার কিছুটা বাংলার মধ্যে কিছুটা হিন্দির মধ্যে, যার কারণে ওইখানে একটা মিশ্রিত ভাষাই ছিল, চপ্পল চপ্পল বলতো, ঠিক আছে। তাই মানে আমি কিভাবে বললাম যে চপ্পল বলে, আমি একটা মহিলারে দেখে খুব নিজের থেকে খারাপ মনে হয়েছিল যে মানে তার দিকে অন্যরকম ভাবে চাইছিলাম, সে আমাকে বলছিল চপ্পল মেরে গাল ফাটাই দিব।
আচ্ছা
তখন আমি মানে বুঝতে পারছি যে এটা একটা মানে জুতা বোঝানো হয়। তখন আসলে সবকিছু কিনা টিনা যখন ফ্রেশ ট্রেশ হইলাম, তখন কলকাতার একটা মুসলিম লোকের সঙ্গে আমার পরিচয় হয় আসানসোলে, আর উঠলাম না উদ্যানাফাতে, উঠলাম না উদ্যানাফা ট্রেনে না হইলো, ওনার সঙ্গে আইসা বললাম কলকাতাতে। তখন শিয়ালদা আসি, ওদের আসলে কলকাতার শিয়ালদার মানে কিছুটাই কলকাতার চৌরাস্তার কাছাকাছি কিছু মুসলমান বাস করে, একটা মুসলিম পল্লী বলে, যেমন আমরা বাংলাদেশি বলি যে হিন্দু পল্লী, তো ওইখানে প্রায় একটা বলে যে মুসলিম পল্লী, মুসলিম পল্লীতে আসলে ঢুকলাম। মানে যেমন বাংলাদেশে একটা জায়গা হিন্দু পল্লী, এরকম মানে মুসলিম পল্লী মানে শোনা যায়। তো ওদের এখানে একটা ছোট্ট মাজার আছে, কিছু দোকান টোকান আছে, তাই থাকার পরে ওদের একটা ফুলের দোকান ছিল, আমাকে বললো যে তুমি কি কাজ করবা কিনা, তো আমি বললাম আচ্ছা সমস্যা নেই, ফুলের কাজ তো অনেক ভালো কাজ। আর এরকম ছিল 100 গোলাপ আমনে 30 রুপিয়া, মানে খুব সস্তা যা বলার মতো না, কিন্তু বিক্রি করতে যাচ্ছে হিন্দুরা, কিন্তু সকালবেলা খুব ফুল নেয়া শ্রদ্ধা টদ্দা করে, অনেক দামি বিক্রি করতো, দেখাচ্ছে যে 1000 টাকার ফুল কিনলে 4000 টাকা বিক্রি করে ফেলাইতে পারতো, মানে খুব লাভ।
আচ্ছা আচ্ছা আমরা মনে হয় মানে অনেকটা সময় পার করে চলে এসেছি, আমরা প্রায় প্রোগ্রাম প্রায় 1.5 ঘন্টা, আমরা একটু একটু ছোট করে একটু জানতে চাই, আপনি তো 7-স্টার গ্রুপ যেটা সুব্রত সেই গ্রুপে যোগ দিলেন, সেটা কোন সময় দিকে, সেটা প্রথমেই কি তার দলে নাকি?
না আসলে আমি তো তাদের চিনতাম না, বলতেছি তখন আসলে এক পর্যায়ে আমি ওদের এখানে 3-4 মাস চাকরি করার পরে একটা লোক আমাকে মানে ফুল টুল নিতে আসতো, তো আসলে একজন আমাকে বলতেছে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে। তো ওদের এটা দিচ্ছে আপনার হাওড়া ব্রিজ আছে, হাওড়া ব্রিজের পাশে বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ডের পাশে ওদের আসলে একটা অফিস, ওদের অফিসটা হচ্ছে বুয়া, মানে নামে অফিস, কাজে কিছু না, একটা গিটারের অফিস ছিল, বলতো যে এইখানে আসে। আমি তখন চিনতাম না, তখন ওরা দেখে আমি 15 দিন যাইনি, এদিন হঠাৎ করে বলে যে তুমি আসো, আমাকে নিয়ে গেল। আমি আবার মাঝে মধ্যে মালিকের যেখানে আপনি ওটা বলছেন আমি কিছু কথা শর্টকাট বাদ দিয়ে দিচ্ছি ফুলের দোকানের কথা, তখন আমি আসলে ওর সঙ্গে গেলাম ফুল কিনার কিছু টাকা মালিক আমাকে দিছিল 1500 টাকা, ওর সঙ্গে গিয়ে আর আমি আসিনি ফুলের দোকানে। তো উনি আমার নিয়ে বলতেছে তোমার বাড়ি কোথায়, আমি গিয়ে সব সত্য কথা বলে দিয়েছি,
সব সত্য বললাম
যে ভাই
এই প্রথম,
হ্যাঁ প্রথম সব সত্য কথা বলে।
কেন বললেন?
হয়তো মনে হয় আমার একটা সুযোগ করে দিতে পারে, এত বড় দোকান, একটা চাকরিটাকে সুযোগ করে দিতে পারে। তখন আমার বলতেছে তোমার তো এখন আমরা পুলিশে দিতে পারি, কিন্তু তোমার দেখতে আমার ছোট ভাইয়ের মতো দেখা যায়, এখন আমি দিব না, আমি তোমার দাদা, আরে এত মানুষ এত ভালো ব্যবহার দেয়, এরে সেরা কি জীবনে কোথাও থাকা যায়? এ বলছে এক দোকানেই থাকা যায়। তখন আসলো এদের দোকানে, আমি থাকা গেলাম। থাকা গেলার পরে এরা আমার আর দোকানে রাখলো না, খালি বলে বাসাই তোমার ডিউটি, মাঝে মধ্যে দোকানে যাইবা আসবা, তুমি যেহেতু আমার ভাই আমি তোমার দাদা, তোমার বেশি দোকানে যাওয়া প্রয়োজন নেই, তুমি খালি মাঝে মাঝে গিয়া দেখবা কর্মচারীরা চুরি টুরি করেনি। ওদের কাছে যে পাঁচটা কর্মচারী থাকে তারা জানতো না যে তারা এই গ্রুপের সঙ্গে যুক্ত আছে, মানে দোকানটা হচ্ছে ওদের শো।
আচ্ছা,
আর দোকানটা এরকম ভালো দোকান ছিল, কলকাতা গিটার দোকান, মানে খুব ভালো দোকান ছিল, তো মানে খুব দামি দামি লোকেরা আসতো নেওয়ার জন্য। তো আমি পরে এক সময় এক দেড় মাসের মধ্যে বুঝতে পারি যে ওরা আসলে ভালো লোক না, ওরা বিভিন্ন প্রতারক চক্রের সঙ্গে জড়িত।
আচ্ছা,
তো একদিন আমাকে বলতেছেন তুমি একটা কাজ করো, সরুবি একটা রেল স্টেশন আছে, সরুবি রেল স্টেশন তুমি এখান থেকে চলে আসো, আমাদের এখানে একটা ব্যাগ দেবো, ওই স্টেশনে নিয়ে রেখে আসবা। তো আমি বললাম আমি তো চিনি না লোকের। তখন আমার একটা ফোন দিল, ভোডাফোন, সেম ভোডাফোন মোবাইলটা, আপনার রিলায়েন্সের এক ধরনের মোবাইল আছে, রিলায়েন্সের মোবাইল, আবার যে কোনো সিমও ইউজ করা যায়, রিলায়েন্সে ইউজ করা যায়। তো ভোডাফোন ইয়া দিল, দেওয়ার পরে ফোনটা দিয়েছে, দেওয়ার পরে আমি যখন জিনিসটা ব্যাগটা নিয়ে বাড়িছি, কেউ আবার ডাইকা এসে ওই ফোনটা নিয়ে এয়ারটেল একটা ফোন দিল, এয়ারটেল সিম হলো একটা ফোন দিয়েছে,
মানে
ইন্ডিয়ার এয়ারটেল ফোন হলো একটা সিম দিয়েছে। দেওয়ার পরে বলছে এই ফোনটাতে আমরা তোমার কল দেবো, আর যেই নাম্বারে কল দেবে সেটা লাস্টে এই নাম্বারটা।
আচ্ছা,
আর একটা পাঁচশো টাকার নোট দিল, পাঁচশো রুপিয়ার একটা নোট দিল, এটার অর্ধেক সিরা, এটার সেভেন আমার কাছে লেখা, যে নিবে আমার কাছে জিনিসটা তার কাছে নাইন লেখা থাকবে।
আচ্ছা,
যদি নাইন না মিলে তাহলে এই জিনিসটা দিবা না, সে আইসা তোমাকে বলবে, তোমার কিছু বলা লাগবে না, তুমি জাস্ট দাঁড়ায় থাকবা। আমি বলতে পারবো না, এরা আমার পিস পিস আরো দুইজন গেছে, আমি কি করি কোথায় যাই, আমি তো তখন দেখছি তাদের, কিন্তু আমি তাদের চিনতে পারিনি। পরবর্তীতে যখন তাদের সঙ্গে চলতে চলতে দেখছি এই দুইজন লোক কি ওই দিন আমাকে ফলো করছে, তখন আসলে আমার এই জিনিসটা কাজ করতো, যে মানুষ যে পুলিশে ধরা খায় এই ধরা খায়, মানে এই জিনিসগুলো আমার কাজ করতো না, যেমন স্বাভাবিক মানুষের মতো চলতাম, তাই অনেকে ভয় পায়, কিন্তু আমি আসলে জানতাম না, তো হয়তো মনে করছি অন্য কিছু লারুটারু বা অন্য কিছু, ঠিক আছে। তাই আসলে স্টেশনে গিয়ে এক জায়গায় দাঁড়া রয়েছি, দাঁড়া রয়েছে, আর আমাকে হঠাৎ করে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে সেভেন নাকি, তাই আমি বলতেছি আমি বুঝতে দিই না, তাই কথা বলতে বলতে আমার কাছে চলে আসছে, আসলে ওদের তো স্পেসি থাকে কেউ এরকম ব্যাগ নিয়ে আসছে কি নিয়ে আসছে, ঠিক আছে। তা আমাকে বলতেছে সেভেন আছে, আমি বললাম তো দাদা এই টাকাটা দিছে অর্ধেক, ঠিক আছে, কয়ে দেখি তো, দিয়া আমার টাকাটা আমার দিয়ে দিল, ওরটাও নিয়ে নিয়ে গেল। তো ওই দিন রাতে আমার খুব রহস্য হইলো যে এই ব্যাগটার মধ্যে কি আছে, যে আমাকে তখন ওরা বাসায় আসছে, আর দেখি যে কিছু কিছু জিনিস আলাপ করতে আছে, ছেলেটা খুব তুক্ষার।
আচ্ছা,
কিন্তু আমি কিন্তু হ্যাবলার মতো নিয়ে দিয়ে আসলাম, যে ধরা খেললো না আমরা হয়তো অনেক দূর বিভিন্ন সময়, কিন্তু ছেলের তো সাহস আছে, মনে দেয়া আছে, কিছু ইয়ে করলো না, দাঁড়ায় সুন্দর করে দিয়ে আসলাম। এক পর্যায়ে ওরা আমাকে আরো বিভিন্ন ধরনের কাজ করানো শুরু করলো, ওই ওই জায়গায় ওই ব্যাগ, বিভিন্ন গাঁজার পোটলা, হিরোইনের পোটলা, দিয়ে আস্তে আস্তে মানে কি একটু গভীরতরে যাওয়া শুরু করলো। হ্যাঁ, বিভিন্ন ধরনের ট্যাবলেট, লাল ট্যাবলেট তখন চিনতাম না, পরে জানলাম যে এগুলো ইয়াবা ট্যাবলেট।
আপনি মানে যে অপরাধের যে গভীরতা, আপনি আস্তে আস্তে চুরি, সেই চুরির সেই অধ্যায়টা আপনি পার করে আপনি আস্তে আস্তে আরো বড় অপরাধী আপনি হতে শুরু করলেন কলকাতায়। মুকুল ভাই, আমার মনে হয় যে আজকে যে অতিথি আমাদের, যিনি শাখাওয়াত, সেই শাখাওয়াতের উপর কিন্তু ছোট একটি মানে প্রতিবেদন আমাদের আছে, যে শাখাওয়াত কে, এই শাখাওয়াত আসলে কিভাবে তার জীবনটা কিভাবে কি শুরু হলো, তারেক আহমেদ মনে হয় ছোট একটা প্রতিবেদন তৈরি করেছেন, সেটা মনে একটু শুনলে আমার মনে হয় লিসেনার যারা তারা একটু একটু ক্লিয়ার হয়ে যাবে।
আর
তার আগে বলতে চাই, যারা আপনার শাখাওয়াতকে দেখতে চান তারা লগ ইন করতে পারেন facebook.com/thakafm90.4, সেখানে শাখাওয়াতের একটি পোস্ট দেওয়া আছে, আপনারা সেখানে দেখতে পারেন শাখাওয়াতকে, কেমন শাখাওয়াত, কেমন সেই 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 দুর্দশা মানুষটি কেমন দেখতে। আজকে স্টুডিওতে তিনি আমাদের উপস্থিত আছেন এবং উনি পুরো ঘটনাটা কিন্তু বলছেন। এছাড়াও আপনারা যারা শাখাওয়াতকে বিভিন্ন প্রশ্ন করতে চান তারা কিন্তু ফেসবুকের সেই পোস্টের নিচে কিন্তু প্রশ্ন করতে পারেন। হ্যাঁ মুকুল ভাই,
গ্রামের মধ্যবিত্ত পরিবারের 14 বছর বয়সী একটি দুরন্ত ছেলে
যে কিনা বৃষ্টিতে ভিজে কাদামাটি মেখে পুকুরে ঝাঁপিয়ে বন্ধুদের সাথে হৈ হুল্লোড় করে দিন পার করছিল। দুরন্ত পোনার সে সময়ে বন্ধুর সাইকেল ভেঙে তা মেরামতের টাকা জোগাড় করতে গিয়ে বাধ্য হয় টাকা চুরি করতে, আর সেই টাকা চুরির সূত্রেই মূলত যে কিনা বাড়ি থেকে পালায়। শ্রোতা ভাবছেন কি পরিমাণ টাকা যেই টাকার জন্য নবম শ্রেণী পড়ুয়া একটি কিশোর ছেলে বাড়ি থেকে পালালো। না শ্রোতা, টাকার পরিমাণ খুব বেশি না, মাত্র ৬ টাকা। মাত্র ৬ টাকার জন্য বাসা থেকে পালিয়ে ঢাকা চলে আসে। ঢাকা এসে যেই আত্মীয়ের বাসায় যায়, গিয়ে দেখে সেই আত্মীয়ের বাসা তালা দেওয়া। পরবর্তীতে অবশ্য জানতে পারে তার হারিয়ে যাওয়ার কথা শুনেই সেই আত্মীয় তাদের বাড়িতে চলে যায়। আত্মীয়কে পাওয়া যায়নি, এদিকে হাতেও টাকা পয়সা নাই, অগত্য বাধ্য হলো সে একটি খাবারের হোটেলে কাজ নিতে। কিন্তু যে কিনা পড়ালেখা করত আর মেতে থাকত দুরন্ত পনায়, তার পক্ষে কি হোটেলের কাজ করা সম্ভব? হোটেলের পরিশ্রমের কাজ সইল না, সে পরিবর্তন করতে থাকলো একের পর এক কাজ, আর এভাবেই শুরু হয় তার নতুন জীবন। গ্রামের সহজ সরল দুরন্ত ছেলেটি দেশের বিভিন্ন স্থান ঘুরে বিভিন্ন মানুষের সাথে চলতে চলতে বদলে যায় তার স্বভাব। যে যখন যেখানেই তাকে আশ্রয় দিয়েছে সেখানেই সে কোনো না কোনো অপরাধ করেছে বা টাকা নিয়ে পালিয়েছে। এভাবে চলতে চলতে এক সময় সে বাংলাদেশ ছেড়ে পাড়ি জমায় ভারতে। সেখানে সে জড়িয়ে যায় অপরাধ জগতের অত্যন্ত পরিচিত নাম সুব্রত বাহিনীর সঙ্গে। সুব্রত বাহিনীর সঙ্গে জড়ানোর পর শুরু হয় তার আয়েশি জীবন, সাথে অপরাধ কর্মকাণ্ড। কলকাতার সুব্রত বাহিনীর সাথে কাজ করার পর হঠাৎ করে পালিয়ে সে আবার চলে আসে বাংলাদেশে। বাংলাদেশে এসে চিত্রনায়ক রুবেলের একটি ছবিতে সে কাজ করে। কাজের উদ্দেশ্যে যায় চট্টগ্রামে। ছবিতে কাজ করার পর জড়িয়ে যায় নায়ক নায়িকা বানিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রের সঙ্গে। রক্তে যার ঢুকে আছে ভবঘুরের নেশা, সে কি আর এক জায়গায় স্থির থাকতে পারে? তাই তো আবার সে পালায়, আবার পালিয়ে গেল ভারতে, আবার যোগ দিল কলকাতার সুব্রত বাহিনীতে। শুরু করল সুব্রত বাহিনীর সঙ্গে বিভিন্ন অপরাধ কর্ম। এক পর্যায়ে সুব্রত বাহিনী তাকে পাঠিয়ে দেয় তাদেরই আরেক শাখা বার্মায়, যেটা বার্মার ভিতরে সীমান্তের কাছাকাছি জঙ্গলে অবস্থিত। কিন্তু বার্মায় সুব্রত বাহিনীর যে এজেন্ট সে তাকে ঠিকমতো দেখাশোনা করত না বলে সেখান থেকে সে পালিয়ে যায়, চলে যায় ইয়াঙ্গুনে। চলে যায় ইয়াঙ্গুনে, পরিচয় হয় সেখানকার এক মহিলার সাথে, যে কিনা তাকে চাকরির কথা বলে নিয়ে যায় তাদের বাড়িতে। কিন্তু চাকরি কোথায়, সেখানে তার উপর চলে যৌন নির্যাতন। অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে সে চলে যায় আবার ভারতে, পুনরায় যোগ দেয় সুব্রত বাহিনীতে। এবার কিন্তু তারা তাকে সন্দেহ করতে শুরু করে, যার ফলশ্রুতিতে না আর না। শ্রোতা, এতক্ষণ যা বললাম তা কোনো গল্প বা উপন্যাস থেকে নেওয়া নয়, এসবই বাস্তবে ঘটেছে। আর যার জীবন এত সব ঘটনায় পরিপূর্ণ তিনি হলেন সাখাওয়াত। এতক্ষণ আমি যা বললাম এগুলো ছাড়াও আছে আরো অনেক ঘটনা, সবই আমরা শুনব সাখাওয়াতের কাছ থেকে। আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন আজ আমাদের সাথে আছেন সাখাওয়াত।
This track was downloaded from FusionBD.com.
অন্ধকারের গল্প।
ওকে, আপনারা শুনছেন ঢাকা এফএম স্টুডিও হইতে 12:17 এবং চলছে অন্ধকারের গল্প। এবং সাখাওয়াতের কথা শুনছিলাম এবং আমরা এখন সাখাওয়াতের আরো কঠিন কিছু শুনবো। এর মধ্যে ফেসবুকে অনেকে রয়েছিল নাজমুত হাসান প্রিন্স, আপনার জীবন কাহিনীটা ভালো লাগছে, থ্যাংকস সাখাওয়াতকে। রাসেল হোসেন ইমরান, নিজের দোষে অপরাধ জগৎটাকে নিজের দোষেই অপরাধ জগতে পা রেখেছে সাখাওয়াত, আপনার কি মনে হয়? তাই নাকি?
হ্যাঁ, এরকমই তো
ইচ্ছাকৃত। আপনি চাইলে কিন্তু ভালো হতে পারতেন, কিন্তু আপনার ওই আগ্রহটা খালি একটা পর একটা কিন্তু এগিয়ে যাচ্ছিলেন। তারপর আমাদের সাথে প্রসেনজিৎ মন্ডল রয়েছে, যে আপনার গ্রামের বাড়ি কোথায়?
আমাদের গ্রামের বাড়ি হচ্ছে পালপাড়া।
আচ্ছা, ওকে। অনন্য আমাদের সাথে জয়েন করেছিল, তারপর জামান আহমেদ আমাদের সাথে রয়েছে, আর অনেকেই রয়েছে। জামান লিখেছে, সাখাওয়াত ভাই আপনি ভালো হয়ে যান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আর এখন তো আপনি ভালোই স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। আচ্ছা, তারপর আমাদের সাথে রয়েছিল, সে কি এখন ভালো হয়েছে? সে ভালো হয়েছে, ছোটন দাস আমাদের সাথে রয়েছিল। তারপর রবি হাসান, স্বাগত ভাই তোমার এখন ঠিক হয়েছে নাকি আগের মতোই আছো? আগে না, এখন সে অনেকটাই ভালো। এখন আপনি কি করেন?
এখন আমি লেখাপড়া করি।
আচ্ছা, লেখাপড়া করছেন, আর কোথায় থাকেন এখন?
এখন সিলেটে থাকি।
আচ্ছা, ওকে, আমরা সেই গল্পে যাই। আপনি বলছিলেন যখন
যখন আমি তখন সুব্রত বাহিনী, তখন আমি আসলে এটা যে সুব্রত বাহিনীর
ওই দোকান আপনি জানতেন না?
না, জানতাম না যে আসলে এরা যে এই ধরনের লোক, এরা আমাকে পরপর ছটা সাতটা কাজ করাইছে। আমি আসলে মানে বুঝতে পারিনি যে এরা আসলে বিভিন্ন ক্রাইম, বিভিন্ন বড় অংশের সঙ্গে জড়িত। একদিন আমাকে হঠাৎ করে বললো, তুমি কার সঙ্গে আসো তুমি জানো? তাই আমি বললাম না।
কে বললো এটা? তার আরেকজন বললো আর কি,
মানে আরেকজন বললো ওদের এখানে, ওদের যে অফিসটা ছিল শিয়ালদাতে, ওদের কয়েকটা অফিসই ছিল, আমি প্রায় বেশিরভাগ শিয়ালদাতে থাকতাম। তাই মানে ওদেরই একজন বলতো, প্রায় অনেক লোক ওদের এখানে আসা যাওয়া করতো। তাই অনেক স্মার্ট লোক, অনেক সুন্দর লোক দেখা যাচ্ছে, যে অনেক বখাটে লোক, অনেক চুল বড় বড় লোক, আমি আসলে বিভিন্ন বুঝতাম না। একদিন আমাকে হঠাৎ, তুমি কার সঙ্গে কাজ করো জানোনি? তো আমি বললাম না, কয় সুব্রত ভাই। আমি কয় সুব্রত ভাই কে? তখন যে সুব্রত ভাই তাকে না দেখে আমাকে আরেকজন দেখে দিল, যে এই বাইরে এখানে তুমি কাজ করো। তাই আমি বাইরে সালাম টালাম করলাম, ঠিক আছে যে ভাই, আপনি যদি ইচ্ছা থাকে তো আমি আরো ভালো কিছু করতে পারব। মানে আমার আগ্রহটা আরো কি বাইরে গেল। তখন আমার দিয়ে ওরা যে ছয় সাতটা কাজ করেছে, তারপর মানে সম্পূর্ণ 100% ইয়ে হয়েছে, কোন ধরনের কোন গেঞ্জাভানি। তার ওরা বিভিন্ন লোক দিয়ে কিন্তু কাজ করাইছিল, কিন্তু ওগুলো দেশে ধরা পড়ছে বা কোনো সমস্যা হয়েছে দিতে পারে নাই। ও অফিসে মারামারি চলতো, বিভিন্ন ধরনের কথাবার্তি চলতো, শোনা যাইতো। তখন আমি আসলে তেমন বুঝতে পারিনি যে এটা আসলে কি। একদিন আমাকে হঠাৎ করে বললো, আজকে শতাব্দী রায়, শতাব্দী রায় ভারতের একটা মোটামুটি ভালো লোক, ভালো পার্সেন্টের লোক, এর জিয়ের মেয়ের মানে নাতিরে, তুমি একটু এক জায়গায় থাকবা, একটা রিক্সার মধ্যে ওরা উঠবে, উঠলে তুমি এটা ম্যানেজ করবা। কিভাবে ম্যানেজ করবো? তোরা আমাকে বললো যে তুমি মহিলার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে থাকবো, এই বিষয়ে কথা বলতে দিদি রাখবা, এই ধরনের মানে ভালো একটা সম্পর্ক করবা। তা আমাকে আরো তিনটা লোকের হেল্প দেওয়া হয়েছে। শতাব্দী রায়েরা আবার যে নাতি, তার আবার কিন্তু গাড়ি নিয়ে চলাফেরা করে। ওদের গাড়িটা মানে আসলে ওরা মনে হয় আগের থেকে, এক মাস আগের থেকে ডিটেলস নজর রাখে, যে যা কার কি সমস্যা হইতেছে না হইতেছে, কে কখন বাড়িতেছে। আমাকে আবার তিনজনের সঙ্গে দেখাই দিল যে তুমি যখন কথা বলবা, বাচ্চাটা যখন এদিক সেদিক হইব, এখান থেকে আরেকজন নিয়ে যাবো। তুমি আপার সঙ্গে খুব মানে দিদির সঙ্গে খুব কথায় মগ্ন থাকবো, বিভিন্ন বিষয়ে। এক পর্যায়ে তার যে আপনি আমার দিদির মতো, আপনাকে আমি দিদি ডাকি, ঠিক আছে। তো হঠাৎ করে আমি কথা বলতেছি, হঠাৎ করে মানে চিৎকার দিয়ে উঠছে যে আমার বাচ্চা তো নাই। ঠিক আছে, তো আমার ওরা বলে দিছে যখন বাচ্চাটা নাই বা থাকবে না, চিৎকার দিলে তুমি এদের মাঝখানে বিড়ি মিশা দেবা। তখন আমি ওরা যেভাবে শিখাই দিছে, এরকম ভাবে সফল হয়ে গেলাম, সফল হয়ে গেছি। আর আজকে বাসায় এসে আর অন্যরকম এক ব্যাপার স্যাপার, অন্যরকম এক খাবার দাবার আপ্যায়ন আমার উপরে চলতেছে। তা আমি বলতাছি সুব্রত ভাই, যে ভাই ঘটনা কি আসলে? সে কিন্তু সুব্রত ভাই না, আমাকে দেখা দিয়েছে আরেকজন রে, মানে যাতে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে আমি যাতে দেখাইতে পারি এ সুব্রত ভাই। তার মানে এরা আমার কিন্তু একটা পরীক্ষা করতেছে। তখন এরা দেখলাম যে এদের মধ্যে তিনটা দল ভাগ হয়ে গেল, এক দল চলে যাবে কাশ্মীরে, আরেক দল চলে যাবে নিউ জলপাইগুড়িতে, আরেক দল চলে যাবে দার্জিলিং এ। ঠিক আছে, আমি কিন্তু বুঝতেছি কিছু একটা, যে ফোন দেবে কলকাতাতে, প্রথম ফোন দেবে দার্জিলিং এ, দার্জিলিং এতে ফোন দিবে জলপাইগুড়ি, জলপাইগুড়িতে ফোন দেবে আফটার কাশ্মীরে, কাশ্মীরেতে ফোন দেবে শতাব্দী রায়ের বাড়িতে। তখন যখন কাশ্মীরেতে ফোন দিবে, তখন চিন্তা করবে যে কাশ্মীরের সন্ত্রাসীরা হয়তো শতাব্দী রায়ের নাতিরে তুলে নিয়ে গেছে। তাহলে ওইখানে কিন্তু বিভিন্ন পুলিশের মহল টহল যত সব ধরে ধরে হয়ে যেতেছে, কিন্তু আছে কোথায় বাচ্চাটা? বাচ্চাটা আছে কলকাতা। পুলিশ যতই মানে দৌড়াদৌড়ি করত, কলকাতার সিবিআই মানে যতই দৌড়াদৌড়ি করত, এটার কি কোনো হদিস পাইত না। তো এক পর্যায়ে ওরা আসলে 2 কোটি টাকা চাঁদা দাবি করে। আর পরের দিনই পত্রিকাটা উঠে যে শতাব্দী রায় রাতে নিয়ে যাওয়া হয়েছে 2 কোটি টাকা চাঁদা দাবি। তাছাড়া যেই ফোন থেকে ফোন দেওয়া হইতো, এই সিমটা কথা বলেই ফালাই দেওয়া হইতো, সেটটাও ফালাই দেওয়া হইতো। মানে ওরা আসলে ওদের এখানে অনেক ইনভেস্ট ছিল, ইনভেস্ট ছিল দেয়া আছে ফোনের যে সিরিয়াল নাম্বার দিয়েও নাকি কোন জায়গায় আছে লোকেশন, এরপরে সিমটা ব্যবহার করলে। আমি আসলে আগে প্রথমে এত কিছু জানতাম না, পরে আস্তে আস্তে সবকিছু ওদের কাছ থেকে, যে ফোনটাও ফেলাই দিত, সিমটাও ফেলাই দিত। আর ওরা বেশিরভাগ কথা বলতো বিভিন্ন থানার সাইডে দাঁড়ায়, যাতে পুলিশ কি সন্দেহ না করে যে এরা মূলত এই জায়গায় দাঁড়ায় কথা বলতেছে। তো এক পর্যায়ে ওদের সঙ্গে একটা চুক্তি হয়, পেমেন্ট হয়, নতুন করে পেমেন্ট আসে, যে আমরা এত দিতে পারবো না, ঠিক আছে, এটা তো অনেক বেশি টাকা হয়ে যায় একটা ছোট্ট বাচ্চার জন্য, বুঝে না বাবা মা অনেক কান্নাকাটি করে, আমরা 1 কোটি রুপি দিব। তো আসলে এক পর্যায়ে ওরা মানে না, তো যখন আরেকটু বাড়া হয় 1 কোটি রুপি 30 লাখ, তখন ওরা আসলে মানে। তোরা আসলে প্রথম বলছে যে 1 সপ্তাহের মধ্যে টাকাটা ম্যানেজ করে দেবে, কিন্তু ওরা দেয় না, ওরা পুলিশি সহযোগিতায় কি অব্যাহত রাখছে, বলে যে আমাদের টাকাটা তো ম্যানেজ হইতেছে না, আমরা তো খুব চেষ্টা চালাইতেছি তোমাদের টাকার জন্য। এভাবে অফিসিয়াল যারা আছে সদর বাহিনীর লোক, তারা তো খুব উল্লাস, বড় ধরনের একটা পেমেন্ট আইতেছে, আসলে অফিসিয়াল যা বিভিন্ন কাজকাম আছে সবকিছু আরো নতুন করে গুছিয়ে নেওয়া যাইব। তার মধ্যে আমি একদিন হঠাৎ করে দেখলাম যে তাদের বিভিন্ন দলের লোকেরা বিভিন্ন জায়গার থেকে রিভলভার 9mm AK-47 বিভিন্ন ইয়ার রাইফেল টাইফেল অফিসে আসতেছে, দেখাইতেছে, কথা বলতেছে, বিভিন্ন লোকের সঙ্গে আলাপ আলোচনা করতেছে, কিছু একটা বুঝে যাইতেছে। তো এক পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠায়, তারা অ্যাকাউন্টে কিভাবে টাকাটা আনে সেটা শুনলে আরো মর্মান্তিক। তারা যখন টাকাটা পাঠায়, ঠিক ওই মুহূর্তে আরেকটা লোকের কিডন্যাপ করে, ওই ব্যাংক অ্যাকাউন্টের লোকের, যে টাকাটা আপনি ব্যাংকে থাকবেন তখনই ট্রান্সফার করে আরেকটা অ্যাকাউন্টে।
আচ্ছা,
তোরা বিশেষ করে যখন আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, সেটা কোনো মন্ত্রীর অ্যাকাউন্টের নাম্বার থাকে, কোনো পুলিশ সুপারের অ্যাকাউন্টের নাম্বার থাকে, বা কোনো দেশে আমলা, বিশেষ বড় ধরনের আমলাগো অ্যাকাউন্ট থাকে। ওরা আসলে এরকম এক যে ধরায় দেয় বিভিন্ন মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা চলে গেছে অ্যাকাউন্টে। তাহলে কি ওরা মানে এরকম দেশে 10টা কিডন্যাপ করে, 10টা কিডন্যাপের টাকাও নেয় না, বিভিন্ন বড় বড় মাধ্যমের লোকগুলাকে ওরা ফাঁসা দিতেছে, ফাঁসা দিয়ে এর মধ্যে একটা হেজিটেশন নিয়ে আসতেছে। এই টাকাটা দেয়াছে যে প্রথম আর ওরা নিল না, আমার জানা মতে, মানে ওরা একজনের, বিশেষ করে যে কলকাতার সিবিআই ছিল, সিবিআই প্রধানের, ওদের খুব সমস্যা করত, ওর অ্যাকাউন্টে টাকাটা পাঠায় দিছে যাতে ওরে এখান থেকে বিদায় করে দেয়।
আচ্ছা,
তার মানে এটার সঙ্গে জড়িত ছিল সিবিআই। তাকে আর পরের দিন গ্রেপ্তার করা হয়। আনন্দবাজার একটা পত্রিকা আছে, ওই পত্রিকাটা আমরা পড়ছিলাম যে 1.5 কোটি টাকা চাঁদাবাজি দেয় কলকাতার সিবিআই প্রধানকে, অরুণজিৎ সিং ছিল, কে কে বহিষ্কার করা হচ্ছে। ওরা মানে এইভাবে আরো কয়েকটা ঘটনা আমাকে দিয়ে করছে, যদি বলে আপনার হয়তো আরো ভালো করে বুঝতে পারবেন। অরুণ চ্যাটার্জির নাম তো শুনছেন অবশ্য, অরুণ চ্যাটার্জি আসলে ভালো একটা মন্ত্রী লেভেলের লোকই। ওনারই ধরুন একটা মন্ত্রিত্ব দেখা যাচ্ছে যে মন্ত্রীর সঙ্গে যারা চলে তারাও মোটামুটি 1000 কোটিপতি, 2000-3000 কোটিপতি। তাই অরুণ চ্যাটার্জির এক আত্মীয় সম্পর্কে একটা বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছিল প্রায় 10 বছরের। তো বাচ্চাটা যখন কিডন্যাপ করে, তখন অরুণ চ্যাটার্জির বলা হয়েছিল যে মানে তুমি মন্ত্রী হতে পারো, কিন্তু যদি একটু কিছু করো তাহলে আমরা কিন্তু বাচ্চার দিকেও চাবো না, মেরে ফেলতো আমরা কি দ্বিধাবোধ করবো না। তার সরে ওদের মধ্যে একটা দর কষাকষি হয়, প্রায় 70-80 লাখ রুপিয়ার মধ্যে ওরা বাচ্চাটাকে দিয়ে দেয়। আর ওদের মানে এরকম অত্যাধুনিক প্রযুক্তি ছিল যে মানুষ দেশে পুলিশে বিভিন্ন লোকেশনের মারফতে বার করতে পারে যেটা কোন জায়গায় আছে, ওদের সঙ্গে বিভিন্ন কোম্পানির সঙ্গে, কোম্পানির কিছু কিছু মানে আসলে এটার সঙ্গে অনেকেই জড়িত ছিল, এয়ারটেল কোম্পানি, বোডাফোন কোম্পানি, এরকম দুইজনের সঙ্গে, ওদের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে জড়িত ছিল যে ওদের ফোনগুলো কেউ সার্চ করে কিনা, ওরা কোথায় আছে না আছে এই ধরনের কেউ সার্চ টার্চ করে কিনা, ওদের আবার ওইখান থেকে এক ধরনের একটা ইনফরমেশন দিত। এক পর্যায়ে ওরা এই ধরনের প্রায় 6-7টা কাজ করলাম। কাজ করার পরে দেখাচ্ছে যে আমি দেখলাম যে আমার একে দিয়ে যেগুলো করাইতেছে এগুলো সফল হইতেছে, যেটা যেই কাজটার মধ্যেই পাঠাইতেছে সেই কাজটাই কি সফল হইতেছে। পরে একদিন আমাকে বলল তোমাকে আজকে ইয়াতে যাইতে হইব, কাশ্মীরে যাইতে হইব, কাশ্মীর চলে যাও। তা আমি কিন্তু হিন্দি ভাষা জানতাম না, আর কাশ্মীর কিন্তু হিন্দি ভাষা না, মূলত মোটামুটি উর্দু ভাষা, বেশিরভাগই সবকিছু আরবিতেই লেখা। তার আমার তো টেনশন ছিল না, হিন্দি ভাষা শিখতে হইব বলতে হইব এই ধরনের কোনো টেনশন ছিল না, এই বলতো মানুষ শুনতাম বুঝতাম, বুঝে যেত যে এটা বলতেছে। তো আমি কাশ্মীরে আমাকে নিয়ে যায় একটা গাড়িতে করে, আর সরলে এরকম গাড়ি ব্যবহার করতো যে একটা মিনিস্টারের মতো গাড়ি, বিভিন্ন হাই লেভেলের ভালো ভালো দামি দামি গাড়ি ব্যবহার করত। তবে ওরা আমাকে একটা ড্রাইভার দিয়ে কাশ্মীর পাঠা দেয়। কাশ্মীর আসলো, কাশ্মীর ওরা পাঠাইছে বলতে অমৃতসরের ট্রেন স্টেশনে নিয়ে আমাকে ট্রেনে উঠাই দেয়। অমৃতসরের পরে হচ্ছে দিনাজপুর, আম্বালা, তারপর আজমির টাজমির হয়ে বিভিন্ন জায়গা দিয়ে আপনার জয়পুর প্রথম, তারপর জম্মু, উধমপুর, তারপর কাশ্মীর। উধমপুরের পরে আর কোনো রেল স্টেশন নাই, উধমপুরই শেষ রেল স্টেশন। উধমপুরে আনতে ডবল ইঞ্জিনের বাসগুলো বিভিন্ন পাহাড় বাইয়া কাশ্মীর পৌঁছে। তাই কাশ্মীর দেখতে আসলে অনেক সুন্দর, সুন্দর বলতে কি প্রাকৃতিক দৃশ্য সবকিছু মানে যা বলার মতো না। মেঘের বারগুলো মাঝখান দিয়ে যাইতেছে, তাই কাশ্মীর পাঠাইছে। পাঠানোর পরে আমি বাসের থেকে নামার মধ্যে মধ্যে আমাকে একজনের টান দিয়ে গাড়িতে উঠে দিয়েছে, ওদের গাড়িতে। আমি বলতে পারবো না, আমি নামছি হয়তো কেউ ফোন দেবে আমি যাব। ওরা আমার চিন্তাই ছিল কখন আমি আসবো। আমি নামার সঙ্গে সঙ্গে ওরা আমাকে টান দিয়ে উঠে ফেলেছে। তাই উঠে মাথার মধ্যে একদম রিভলভার ধরছে যে কথা বলবো না, পরে নিয়ে বলতেছে যে সুলুবের লোক। পরে বললাম হ্যাঁ, আমি তো তুমি কয় এদিকে। আর একটা কথা আপনাকে জানা রাখি, সবাই জানা উচিত, যারা হয়তো ইন্ডিয়াতে ভ্রমণ করতে গেছে তারা হয়তো জানে, কাশ্মীর জম্মুতে মানুষের চেয়ে বেশি ওই দেশের মিলিটারি বা সেনাবাহিনী অনেক বেশি মুভমেন্ট করে আসে। দেখাচ্ছে মানুষ যদি 10 জন থাকে, সেনাবাহিনী নিয়ে আসছে 20-25 জন। খুব চেক আপ চলে, প্রতিটা গাড়ি চেক আপ চেক আপ মূলত কিছুক্ষণ পর পরে বিভিন্ন চৌকিতে চেক আপ হয়। তোরা আমাকে নিয়ে আসলো বিভিন্ন পাহাড় দিয়ে, কোথায় নিয়ে গেল আমি তেমন আন্দাজ করতে পারলাম না। তো ওরা আমাকে বলতেছে যে মানে উর্দু বলতে পারি কিনা এই ধরনের কিছু বলতেছে যে কিতনা বলে গা থরা থরা কিছু নিয়ে যান। তাই আসলে মানে ওদের ভাষাটা এরকমই, কিছু হিন্দি কিছু উর্দু, সম্পূর্ণ বোঝা যায় না যে কি বলতেছে। তো এক পর্যায়ে দেখলাম যে কিছু মেয়েদের ওরা ধরে আনছে, মানে হয়তো কাশ্মীর গয়া দিয়ে আপনার ইন্ডিয়া পাকিস্তান ট্রান্সফার করবে, বিক্রি করে দিবে মানে ওদের দেশ থেকে। তো ওদের যখন ট্রান্সফার করায় তখন ওদের অচেতন বানায় ফেলায়, ওরা যাতে আর কথা না বলতে পারে। এক ধরনের ক্লোরোফিম গ্যাস আছে, গ্যাস মারা দেয় নাকের মধ্যে, অজ্ঞান হয়ে পড়ে থাকে।
আচ্ছা,
বিভিন্ন গাড়ির মাধ্যমে লরির মারফতে বা বিভিন্ন কন্টেনারের ভিতরে ঢোকায় দেয়। দেখাচ্ছে প্রথম দেখাচ্ছে গম, এর প্রথম 30% গম, পরে মহিলা জমা করে গম ট্রান্সফার হইতেছে ভারত থেকে ওই কন্টেনারের ভিতরে। হ্যাঁ, মানে প্রথম সেটটা গম রাখে, পরে সেটটা দেখাচ্ছে, আবার দেখাচ্ছে যে গম তুলা বা তুলার মাঝখানে এরকম ভাবে মানে কি ওরা যেভাবে পারে কি ট্রান্সফার করতেছে। তা আমি প্রথম দিন এই ঘটনা দেখাতে আমি কোথায় আসলাম, কোন দাজ্জালের এখানে আসলাম। আর
যদি গমের মাঝখানে বা তুলার মাঝখানে একটা মানুষ রাখে, নিঃশ্বাস নেই কিভাবে?
এরকম ভাবেই রাখে, এরকম ভাবেই রাখে, এক ধরনের তাক দেয় যাতে এগুলো বেশি চাপা না পড়ে। কথাটা বুঝছেন? প্রথম অংশে দেখাচ্ছে যে গম দেখা যায়, আর ওরা এরকম এক ধরনের সার্ভার ব্যবহার করে যাতে চেকিং করলো ওদের এটা ধরা না খায়।
আচ্ছা,
উপরে এক ধরনের এরকম এক পাতলা সিস্টিক জাতীয় আবরণ ব্যবহার করে যাতে এটা যদি চেকিং ও যায় ধরা পড়ে না, বোঝা যায় যে এর মধ্যে একটা মাল আছে। তো এত হাজার হাজার কন্টেনার তো খোলার কোন স্কোপ নেই। তোরা দেখাচ্ছে ওইখানে পাকিস্তান ট্রান্সফার করে দিতেছে। তো আমি চিন্তা পড়ে গেলাম যে এখানে তো আমি কিছু বুঝতেছি না, কি করবো না করবো। তা আসলে কাশ্মীর তো অনেকেই মোটামুটি চেক চলে কাশ্মীর, তা আমাকে বলতেছে এই ব্যাগটা নিয়ে তো অমুক জায়গায় যাইতে হবে। এখন আমার চিন্তা হলো ব্যাগ দিতে যাবো, নিজেও পলাইতে যাবো।
আচ্ছা,
ব্যাগ দিতে যাবো, নিজেও পলাইতে যাবো। পরে আমি ওরা আমার হয়তো চেক দিছে, কিন্তু আমার তো মাথায় টেনশন, এরকম কাজ করছে জনসম্মুখে কাশ্মীরে। তখন আমি ব্যাগটা দিতে গিয়ে ওদের কাছ থেকে সরে যাই, ওরা আসলে বলতে পারে না
কেন ওরা ফলো করে না।
ওরা ফলো করছে, কিন্তু তারপরে ওরা আমাকে এত মানুষের ভিড়ে কি আন্দাজ করে রাখতে পারেনি যে আমি কোথায় গেলাম।
আচ্ছা,
তখন আমি কাশ্মীরের একটা বাসে উঠে জম্মু আসার জন্য, জম্মু আসার জন্য যখন বাসে উঠে তখন অর্ধেক পথ উধমপুর আফসার বাসটা অ্যাক্সিডেন্ট করছে।
আচ্ছা,
বাসটা অ্যাক্সিডেন্ট করছে। ওরা আবার খোঁজ খবর রাখছে আমি কোথায় গেলাম, আমি যদি কাউকে বইলা দিই। ঠিক আছে, যেখানে বাস অ্যাক্সিডেন্ট করছে ওদের লোক গিয়া আমাকে ম্যাচ করে আনছে, এটা আমাদের লোক, আমাকে ওরা চিকিৎসা করাইছে, যাতে আমি পুলিশের কাছে যদি বইলা দেই এই করছি তখন তো ওদের সবকিছু মোটামুটি আমি কম বেশি জানি। তখন আমি ওরা আমাকে আমি প্রায় 4-5 দিন পরে সুস্থ হয়ে উঠি, মানে জ্ঞান ফিরে পরে দেখতে পাই যে একটা হাসপাতালের বেডে। আমার শরীরের অবস্থা এরকমই ছিল যে হয়তো কিছুটা হয়তো বুঝতে পারতেছেন।
আচ্ছা, মানে আমি যে আপনার চেহারা যে দাগগুলোর কথা বলছিলাম এটা কি সেই অ্যাক্সিডেন্টের দাগ?
সেই অ্যাক্সিডেন্টের দাগ। পরে আমার পাশে দেখাচ্ছে যে মাদ্রাসার কিছু হাসপাতাল আছে, যে পাশে কলিং বেল, যে আপনার যদি কোনো সমস্যা হয় কলিং বেলে চাপ দিবেন, ওই টেবিলের ওই ইয়ার মধ্যে নার্স চলে আসবে, যে ওই নার্স এই রোগীটার সমস্যা হয়েছে ওইখানে কি চলে যাই। তা আসলে গাঁটটা সরাইয়া এভাবে দেখতেছি যে কলিং বেলটা টিপ দিতে পারতাম না, মানে এত মারাত্মক ভাবে অসুস্থ ছিলেন, তবে ওরা মানে খুব সুন্দর করে চিকিৎসা করেছিল, এখানে রক্ত কেটেছিল, এখানে
গলার এই পাশটায় ডান পাশটায় আপনার কিছুটা কাটা,
তারপর এখানে কেটেছিল,
এখানে কাটা অংশ,
তারপর নিচে টুটডুরিটা, মানে অনেক ইয়ে পাইছে ওরা, আসলে অনেক ধরনের চিকিৎসা করে সব হেল্প করে। ওরা আমাকে নিয়ে যখন প্রায় চার পাঁচ মাস সুস্থ হয়ে উঠলাম, আয়সা আমার বলতেছে যে কিছু বলছো কিনা, মানে খুব ধরনের একটা জিজ্ঞাসাবাদ চলতেছে বিভিন্ন কোয়ালিফিকেশনের মারফতে। একজন বলতেছে বইলে দিছে বাড়ি হয়েছে, পরে আমি বললাম না বলিনি কি বলবো, ঠিক আছে। তো এক পর্যায়ে ওরা আরো গোয়েন্দা বাড়াই দিল আমার পিছনে, যে আমি কি পুলিশের কোন সদস্যের পিছনে ঘুরিনি। এখন ওরা যে কোয়ালিটির আমি হয়তো সেই কোয়ালিটির, বড় যদি ওদের থেকে একটু বেশি হয়তো আমার ঠিকানা নাই, ওদের হয়তো ডাক দিলে পাঁচজন আসবে, আমি হয়তো পাঁচজন ডাক দিলে আসবে না, আমি তো ওদের কার্যকলাপ গুলা কম বেশি বুঝি। এক পর্যায়ে ওদের এখান থেকে আমি কিছু টাকা চুরি করে নিয়ে বাকি, তো ওদের মাঝখানে আরো কিছু ঘটনার বলি, ওরা আবার বিভিন্ন রাইফেল টাইফেল, মানে আসলো কি কলকাতা শহরের মধ্যে ঠাস করে একজনকে মেরে ফেলাইত, মানে মায়ের একটা আতঙ্ক সৃষ্টি করে দিত শহরের মধ্যে, তাহলে মানুষ ভয় পেয়ে চান্দা দিবে ওদের, কোনো কথা নাই, বাস দিয়ে যাইতেছে ঠাস করে একজনকে মেরে ফেলাই দিল জনসমুখে, ইয়া হোক আপনার ব্যবসায়ী হোক নর্মাল লোক হোক ইয়া লোক, যখন মায়েরা দেয় তখন কিন্তু পেপারে বড় বড় অমুক শত্রু অমুক শত্রু হ্যান ত্যান, ওরা আবার বিভিন্ন ইমেল ব্যবহার করতো যে এটা অমুক বাহিনীর লোক মারছে।
তো ওইখানে এরা তো বাহিনীর সাথে কি ওই ইন্ডিয়ান ওরা জড়িত ছিল না গ্রুপ একসাথে?
হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ার বিভিন্ন আসলে ওদের অনেক জায়গায় স্টেশন আছে, আমরা যেমন প্ল্যাটফর্ম বলি ওদের বিভিন্ন জায়গায় স্টেশন, যেমন আমি আরেকটা ছোটখাটো করে বলি, ওরা ছোটটারে বলতো পপুলার, ছোট পিস্তলটাকে বলতো পপুলার,
পপুলার
বড়টাকে বলতো স্মল
স্মল,
হ্যাঁ মানে এই ধরনের সংকেত ব্যবহার করতো। আসলে এত কিছু বলা মানে
কি বলেন, আরো গুলিটাকে কি বলতো?
গুলিটাকে ওরা জাইন বলতো, জাইন
জাইন
জাইন জাইন হচ্ছে আপনার কাশ্মীরি এক ধরনের ফল আছে আপেলের মতো, ওইটার বিচিটাকে জাইন বলে।
আচ্ছা, ওরা ওই নামটা বলতো,
ওই নামটা মানে ওরা বিভিন্ন ধরনের গোড়া বলতো, আবার যেটা দেখা যাচ্ছে AK-47 এর চেয়ে একটু ছোট, এটাকে আবার গোড়া বলতো, মানে বিভিন্ন জাতের, আপনার পাশে বসে কথা বলতে চান পুলিশের পাশে বলতো যে একটা জনপ্রিয় নিয়ে এসো, ও কিন্তু বুঝতেছে আমি বুঝতেছি, কিন্তু পাশে যারা আছে তারা কিন্তু বুঝতেছে না, বলছো যে একটা ছোট মানে স্মল ফুল নিয়ে এসো, ওরা ওরাই বুঝতেছে, পাশে যারা পুলিশ যদি থাকে বড় ধরনের সিএবি তা কিন্তু বুঝতেছে না, মানে ওরা এরকম। আর ওরা সবচেয়ে বেশি কাজ করতো আপনার থানার আশেপাশে থেকে, যারা বড় বড় গ্যাং দেখাচ্ছে যে সুব্রত বড়ুয়া তারা কিন্তু মাঠে থাকতো না, তাদের যে সঙ্গপঙ্গ গুলা তারা থাকতো, তাদেরকে মানে থানার আশেপাশে দেখে ফোন দিত বেশি, তো নেট কোথায় দিছে থানার থেকে থানার কাছে খুঁজতে, থানার কোন লোক এর সঙ্গে জড়িত আছে, মানে ওরা যাতে বুঝতে পারত না, খুব কেয়ারফুলি ভাবে কাজ করতো,
মানে প্রচন্ড চালাক ছিল,
হ্যাঁ প্রচন্ড, মানে যা মানে ওদের ধরার মতো কোন স্কোপই ছিল না, আসতে মানে ওরা প্রায় কয়েক বছরই সারা ইন্ডিয়াতে মানে
আমরা তো জানি যে কোন মোবাইল দিয়ে যদি কেউ কথা বলে সেই মোবাইলটা ট্র্যাকিং করা হয় জিপিএস সিস্টেম ব্যবহার করে, যে কোন টাওয়ার থেকে সেটা কথা বলেছে, তো তখন যদি সেই টাওয়ারটা সিগনিফিকেন্ট করা হয় তখন দেখা যায় যে সেটা আসলে পুলিশ
স্টেশন, তারপর সেটা কাশ্মীর, কিন্তু তারা কিন্তু কাশ্মীর ছিল না, জলপাইগুড়ি শিলাগুড়ি দার্জিলিং উড়িষ্যা বেঙ্গল সিটি হিমাচল সেই ধরনের আজমির জয়পুরহাট দিনাজপুর আম্বালা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন।
কয় প্রকার পিস্তল দেখলেন আপনি এরকম?
10-12 প্রকার,
নিজেরা বানাতো সেগুলো?
না না, নিজেরা বানাতো না, কিনানতো, ওদের এরকম দেয় আছে যে সবজির মধ্যে সবজির বড় বড় কার্টুনি আইসা পড়তো একবারে, ওইখান থেকে আবার ওরা সাপ্লাই দিত, ওদের আবার বিভিন্ন চাঁদা উঠাইতো ওইখানে সাপ্লাই দেয় আছে। আমি একটা যে কথা বলি, কলকাতাতে হঠাৎ করে দেয় আছে দুজন লোক মেরে ফেলাইল, ধরেন বিভিন্ন ছোটখাটো ব্যবসায়ী বা দোকানদার ঠাস করে গুলি করে মেরে দিল, ওরা দেয় আছে যে গুলির যাতে শব্দ না হয় সামনে এক ধরনের পাইপ ড্রেন্স ব্যবহার করা হইতো, উন্নত মানে যাতে কাজ করে একটা বাজলি
মানে গুলির কোনো আওয়াজ
হতো না, গাড়ির থেকে সুন্দর করে যে সবচেয়ে দুইটা মানুষ মাইরে চলে যেত। ওই এক সপ্তাহ কিন্তু ওইখানে কুকুরও থাকতে পারতো না, তদন্ত তদন্ত করে কোনো কিছু কি বাইর হইতো না, তারপর বিভিন্ন লোকেশনের মারফতে বিভিন্ন চিঠির মাধ্যমে বলা হইতো এত টাকা চাঁদা এত টাকা চাঁদা এত টাকা
চাঁদা,
মানে পাঠিয়ে দিত, কিভাবে পাঠিয়ে দিত, দোকান বন্ধ হইতো নিচে দিয়ে পাঠিয়ে দিত। কথা মানে একটা জিনিস কিনতে গেছে ওইখানে কথা বলতেছে নিচে দিয়ে দেখা গেছে এটা ফালাই দিয়ে আসলো, তারপর অনেকের প্রকাশই বলতো, আবার অনেকের সঙ্গে মাসিক লেনদেন আছিল এত টাকা করে দিতে হইব, তো ওরা আসলে এরকম চাঁদাবাজি দিত। ওদের আসলে বড় ধরনের ব্যবসা ছিল, যেরকম ওদের ব্যবসা ছিল তেরকম ওদের খরচ ছিল।
আচ্ছা,
ওরা যে বিভিন্ন ইনভেস্ট করতো, ওরা চিন্তা করতো না যে এই লোকটারা ধরে আনছে 1 কোটি টাকা আমার ইনকাম করতে গো। ওরা এটা দিয়ে আবার একটা নতুন তথ্য সৃষ্টি করে দিত,
কিরকম
দেখা যাচ্ছে যে কোন ধরনের ভালো ভিআইপি পার্সন লোকের ভাষায় দিত। বিভিন্ন বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদের সিম গুলো উঠায় ফেলাইতো, সিম গুলোর টাক নম্বর বিভিন্ন ইয়ার মারফতে তারা জোগাড় করতো, এয়ারটেল বা রিলায়েন্স ভোডাফোন এগুলোর মারফতে তাদের ওইখানে আবার লোক আছে জোগাড় করতো। তারে যখন আপনার কিডন্যাপ করবে তার সিমটা তখনই উঠায় ফেলাইবে, নতুন করে সিমটা উঠায় ফেলাইয়া ওই মোবাইল থেকে যদি কল দেয় যে লোকটা আমার এখানে আছে তখন বিশ্বাস তো 100%। আবার কোন একটা লোক হারাই গেছে তার মোবাইল নাম্বারটা আবার তারা ভয়েস করে উঠে নিত, উঠে নিয়ে ফোন দিত যে এই লোকটা আমাদের কাছে আছে, কিন্তু লোকটা কিন্তু আসলো নাই, লোকটার সিমটা জাস্ট উঠানো হয়েছে। তো বিশ্বাসযোগ্যতায় টাকা দিত কিন্তু লোক কিন্তু আর ফিরে পেত না। এরকম আর ইন্ডিয়াতে যে জিনিসটা আসলো কি মানে এত বড় রাষ্ট্র দেখাচ্ছে যে মানুষ যদি আরো অনেক ক্রাইম করলো কিন্তু আসলে ধরা পড়তেছে না, খুব কম রেয়ার। আসলে এরকম এক জায়গা আমি ইন্ডিয়ার ছোট্ট শর্টকাট একটা খাবারের একটা মেনু বলতেছি, যদি মাসে কেউ 900 টাকা খাবার খায় তাহলে ভালো খাবার খেতে পারে।
আচ্ছা
দেখাচ্ছে সবকিছু দামি সস্তা, 1 টাকার রুটি খেলে সঙ্গে বাজি ডাল আরো অনেক কিছুই পাওয়া যায়, মানে যার কারণে কি এত ইয়া নেই। দেখ আবার অনেক জায়গার মানুষ কয়লা বিক্রি করেও বাদ
১,২০,০০০
ওরা আসলে আমাকে এত বিশ্বাস করতো যে আমি যখন ওদেরকে বলছি বাংলাদেশি ঠিক আছে ওরা আমাকে মানে এত,
আপনি তো ওদের সাথে আসলে মিথ্যা প্রতারণা করে আপনি হারিয়ে গেলেন, আপনি তো অনেকটা পালানোর মতো বাসে চলে গেলেন, অ্যাক্সিডেন্ট করে ওরা আবার ধরে আনলো, তারপর কেন বিশ্বাস করলো?
বিশ্বাস করতে আসলে আমি কখনো বলতাম না, আর আমার দিয়ে সব কাজ ইয়ে হইতো, মানে আমি দেশে কোনো একটা কাজ পাঠাই দিল আমি মনে ভয় ছিল না যে ধরনের কাজটা করব কি করব না সাহসের সঙ্গে করে ফেলাইতাম। তখন আমি ওদের এখান থেকে এত রুপিয়া 1,20,000 রুপিয়া যখন নিয়ে পালাইলাম তখন শখ হলো যে ইন্ডিয়ার অনেক জায়গা ঘুরবো, একে একে ইন্ডিয়ার যত মির্জাফর মুর্শিদাবাদ বর্ধমান আসানসোল বিভিন্ন বড় বড় স্টেশন বিভিন্ন জায়গা বৃন্দাবন গয়া কাশী হিন্দুদের পবিত্র স্থান যেগুলো লোকনাথ সেবাশ্রম এগুলো সবকিছু মোটামুটি ঘুরা, আজমির শরীফ দিনাউলিয়ার মাজার জৈনপুরিম তারপর দিনাজতিম তারপর জলপাইগুড়ি পাটান টপ যেখানে বরফ পড়ে দেশে প্রায় 8 মাসের মতো বরফ পড়ে বছরে ওইসব জায়গায়
বরফ পড়ে,
বরফ পড়ে খুব সুন্দর জায়গা, প্রায় অনেক জায়গায় ঘুরে মোটামুটি 4-5 মাস ঘুরলাম। ঘুরার পরে ওইখানে থাকা অবস্থায় আমার প্রায় ওদের এখান থেকে প্রায় 60,000 রুপিয়া চুরি হয়ে গেছে
আমার কাছ থেকে টাকাটা
কখন গেছে আমি বলতে পারি না।
আচ্ছা
তখন আমার যখন এক পর্যায়ে ওরা আমাকে কি ধরে ফেলায়
আচ্ছা
ওরা আমাকে মানে কলকাতাতে আমি আসছিলাম আর এই ধরে ফেলেছে আমাকে বলছে যে কেন গেল। বার্মার অঞ্চলের কাছাকাছি যেটা আসাম ত্রিপুরার এখানে মায়ানমারের বর্ডার ওইখানে আমাকে ট্রান্সফার করে ওদেরই একটা স্টেশনের কাছে। তো স্টেশনটা আমাকে আসলে
কতদিন ছিলেন
সেখানে মানে ওই সুব্রত বড়ুয়ার এই কলকাতার ইয়ার মধ্যে প্রায় 3 বছরের মতো ছিলাম।
3 বছর আপনি তো কাশ্মীর ছিলেন, কাশ্মীর থেকে কি আবার কলকাতা আসলেন?
হ্যাঁ মানে আমি
ঘোরা অবস্থা আপনি আবার কলকাতা আসলেন,
কলকাতা এসেই ধরা পড়ে।
আচ্ছা তো কাশ্মীরে কতদিন ছিলেন?
কাশ্মীরে প্রায় 25-30 দিন ছিলাম, কাশ্মীরে একটু বেশি ছিলাম প্রায় কোন জায়গায় 20 দিন কোন মা 1 মাস, মুম্বাই 10-15 দিন হোটেলে হোটেলে থাকতাম ঘুমাইতাম ঘুরতাম বিভিন্ন তাজমহল তারপর জিঞ্জিরা পোর্ট ভারতের। তার মধ্যে একটা মুম্বাইয়ের একটা ঘটনা বলি, মুম্বাই আসলে খুব একটা ডেয়ারিং এলাকা, ডেয়ারিং এলাকা বলতে দেখাচ্ছে কোনো মানুষ অচেনা মানুষ গেল তাকে নিয়ে ধরে নিয়ে কিডনি রাইখা তাকে ফ্ল্যাশ করে ছেড়ে দিল।
ফ্ল্যাশ করে মানে
মানে দেশে চাকরি দিবে এই একটা প্রতারণা দেখে 15-20 তলা ভবনের উপরে নিয়ে গেল কিডনিটা রাইখা, কিছু একটা খাওয়ার মধ্যে দিয়ে দিল অজ্ঞান হয়ে গেল কিডনিটা রাইখা ওইখান থেকে ফ্ল্যাশ দিয়ে দিল সমুদ্রে চলে গেল।
ফ্ল্যাশ মানে
মানে ফ্ল্যাশ মানে দেখা গেছে যে মূলত আমরা কিছু দুই না হাত দিয়া তো এরকম কিছু মানে ওইখানে রাইখা মানুষটাকে গলায় ফেলা একটা মেডিসিন দিয়া গলে ওই দেখাচ্ছে ফ্লাশ মেরে দিলে ময়লা গুলা কিন্তু সব যাইতে থাকে আর আরেক জায়গায় ব্যাকআপ
মানুষকে একদম একদম গলায় ফেলতো।
ধরেন ঘন্টা তিনিকের মধ্যে একটা মানুষ পুরাই হয়ে যেত,
গলে যেত,
ধ্বংস হয়ে যেত। এক ধরনের মেডিসিন দিত, সালফারিক অ্যাসিড যদি দেয় এখান দিয়ে দিলে অন্যখান দিয়ে পড়ে যাব, হাড্ডি গুলোকে ফাঁকা হয়ে পড়ে যাবে।
হাড্ডি গুলো কি করতো?
হাড্ডি গুলো ধরেন ওরা বিভিন্ন বস্তা বা বিভিন্ন ইয়ার মারফতে আরেক জায়গায় নিয়ে প্রেরণ করে ফেলাই দিত,
আচ্ছা,
যাতে ওইখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যেত বা যেখানে পারতো ওরা ম্যানেজ করতো। কিন্তু মানুষটার কোনো হদিশই কি পাওয়া যেত না, মানে আর কোনো হদিশ নেই। তাই মুম্বাই এই জিনিসটা বেশি ছিল। এরপরে মুম্বাইয়ের সবচেয়ে বেশি আরেকটা জিনিস আছে যে মেয়েদের যে একটা ধর্ষণের মানে খারাপ কাজ, মানে এই জিনিসটা সবচেয়ে বেশি যা বলার মতো না। দিন দুপুর বেলা মানুষ যাইতেছে, আসলে ইন্ডিয়ার আরো কিছু জায়গার কথা আমি বলতেছি, দিন দুপুর বেলা যা মানুষ যাইতেছে মানে হাইটা যাইতেছে মেয়ে টান দিয়ে ধরে দোকানে মেয়েদের নিয়ে যায়, চার পাঁচজন থাকে কিছু একটা করে, আমি এত ডিটেলস বলতে পারবো না, আপনি বুঝে নেন, কিছু একটা করে তাকে ছেড়ে দিতেছে। তেমনি আমি একটা ঘটনা বলি, আমি বর্ধমান থেকে কিছুটা দূরে এক হোটেলে ভাত খেতেছি, একটা মেয়ে, বৃষ্টি মেয়ে, ইন্ডিয়াতে আবার মেয়েরা কৃষি কাজ করে,
আচ্ছা,
অনেক জায়গায় কৃষি কাজ মানে প্রায় জায়গায় কৃষি কাজ করে, ইট ভাঙ্গে কয়লা কয়লা ইয়ে করে কৃষি কাজ করে, তারপর ওই বিভিন্ন আলু টালু টানে এরকম কাজ টাজ করে। তাই বৃষ্টি আসছে আর একটা মহিলা পাশের একটা দোকান বন্ধ ছিল এখানে আসতেছে, তাই একজন আরেকজনের বলতেছে ম্যানেজ কর, ঠিক আছে। তাই গেছে, দেখে মহিলা আসে না, পরে দুইজন গেছে জোর করে ধরে নিয়ে আসছে।
আচ্ছা, আশেপাশে কেউ দেখা নাই?
দেখলো, আসলে মানে তেমন প্রতিবাদ করে না। ইন্ডিয়াতে এইরকম কাজটা এভেলেবেল হইতেছে
কেন? প্রতিবাদ করে না
ওরা এরকমই,
মানে এটা তো আসলে বাংলাদেশে সম্ভব না। যদি আপনি কাউকে নিয়ে যান
মানে সবাই প্রতিবাদ করবে, আর সবাই ওরা ওই ধরনেরই, চার পাঁচজন, যেমন ওরা আসলে সবসময় মাতাল থাকে। বাংলাদেশে যেমন যেরকম মুদি দোকান জায়গায় জায়গায়, ইন্ডিয়াতে কিন্তু জায়গায় জায়গায় আপনার মদের দোকান।
আচ্ছা,
যে পুলিশরা পাহারা দেবে সেই পুলিশরা মদের বোতল থেকে সেভেন আপের বোতলে, বিভিন্ন পেস্তির বোতলে, কোকো কোলার বোতলে মদ ঢুকে বোতলটা ফেলাই দিয়ে ওইটা ব্যবহার করতেছে, যে সে কোকোলা কোলা খাইতেছে, তা আসলে কিন্তু মদ। মানে বেশিরভাগ গাড়ির ড্রাইভাররা কিন্তু মদ খাইতেছে, চালাইতেছে, মানে কোনো ধরনের কোনো বৈধতা নেই। আমি বাংলাদেশে কিন্তু কোথাও কোন জায়গায় দেখিনি যে এরকম খোলামেলা মদ বিক্রি করে। হয়তো ভালো কোয়ালিটির জায়গা হয়তো সম্ভব পাওয়া যায়, যারা অনেক কোটিপতি তারা হয়তো খাইতে যেতে পারে, গরিব দিদার। কিন্তু ওই দেশের সবাই যে একটা ছোট্ট পোলা যাইতেছে, বিশ রুপিয়া ৩০ রুপিয়া দিয়ে খাইয়ে চলে আসতেছে, মাতালের অবস্থা। আমার জানা মতো আমি অনেক রেল স্টেশনে দেখেছি মেয়েরা বন্ধুর বসে বলে খাইটে বিভিন্ন ট্রেনে পাগলামি করে বেড়াইতেছে, ঘুরতেছে, আর সুযোগ বুঝে দুষ্ট প্রকৃতির ছেলেরা তাদের বিভিন্ন কিছু করতেছে। মানে একটা আর আরেকটা সবচেয়ে বড় কথা কি, ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষের বাথরুমই নেই। 60% 65% আমার যা ধারণা, মানুষ বাথরুম ব্যবহার করে না। ওরা ওই জায়গা আছে যে খোলা ময়দানে পায়খানা করতেছে, ব্যবহার করতেছে। তো এক পর্যায়ে আমি যখন ওরা আমাকে ধরে ফেলায়, ধরে ফেলার পরে ওরা আমাকে ট্রান্সফার করলো আসাম প্রদেশে, তখন আমাকে আরেকটা স্টেশনের কাছে ট্রান্সফার করলো। হয়তো আমাকে দিয়ে বড় ধরনের কোনো কাজ ওরা করাবে, আমি কিছুটা বুঝতে পারতেছি। তো এক পর্যায়ে আমি ওদের, ওরা আমাকে চোখে চোখে রাখলো এক পর্যায়ে ইয়ানগুন প্রদেশের সিমাইল একটা জায়গা আছে, সিমাইল জিগান একটা জায়গা আছে, দুইটা জায়গা, ওই জায়গায় নিয়ে যায়।
কেমনে, কিভাবে, কিভাবে আপনাকে নিয়ে গেল?
আসলে ইন্ডিয়া টু মায়ানমারের কোনো বর্ডার নাই, জঙ্গল আর জঙ্গল,
জঙ্গলের ভিতর দিয়ে
শুধু জঙ্গল। হ্যাঁ, ওরা ওদের রাস্তা দিয়েছে, একজনকে নিয়ে আরেকজন দিতেছে, আরেকজন হ্যাঁ হাঁটায় নিতেছে, আবার কিছুটা পথ গাড়ি নিতেছে, কিছুটা পথ পানিতে নিতেছে।
মানে ওদের কতক্ষণ লাগলো আপনার আসাম থেকে ইয়াঙ্গুন যেতে?
প্রায় দশ দিনের মতো।
দশ দিন,
দশ দিন। আসলে বার্মারে কিছু একটা বলি, যেমন বাংলাদেশে চালের কেজি ১,০০০ টাকা, ৩০ টাকা ৪০ টাকা ওই দেশে ১,০০০ টাকা সব,
১,০০০ টাকা কেজি,
কেজি মানে টাকার কোন দাম নেই। বাংলাদেশের এক টাকা ওই দেশে ১৭ টাকা, মানে চারচোর। এরপরে দেখেছে আলুর ছড়া ৩০০ টাকা সব, এরকম মানে জিনিসপত্র অনেক, মানে টাকার কোনো মূল্য ছিল না খুব। মানে আসলে ওরা তো বিশ্ব ব্যাংকে, এখন জানি যে বিশ্ব ব্যাংকের তো আসলে অনুমোদিত ছিল না, এখন বুঝতে পারি যে ওটা যার কারণে টাকার মূল্যটা অনেক কম। তো মায়ানমার থেকে কিন্তু অনেক লোক বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কাজ করতে আসে ফলে ফলে, এখনো অনেক রোহিঙ্গারা আসে, মুসলিম রোহিঙ্গারা আসে। তোরা আমাকে এক পর্যায়ে ইয়াঙ্গুন প্রদেশে নিয়ে যায়, ইয়াঙ্গুন
প্রদেশে নিয়ে গেল।
হ্যাঁ, এত একটা ব্যস্ততম সড়ক, যদি আপনি একবার একটু পিচ্ছিল হন, ঠিক আছে, আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে বিভিন্ন মেলা হয় না, লেংটর মেলা, মাইজ ভান্ডারি, এরকম একটা ব্যস্ততম প্রদেশ, কারণ ওদের কিন্তু তেমন বড় বাজার নাই। যেমন আমি ইয়ানগুন প্রদেশে যাওয়ার কিছু কিছু সময় একটা ব্রিজ দেখলাম, যেমন ছোট্ট একটা ব্রিজ, বাংলাদেশে আপনি গ্রামাঞ্চলে গেলে যে কোনো ব্রিজই দেখতে পারবেন, কিন্তু ওইখানে যাওয়ার সময় দেখলাম একটা ব্রিজ করছে, ছোট্ট একটা ব্রিজ, বিভিন্ন বড় 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 মন্ত্রীর নাম বিভিন্ন ভাষায় লিখে রাখছে, বুঝা যায় যে এটা করছে এমন স্থাপিত, ঠিক আছে, ইংরেজিতে লেখছে, ওদের ভাষায় লেখছে, মায়ানমার ভাষায় লেখছে, বোঝা যাইতেছে, কিন্তু সব সবাই সংযোগস্থল তো ইয়ানগুন ছিল, মানে ওইখানে একটা খুব জমজমাট ছিল।
আচ্ছা,
তো ইয়ানগুন গিয়ে আমি ওদের কাছ থেকে ছিটকে যাই, মানে ওরা চিন্তা করতো যে আমার থেকে ওরা চালাক, কিন্তু আমি এত কিছু ঘুরতে ঘুরতে মানে আমার চিন্তা ছিল যে ওদের কাছ থেকে কি সরে যাব। তো এক পর্যায়ে সরে যায়, আমি খুব মানে খিদায় খুব কষ্ট হইতেছে, খাবার দাবার
কি 10 দিনে কি খাবার দিত
না? হ্যাঁ, ওরা দিত, কিন্তু আমি ওদের থেকে যখন সুইটে গেছি তখন খাবার দাবার এতই সমস্যা হয়েছে যা বলার মতো না। ওরা আবার কি করছে, আমি হারায় যাওয়ার পরে পেপারে অ্যাড দিয়ে দিছে।
আচ্ছা,
আমি তার ওদের দেশের ভাষা জানি না, কোন সংস্থা ধরলো আমি বলতে পারবো না যে ছেলেটা কি হারানো গেছে।
আচ্ছা, ওর পেপারে বিজ্ঞাপন দিয়ে
দিলে, মিয়ানমারে একটা পেপারে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে আমাকে পাইলে যাতে ওদের এখানে দেওয়া হয়।
আমাদের মূল কাজটা হলো যিনি আজকে অতিথি থাকেন তাকে নিয়ে আসা, সত্যমিতা যাত্রের কাজটা কিন্তু পুরোপুরি আমাদের লিসেনারদের উপর। শেখত,
পরে আমি যখন ইয়ানগুন প্রদেশে একটা খুব কাজ খুঁজতেছি, দেখে যে এক পর্যায়ে আমি ভিক্ষা পর্যায়ে চলে যাই, আর কোন কাজ টাজ পাইলাম না, নিজের জামা কাপড় নিজে এক পর্যায়ে ছেড়ে ফেলাইলাম। ভিক্ষা করে আসলে পাই না, যেগুলো পাই দিয়েছে সৎ টাকা, যেগুলো পাই এগুলো দিয়ে আসলে কিছুই হয় না, এক দোকানে পুরা টাকাটা দিলে দিয়েছে একটা দুইটা বিস্কুট দেয়, একটা রুটি দেয়, আর কথা বলতে পারতাম না, এমনি আলগি দিয়ে উঠে বলতাম, তোরা বলতো এরকম ইশারা দিয়ে বলতো, 5, 10, 20, 100, 200 এরকম বলতো। তো এক পর্যায়ে আমার যদিও এক্সিডেন্ট হয়েছে আর কিন্তু একটু ইয়ে ছিল, একটা মহিলা আমাকে কাজ করার জন্য নিয়ে গেল, তোদের বাড়িটা আসলে দোতলা ছিল, তা আমি আবার সুব্রত বড়ুয়ার এখানে থাকতে হতে দোতলা তিনতলা বিভিন্ন গাছ মানে এগুলো খুব পারদর্শিত হয়ে গেছিলাম যে হঠাৎ করে এখন দোতলাতে লাভ দেবো, কোনো ভয় লাগবে
না, দোতলা থেকে নিচতলায় লাভ দিবে,
মানে কোনো ধরনের কোনো টেনশন হতো না।
আপনি এখনো পারেন?
হ্যাঁ, এখনো আমি পারি, দোতলা থেকে অনাসি
কিছুই হবে না,
কিছুই হবে না,
দোতলা থেকে লাভ দিলে
দোতলা থেকে
লাভ, তিনতলা থেকে পারবে?
তিনতলা থেকে হয়তো একটু কষ্ট হয়ে যাবে,
কিন্তু পারবে,
জায়গাটা ম্যানেজ করতে হবে যে এই জায়গাটার নিচে কি আছে।
আচ্ছা,
মানুষ তিনতলাতে,
আপনি কখনো তিনতলা থেকে লাভ দিয়েছেন?
তিনতলাতে লাভ দিনে দোতলাতে অ্যাভেলেবেল লাভ দিয়েছে,
দোতলা থেকে অ্যাভেলেবেল লাভ দিয়েছে।
দোতলা থেকে লাভ দিলে একটা জিনিস চিন্তা রাখতে হয় যে আমি পড়তে মাত্র এক সেকেন্ড সময় লাগবে, তারও কম সময় লাগবে। এই মুহূর্তে মানুষের দুইটা জিনিস চিন্তা রাখতে হয়, মস্তিষ্ক আর বাতাসে চোখটা কোন দিকে যাবে।
আচ্ছা,
জায়গাটার স্থানটা খুব চিহ্নিত করা, যদি আপনি আস্তে করে বসে পড়েন তাহলেই হয়, জোরে দিতে হবে না, ছাদের পাশে বসে আস্তে করে শরীর ছোড়ো মশনে ছাড়া দিতে হবে, তাহলে আপনি নিচে পড়ে যাবেন। আবার আরেকটা ভাবে যদি ছাদ থেকে ঝুলে আস্তে করে ছাড়েন তাহলেও পড়বেন। তো এক পর্যায়ে
আস্তে করে শরীরটা ছেড়ে দিতে হবে, লাভ দেয় না মানুষ, লাভটাকে
যদি আপনি জোরে লাভ দেন তাহলে আপনি খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট,
মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, তো এটা একদম জোরে মানে তখনই হাতটা ভাঙে, কিন্তু মানসিক
ভাবে আমি বলি, যদি আপনি দৌড়ে গিয়া লাভ দিলেন, পানি হইলে না বাঁচলেন, একটা দৌড়ের গতি আছে 60 কিলোমিটার, আপনি পড়লেন যেটার উপর দেখাচ্ছে পৃথিবী ঘুরে 315 কিলোমিটার বেগে, 350 টন চাপে আমরা আছি, তা দেখাচ্ছে এই চাপটা হয়তো দেখাচ্ছে খুব জোরে পড়লো, তখন আপনার হাতটা ভেঙে দিতেছে, আপনি যদি অস্তে পড়লেন দেখাচ্ছে পায়ের তালুতে বা হাঁটুতে হালকা ব্যথা পান, ওই ধরনের কি কোনো সমস্যা হইতেছে না।
মানে
আস্তে করে দেখাচ্ছে ভবনের ছাদের মধ্যে আছি, একটা কোনার সাইডে দিয়ে বসে আস্তে করে
কিভাবে
করা যায়, কি করা যায়, ছক আঁকতো, এরকম বোর্ড থাকতো যে লোকেশন থেকে লোকেশনে যেটা বাংলাদেশ কেন, পৃথিবীর সমস্ত ম্যাপই ওদের কাছে ছিল।
আচ্ছা,
মানে ইন্ডিয়ার যতটা জায়গা এরকম বিশাল বড় কনফারেন্স রুম ছিল, এরকম জায়গায় এরকম জায়গায় 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 এইভাবে এইভাবে এই লোকেশন, ওদের মূলত সব জায়গায় কি নেটওয়ার্ক ছিল যা বলার মতো না, এগুলা 5-6 দিনে বইলেও কি আসলে শেষ করা যাবে না যে কথাগুলো।
আপনাদেরকে ট্রেনিং দিত এরকম যে দোতলা থেকে লাভ দিতে হবে বা ফুল সিচুয়েশনে কিরকম ট্রেনিং গুলো কিরকম ছিল?
ট্রেনিং গুলো ছিল আসলে হঠাৎ করে বলতো যে এখান থেকে একটু লাভ দাও, এখান থেকে হাইটা আনতে পারবো না, তারপর যে সুপারি গাছটা উঠো,
আচ্ছা
কলা গাছে কোনো কখনো মানুষ উঠতে পারে,
আচ্ছা
আমরা কলা গাছেও যে কোনো মুহূর্তে উঠে যেতে পারি, এরকম
মানে কলা গাছে উঠতে পারে,
কলা গাছে উঠে,
আচ্ছা আমরা তো জানি কলা গাছ সবচেয়ে নরম
পিচ্ছিল
পিচ্ছিল, এবং
মানে এই কলা গাছে উড়ানো আরব পর্যন্ত ট্রেনিং দিত, তারপর দেখা যাচ্ছে পাইপ ভাইয়া বাসার দশতলা পনেরো তলা পর্যন্ত উঠে দিতে পারতো শুধু পাইপটা ভাইয়া।
কতদিন আপনার এরকম ট্রেনিং কতদিন ছিল?
ট্রেনিং বলতে কি, ওরা আসলে ট্রেনিংটা নির্দিষ্ট ভাবে দেয় না, হঠাৎ করে বলে দেখি তো তুমি উঠতে পারো কিনা।
আচ্ছা,
আর ওইসব লাইনে যারা থাকে তারা কিন্তু এরকম টাইপেরই থাকে, আপনার নর্মাল লোক পাঁচ মাস ট্রেনিং দিলে হইব না, কারণ থাকতে থাকতে দেখা যাচ্ছে যে হঠাৎ করে পাইপ বেয়ে চেষ্টা করে উঠতে বস না, তো বসে রাগ করবো, ঠিক আছে একটা
আত্মবিশ্বাস,
আত্মবিশ্বাস নিয়ে দেখা যাচ্ছে উঠে দিতে পারে।
আচ্ছা, আপনি কি পাইপ এরকম উঠেছেন দশতলা?
দশতলা না, আটতলা পর্যন্ত আমি উঠছি,
আটতলা পর্যন্ত উঠছেন আপনি?
ছাদে উঠছি, ছাদে গিয়ে তারপর গেট খুলছি, জিনিসপত্র লুট করা হয়েছে, টাকা পয়সা লুট করা হয়েছে, গেট খুলছি, এরকম পাইপ আটতলা উঠছে, এখনো যে কোনো বিল্ডিং পাইপ বেঁধে আছে যে সরাসরি অনায়াসে আটতলা উঠে দিতে পারবো, আর দশতলা যদি পাইপটা ঠিক মতো বাইরে লেভেজের মতো থাকে, পাশে যদি ভেন্টিলেটর থাকে, দেখলেই বোঝা যাবে যে আসলে অতি সহজে।
আচ্ছা, এরকম একটা দুর্ধর্ষ একটা মানুষের ছবি যদি আপনারা দেখতে চান, এই মুহূর্তে ফেসবুকে কিন্তু আছে, facebook.com/thakafm90.4, সেখানে কিন্তু শাখাতের ছবিটা দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলেই কিন্তু দেখতে পারেন। শাখাত, আমরা সেই একটা দুটো ঘটনা যাবো যে আপনি কিভাবে পাইপ দিয়ে উঠলেন, কিন্তু আপনি যেভাবে বলছিলেন যে ইয়াঙ্গুনের সেই কথাটা,
এরকম তো অনেক ঘটনা, যেহেতু একটা কথা বললে আরেকটা কথা আসে, তাহলে এরকম একটা ঘটনা বলি। পাইপ দিয়ে যখন যে উঠলাম তখন দেখা গেছে যে ওরা অনেক মানুষের ঘরে ডাকাতি করে, দেখা গেছে অনেক মানুষের কিডন্যাপ করে, মানে ওদের ভ্যারাইটি ছিল, মানে মানুষ অলস থাকলে কু পদ্ধতি কু ইয়া বাড়াইতো না, এরকম থাকতো, দেখা যাচ্ছে সুব্রত বড়ুয়া জানে না আজকে তিন চারজন মিলে ওই বাসাটা ডাকাতি করুন,
ঠিক
আছে পরে ধরা পড়লে জানতো যে অমুকের লোক আটকানি গেছে, তারপর উনি সারানের ব্যবস্থা ব্যবস্থা।
আপনি ওনাকে তারপরে দেখছেন কখন?
ওনাকে কখন দেখছি আমি বলি, ওনাকে আমি জানতাম যে অমুক জনই সুব্রত
বড়ুয়া, তাকে বসকে আরো দূরে রাখা,
বসকে আরো দূরে রাখা। পরে একদিন আমাকে চারজন গেছে, আমাকে বলছে ওই বাসাতে অনেক সন্ন্যটন আছে চুরি করবো,
ইন্ডিয়ানরাও আছে না, ইন্ডিয়ানরাই করে
কি
না, বাংলাদেশি সব
কি না, সব ইন্ডিয়া, আমি শুধু একমাত্র বাংলাদেশ, আর কার বাড়ি কোথায় আসলে কেউ অরিজিনাল ঠিকানা দেয় না।
আচ্ছা আচ্ছা,
একই লোকের ঠিকানা আমি একবার জিজ্ঞেস করছিলাম, বলছে জম্বুতে বাড়ি, আরেকবার জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে অনেক ছয় মাস সাত মাস আট মাস পরে সে বলছিল তার বাড়ি আসার,
মানে অন্ধকার দুনিয়াটা আসলে এরকমই যে একজনকে তার একজনকে
বিশ্বাসই করে না,
এদিকে বিশ্বাসের জায়গাটা খুবই কম
ছিল, সবাই দাণ্ডবাস
এক্স্যাক্টলি,
এবং সবাই কি কারো প্রতি বিশ্বাস ছিল,
বিশ্বাস থাকে না, এবং বিশ্বাসের শুধুমাত্র
আমি কই, এর মধ্যে যে জিনিসটা বিশ্বাস ছিল ওগো বিশ্বাস ছিল বসের প্রতি, বস যেটা বলছে যদি বলে যে এখন তোমরা মারা যাবে এখনই মারা যাবে সবাই, আমি ওরকম ছিলাম না, আমি ছিলাম একটু অন্য টাইপের, এটা হয় না, এটা কিভাবে করা যায়, ওরা যদি বলতো যে এখানে সারা রাত্র দাঁড়া থাকবো, অনেকে এখানে সারা রাত্র দাঁড়া থাকতো, তা আমরা বললাম আমার ধৈর্য কুলাইতো না, যে এতক্ষণ কিভাবে পারতাম, চিল্লা ফিল্লা করতাম না, আমি পারতাম না এত ইয়া সারা রাত্র শর্টকাট আরো কোনো কিছু আছে কিনা, আমার মতো এরকম হাজার হাজার, আমি তো এক শাখত, অনেক শাখত সেখানে পড়ে থাকতো।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই লুটের ঘটনা,
তাই এখন আমাকে ভবনের কাছে নিয়ে বলে সুপারি গাছটা ভাইয়া আটতলায় উঠবা,
সুপারি গাছটাকে আটতলা লম্বা
আটতলা উঠবা, তখন আমি বললাম সুপারি গাছ হয়েছে এটা তিনতলার সমান আটতলা উঠবা কেন, সুপারি গাছ ভাইয়া যখন তিনতলা উঠবা তখন আমরা সুপারি গাছ জোরে ধাক্কা দেবো ভেন্টিলেটর ধরে ওই ছাদে উঠবা, তখন আমি এটা সম্ভব না কারণ আমি সিট খেয়ে বেরো দাম, তাই এক পর্যায়ে আমার বলে তোর পাইপ বেয়ে উঠো, মেয়ের আগে একবার তিনতলা একটা পাইপ বাসায় উঠছিলাম, তো চিন্তা করলাম যেহেতু পাইপটা অনেক মোটা আছে হাতে ধরা যায়, অনেক ভবনের পাইপ ফিটিং কিন্তু ভবনের সঙ্গে লাগানো থাকে ধরানো যায় না, অনেক ভবনে আসলে যারা কাজ করে তারা যদি দক্ষ না হয় দেখা যাচ্ছে পাইপটা একটু কি
একটু ক্লাম্পটা লাগানোর সময় একটু
লুজ থাকে, তো আমি উঠলাম প্রথম তলা উঠছে আর এই পাইপ ভেঙে গেছে,
আচ্ছা
এক সাইড দিয়ে পাইপ ভেঙে গেছে, অনেক বাথরুমের ময়লা,
আচ্ছা
যা বলার মতো না, ঠিক আছে এটা মনে হয় লোড হয়ে গেছিল পুরো শরীর বেড়ে গেছে, পরে যাই হোক ওরা আমাকে নিচে ওরা মানে চুরির নেশা কোনো আর গেল না, বিজয় অবস্থায় না বিজয় অবস্থায় বলে উঠো আরেক জায়গা দিয়ে ব্যবস্থা করলো, চারতলা গিয়ে আমি পা ছিটকে গেছিল, আসলে বৃষ্টি পড়তে পড়তে পিছিল জায়গা তো, হ্যাঁ মানে ভেন্টিলেটর মধ্যে পা দিছি, পরে ভেন্টিলেটর ঘষে দিয়ে ভেঙে হাত দিয়ে ধরে কোনো মতের সাথে আটতলাতে আমি উঠলাম,
আটতলা উঠলেন,
উঠার পরে ওরা আবার কোমরে রশি বাইন্ধে দেয় যাতে উপরতে গিয়া নিচে কি আছে না আছে এসব বললে ধরেন রশিদ টানে বোঝা যায় যে এখানে তালা আছে না চাবি আছে না কি আছে, তোর রশিদ আগেই লোকেশন থাকে যে রশিদ ধরে টান দিলে এই ধরনের জিনিস পাঠাবেন।
আচ্ছা
ঠিক আছে, রশি আসতে কয়েকবার এমন টান দিয়ে এই ধরনের রেঞ্জ পাঠাবেন, এই ধরনের হ্যাসকুবলেট পাঠাবেন।
আচ্ছা একটু বলেন তো মানে কি ধরনের, কি
ধরেন আস্তে টান দিল, একটা টান দিল, একটা টান দিয়ে ছেড়া দিল, আবার একটা টান দিল ছেড়া দিল, আর একটা টান দিল ছেড়া দিল, হ্যাসকুবলেট পাঠাবেন বাইন্দে।
আচ্ছা হ্যাসকুবলেট,
হ্যাঁ এরকম একটা টান অনেক জোরে দিল খুব কোস্তাকোস্তি চলতেছে একটা রেঞ্জ পাঠাবেন। অনেক বাসার কিন্তু আবার তালাও ছিল না, ছাদে এত উপরে উঠবে কি, তো ভিতরে যাইতাম, ভিতরে এক ধরনের আপনার লাইট ব্যবহার করা হইতো যেগুলা যে শুধু অনেক গভীর অন্ধকারে বোঝা যায় যে একটু একটু আলো, জোনাকির যেরকম আলো এরকম আলো শুধু। তো নিস্তালায় আসলাম, উপর থেকে মানে হ্যাসকুবলেট দিয়ে তালাটা কাটে নিচতলায় আসলাম, আসা দেখি দারোয়ান ঘুমাইতেছে গেটের সামনে। গেটটা তো আপনার ছিল, অনেক গেট আছে যে গেটের পাশে আবার টিনের এক ধরনের ইয়া দেওয়া থাকে যাতে গেটের ভিতরে কি আছে বোঝা না যায়, বোঝা না যায়। তখন আমি আবার ব্যাক করলাম, ক্লোরোফিম এক ধরনের গ্যাস আছে যেটা মারলে মানুষ অচেতন হয়ে যায়।
আচ্ছা
ওইটা হচ্ছে যদি উপর থেকে কিছু ফালায় রশি বাইন্দা দেয় তাহলে ক্লোরোফিম গ্যাসের বোতল কে বাইন্দা উপরে দেবে।
আচ্ছা এটা হলো সাংকেতিক চিহ্ন,
মানে সাংকেতিক চিহ্ন, ক্লোরোফিম দুই বড় বড় বোতল দিয়ে দিল আমার। ক্লোরোফিম গ্যাস মারার আগে আবার নিজের রুমাল ইয়া পড়তে হয়, মাস্ক ব্যবহার করতে হয়,
তাহলে
নিজে অজ্ঞান হয়ে যাওয়ার খুব একটা স্কোপ থেকে যায়।
আচ্ছা
তখন দারোয়ানের এখানে গিয়ে মায়েরা দিলাম ক্লোরোফিম গ্যাস, খালে এমন করে একটা ঝুঁকি মারলো শেষ আর অজ্ঞান মানে পুরাই। আমাকে বলা হয়েছে যে দরজা খোলার আগে প্রতিটা রুমের বাইরে দিয়ে যাতে লক করা হয়, যদি থাকে নিচে নামবা আর আস্তে আস্তে লক করবা, নিচে নামবা আর তার মধ্যে দুইটা তিনটার পাইছি লক করে নিচে নামছি। এখন ওরা যে তালা ব্যবহার করছে এই তালা সহজে কাটার মতো না, এক্সকোবলেট দিয়ে কাটতে গেলেও মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা লাগবে।
আচ্ছা
এখন ওরা মনে করতেছে যে আমি হয়তো ধরা পড়ে গেছি, আমি হ্যাক্সকোবলেট তালা খুইলা ওদের সংকেত দিছি আর ওরা বুঝতে পারছে। আমাদের একটা সংখ্যা থাকে যেমন একটা শীষ করে এক ধরনের একটা শীষ থাকে, শীষ দিলে মনে করেন না যে ওরা হয়তো বুঝে
আর
যে আমাদের একটা কাজ হয়েছে, বা এক ধরনের একটা আওয়াজ করে, বা ওরা কুকিলের ডাক দেয় যে আমি
যদি পারেন কুকিলের ডাক দিতে
না মনে করেন মোটামুটি আসলে তেমন বেশি অভ্যস্ত না যে আমি যদি রিটার্ন শীষ দিতাম অনেক সময় দেখা গেছে যে আমি যদি কথা না বলি তাহলে মনে করবো সাকসেস ওরা আসলো, তো হঠাৎ করে দেখা গেছে যে বললো যে তখন গেটটা খোলা হইলো, খোলা হইলো আর তখন বাসাত প্রথম গেছি পাঁচ জন, গেট খুলছে আর ঢুকছে পনেরো জন, এই দশজন আবার আরেক জায়গায় ছিল, এরাই ম্যানেজ করে রাখছে।
আচ্ছা
মানে আমি যাওয়ার সময় দেখলাম যে পাঁচ জন, কিন্তু ঢুকার সময় দেখলাম যে পনেরো জন, কয় আরে আমগুই লোক, তো দেখলাম যে না ঠিকঠাক আছে সব।
হাতে কিছু ছিল?
হ্যাঁ ছিল,
কি কি?
কেউ হাতে বিভিন্ন চাইনিজ কুড়াল, কেউ হাতে রিভলভার সিক্স রাউন্ড ছিল। নিস্তলাতে কোন লোক নেই, ঠিক আছে নিস্তলাতে আসলে গাড়ি টাড়ি বিভিন্ন ঘাটে রাখতো, দোতলাতে মালিকরা থাকতো আর উপরে তালাগুলো বাড়া দিত। আসলে মালিকের ইয়া দেখেছে যে কলকাতায় বিশাল বড় একটা দোকান ছিল, এসএনএম বাইরের মানে পিকক পেনিশের এগুলার মাল বিক্রি করতো, মানে এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা ছিল। তো ওরা এখানে ঢুকলো, ওরা বউ ছেলে মেয়ে মিলে পাঁচজন, ঢুকেই আর কোনো কথা নাই, মালিকের ওয়াইফের ডাইরেক্ট গুলি করা, ডাইরেক্ট কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলাইলো, খুব একটা আতঙ্ক লাগাই দিচ্ছেন। আর ওরা যে জিনিসটা ব্যবহার করত, আপনারা সবাই তো মাস্ক ব্যবহার করতো, খালি চোখটা দেখা যেত, গিয়ে ক্লোরোফিম গ্যাস মেরে দিত। আর ওরা ঢুকার আগে নিচের মানে যদি সার্কিট ক্যামেরা থাকে লাইনটা অফ করে যেত।
আচ্ছা
মানে নিচের কারেন্টের লাইনটা বিদ্যুতের লাইনটা অফ করে সবাই ঢুকতো যাতে বুঝতে না পারে
কতজন
কতজন বা কি আছে কার পরিচয়, গুলি করে মেরে দিল। তাই সবাই যখন ভয় পেয়ে গেল না, মারা মারা ফেলাইছে, এক মিনিট দুই মিনিটটা অচেতন রেখে তারপর সবাই ক্লোরোফিন দিয়ে করে পুরো বাসাটা তল্লাশি দিল। ওই বাসার থেকে প্রায় ৩০ বড়ির মতো স্বর্ণ পাইছে।
আচ্ছা
এবং নগদ ৩ লাখ রুপিয়ার মতো পাইছে, আরো অনেক মূল্যবান জিনিস বস্তাত বইরা ওরা গাড়ি করে পিক আপ করে ওরা নিয়ে গেল। তার পরের দিন এটা পত্রিকায় উঠছে, আমার ডেটটাও খেলা আছে, ঠিক আছে আনন্দবাজার একটা ভালো পত্রিকায় উঠছিল যে বিভূতিভূষণ রায়ের বাড়িতে ডাকাতি হামলা।
আচ্ছা, ওটা কি বিভূতিভূষণ রায়?
বিভূতিভূষণ রায়ের বাড়িতে ডাকাতি, আমরা বিশাল বড় আনন্দবাজারে ফ্ল্যাট লাইনে উঠছিল, ইন্ডিয়ার অনেকগুলো গণমাধ্যমে উঠছে এটা।
আচ্ছা,
পরে যাই হোক, এটা তো আমি তো ওদের এখান থেকে চলেই গেলাম, ওই এক মহিলা, আমি আবার মাঝখান থেকে কিন্তু ইয়ে করছি, ইয়ানগুন প্রদেশে চলে গেলাম, মহিলারা আমাকে কাজের জন্য নিয়ে গেল। তো চার পাঁচ দিন ওরা কাজ টাজ করাইতো, খুব খাবার দাবার খাওয়াইতো, ভালো ইয়ে করতো। পাঁচ ছয় দিন গেছে ওরা আমার সঙ্গে, খুব রাব্য।
কি কাজ ছিল আপনার?
কাজ ছিল ওদের বাগান পরিষ্কার করা, ওদের ফুল গাছগুলো পরিষ্কার করা, পানি দেওয়া, কোনো কাজ ছিল না, জাস্ট এতটুকুই। শরীর টরিল যখন পরিষ্কার টরিষ্কার হইলো, সাত আট দিন দশ বারো দিন ছিল, ওরা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার একটা শুরু করে দেয়। আসলে মানে ওদের নিস্তারাতে কোনো লোক ছিল না, দোতলাতেই লোক ছিল, ওরা আমাকে রুমে রেখা শারীরিক ভাবে নির্যাতন করতো, জোর করে। আমি হয়তো ছিলাম না, মানুষ হয়তো একজনের সঙ্গে একটা করতে ইচ্ছুক, ওরা চার পাঁচ জন ছিল একের পর এক, আপনারা হয়তো বুঝতে পারছেন, আর আমি বলবো না। তো এরকম চার পাঁচ দিন থাকার পরে ওরা আমাকে অনেক ভালো খাবার দিত, কিন্তু দেখা গেছে যে অত্যাচারের মাত্রাটা কি অনেক বাড়াই দিচ্ছে, ওই ধরনের অত্যাচার। পরে আমি এক পর্যায়ে আমি ওদের এখান থেকে দোতলায় লাভ দিই, লাভ দেওয়ার সময় আমার নখটা এখনো
দোতলা থেকে নিচতলায় লাভ দেন,
লাভ দিই, আমার নখটা এখনো মরা আছে।
আচ্ছা, আমি একটু দেখতে চাই আপনার ডান পায়ের বুড়ো আঙুলটা, আমি দেখতে চাই, একদম একটা পাশ সাদা হয়ে গেছে, একটা পাশ মারা গেছে।
হ্যাঁ, এইখানে আপনার একটা ছোট্ট পিন ঢুকে গেছে।
আচ্ছা, মানে আপনার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে। লিসেনার, এই মুহূর্তে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে শাখাওয়াতের সেই ডান পায়ের সেই বৃদ্ধাঙ্গুলিটা, যার এক পাশ নখের এক পাশ কিন্তু পুরোপুরি মারা গিয়েছে, এবং আরেকটা পাশ কিন্তু দেখা যাচ্ছে যে রক্ত চলাচল আছে, সেখানে একটা পিন।
আমার শরীরে দেখা যাচ্ছে অন্যান্য দিক থেকে সুস্থ ছিল, হঠাৎ করে অসুস্থ হলে খুব তাড়াতাড়ি সুস্থ হতাম, সহজে জ্বর টর আসতো না বৃষ্টিতে ভিজলে। তাই আমি ওই এক্সিডেন্ট থেকে লাভ দেওয়া যাচ্ছে, পায়ে শরীরে অনেক জায়গায় ব্যথা পেয়েছি কিন্তু বাঙের নাই। তারপর আমি ওদের থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ইয়ানগুন প্রদেশের নাডক্তি আমাকে ধরে ফেলাইছে।
কে ধরলো?
ওরা।
আচ্ছা, ওরাই আবার আপনাকে ধরে
ফেলাইছে? ওরাই আমাকে ধরে ফেলাইছে, এখন ওরা আমাকে ট্রান্সফার করলো কলকাতাতে।
আচ্ছা, আবার
যখন আমাকে কলকাতা শিয়ালদাতে নিয়ে আসে সুব্রত ভাইয়ের, আমি এই প্রথম দেখি।
আচ্ছা, এতদিন তো
অন্য একজনকে দেখতাম, আমাকে আইসা প্রথমে আমার জিবলা টান দিয়ে বার করে গ্যাসের ইয়া জ্বালা দিয়ে জিবলার মধ্যে লাগাইলো।
গ্যাস মানে আগুন,
ম্যাচ লাইটের আগুন, যেটা অত্যন্ত কষ্টকর।
আচ্ছা,
বলে যে কোথায় গেছিল, আমি বললাম আমি হারাই গেছি। ওরা আমাকে রাখতে পারলো না কেন, আপনি তো আমাকে সবসময় অবিশ্বাস করেন, আমি তো সত্য কথা বলছি, আপনারা তো আমার সঙ্গে মিথ্যা কথা বলছেন। তোরা এক পর্যায়ে আমাকে মারা ফেলার চিন্তা ছিল যে আমাকে যদি শুট করে মারা দেয় তাহলে ওদের কি কোনো লাভ হবে না, ওরা যদি কোন একটা সমাবেশে বোম ফুটাইতে পারে আমাকে দিয়ে, সেটা আমিও মরলাম মানুষও মরল, তাতে কি ওদের সবচেয়ে বেশি সুবিধা হয়।
আচ্ছা, বেনিফিটটা বেশি,
বেনিফিটটা বেশি, আমিও শেষ হইলাম,
কাজটাও
উদ্ধার হয়ে গেল।
আচ্ছা,
চৌরাস্তা মমতা ব্যানার্জির ইলেকশন নির্বাচন কমিশনার তৃণমূলের মমতা ব্যানার্জি চৌরাস্তায় ইয়ে ডাক দিচ্ছে, সমাবেশ ডাক দিচ্ছে, তখন হাজার হাজার লাখ লাখ লোক মমতা ব্যানার্জিকে দেখতে গেছে, যা নিরাপত্তা কর্মীরাও ব্যর্থ হয়ে গেছে চেক আপ করার জন্য। তো সবাই তো কম বেশি ছোট্ট একটা ব্যাগের মধ্যে উন্নত মানের এক ধরনের বোমা ছিল। তার মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিল রেলমন্ত্রী, যার কারণে তার চেক আপটা ছিল তিন পর্যায়ের।
আচ্ছা,
তার নিজস্ব একটা চেক আপ আছে, তারপর কলকাতা ইনস্টিটিউট অফ ব্যুরো ইনস্টিটিউট মানে গোয়েন্দা সংস্থার একটা চেক আপ, তারপর স্বাভাবিক একটা চেক আপ আছে। তখন দেখতেছি তার এখানে, তার এখানেই প্রায় আমি কাছাকাছি চলে গেছি।
আচ্ছা, পুলিশের কি মিশনে পাঠানো হইলো?
না, আমি বলছি যে ওইখানে একটা ব্যাগ, ব্যাগটার মধ্যে আমি তো জানি হয়তো রিভলভার থাকবে,
নিয়ে যেতে হবে।
হ্যাঁ, নিয়ে যেতে হবে, কিন্তু এটার ভিতরে যে বোম আমি কি আসলো ব্যাপারটা জানতাম না। তখন আমি পুলিশ দেখে কি পিছনে হইতে আসি, তাই মমতা ব্যানার্জির থেকে প্রায় 30 মিটার 40 মিটার 60-70 মিটার 80 মিটার প্রায় আইসে পড়লাম দূরে, তার কাছ থেকে 80 মিটার দূরে আইসা পড়ছি। মানে এটার চিন্তা হচ্ছে যে এই বোমটা যদি ফুটে এর আশেপাশে 15-20 জন মারা যাবে।
আচ্ছা,
মানে স্পষ্ট হয়ে 15-20 জন মারা যাবে। তাই মমতা ব্যানার্জি মারা না যাক, তার দলের লোকেরা মারা গেল তো অনেক বড় আকারে পেপারে উঠবে যে বোমটা ফুটছে, আর যার হাত থেকে ফুটছে সে তো নাই, কারণ সে তো এটা হাতে ধরে রাখছে।
আপনি কি বোমটা দেখছিলেন?
আমি বোমটা দেখিনি
তখন পর্যন্ত,
দেখেন নাই। পরে আমি পুলিশের ইয়াতে দেখে ব্যাগটা রাইখা আমি দূরে সরে যাই, দেখতেছি যার পারতেছি না আমি হয়তো গ্রেপ্তার হইতে পারি, ওরা আবার এটা মনে টাইম দিয়ে দিছে।
আচ্ছা,
আমি ঠিক 40 গজ যাওয়ার পরে এটা ব্লাস্ট হয়ে যায়।
আচ্ছা, আমার কাছে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু কল্পনার মতো, মোগল ভাই আমার কাছে কিন্তু গল্পের মতো মনে হচ্ছে। আমি জানি না আসলে ঘটনা কতটুকু সত্য, কিন্তু এর কিছুটা প্রমাণ হয়তো আমরা চেষ্টা করছি নেয়ার জন্য, যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরো ঘটনাই কিন্তু কাল্পনিক মনে হচ্ছে আমার কাছে, যে কিন্তু ঘটনা সত্য, কাল্পনিক হলেও কিন্তু ঘটনাটা সত্য, পুরোপুরি সত্য। আজকের প্রোগ্রামে যিনি এসেছেন, আমি কিন্তু এর আগেই কিন্তু গতকাল একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে কল্পনার চেয়েও যে সত্য ঘটনা ঘটে সেই ঘটনা নিয়ে কিন্তু আজকে আমাদের অতিথি আসছেন, এবং সেই ঘটনা কিন্তু আজকে উনি আমাদেরকে বর্ণনা দিচ্ছেন। আপনারা কিন্তু চাইলে কেউ কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে SMS করতে পারেন, এবং আপনাদের যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা চাইলে করতে পারেন। শাখাওত আমাদের সঙ্গে আছেন, শাখাওতের একটা ছবি কিন্তু চাইলেই আপনারা দেখতে পারেন facebook.com/thakafm90.4, সেখানে শাখাওতের একটি ছবি দেওয়া আছে এবং আপনারা সেখানে লাইক করতে পারেন, লাইক করে তার ছবিটি দেখতে পারেন। ছোট একটা বিরতি মনে আমরা যেতে পারি,
আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমরা ছোট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আর শেষ পর্যায়ে দেখি শাখাওয়াত কোন জায়গায় শেষ করে গল্পটা,
কোন বোমা ফাটান।
This track was downloaded from fusionbd.com.
রাইট, আপনারা শুনছেন অন্ধকারের গল্প, এবং শাখাওয়াতের মতো আপনারও যদি এমন কোন গল্প থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদেরকে SMS করতে হবে, প্রথমে লিখতে হবে OG অন্ধকারের গল্প, সংক্ষিপ্ত রূপ OG, স্পেস দিয়ে আপনার নাম, তারপর আপনার লোকেশন, পাশে আপনার ফোন নম্বর লিখতে হবে, তারপর পাঠিয়ে দিবেন 16260 নম্বরে, 16260 নম্বরে। সময় কম, স্বামী আমরা যাই।
হ্যাঁ শাখাওত, আপনি তো সেই ঘটনার মধ্যে ছিলেন, মমতা ব্যানার্জির, সেখানে কি আপনি প্যাকেটটা রেখে আসলেন? তারপরে
তো ফুটলো, 10-15
কি ফুটলো,
মারা গেল। তারপর পৃথিবীর আল জাজিরা, আল রয়টার্স অনেক ইয়ার মধ্যে আসলে উঠছে খবরটা, আমি পরে দিন তো পরে তো ওরা আমাকে পরে আমি ওদের এখানে যাই গেছি, আর ওরা আমাকে আরো।
কত সালের ঘটনা
এটা? 2011 সালের ঘটনা।
আচ্ছা,
11 সালের ঘটনা। তো ওরা আমাকে খুব মারধর করে, হ্যাঁ তুমি যদি আজকে মরে যাইতে তোমার তো বসে রেখে যেতে, রেখে চলে যেতে, তুমি এখানে দাঁড়ায় থাকলে কেন? কিন্তু আমাকে কিন্তু বলা হয়েছে স্পেসিফিকলি ভাবে দাঁড়ায় থাকতে।
আচ্ছা,
কিন্তু তখন বলতেছে তোমার তো আমি বলছি যে এটা সরে যেতে, তুমি এত দেরি হলো কেন? ঠিক আছে, তখন আমি আসলে আচ্ছা মনে হয় দাদা উনি ভুল শুনছি। তো এখন ওর তখন আসলে একটা নির্বাচনী প্রচার প্রচারণা চালায়, যেহেতু শেষ পর্যায়ে কংগ্রেসের অরুণ ব্যানার্জি, তারপর এরাও বিজেপির, তারপর কেন্দ্র শাসিত কাশ্মীরে আবদুল্লা বিন ফাত্তাও, এরা জম্মু কাশ্মীরে দেখা গেছে যে ইয়া চালাবে। তাই অরুণ ব্যানার্জি আপনার গেছে মহেন্দ্র, বর্তমানে প্রধানমন্ত্রী মোদির এখানে একটা মোদি অনুষ্ঠান করছে, ওইখানে যাবে। তো এখানে আসলে তাদের মিশনটা পুরাই ফেল আসলে, যেহেতু এখানে দুইটা মন্ত্রী খুব কড়া নিরাপত্তা ছিল, এরপর মোদি যেহেতু মোদি যদিও দাঙ্গায় ব্যস্ত ছিল গুডরাজে, কিন্তু গুডরাজ অনেক উন্নতি করার কারণে দেখা যে তার অনেক সেফারেট ছিল। তো এখানে আসলে ওরা অত্যাধুনিক GT-39 একটা বোম আছে, যেটা আসলে খুবই শক্তিশালী, প্রায় 50-60 জন নিমেষে মৃত্যুর কোলে ডলে পড়ে যদি ওই বোমটা ফাটে।
আচ্ছা,
তোরা আসলে আমাকে আরো দুইজনকে বলে দিছে যেটা রাইখ আসবে তাহলে ফুটবে। ওরা কি করছে যে আমাদের যে তিনজন পাঠাচ্ছে যাতে তিনজনই কি মরে যায়।
আচ্ছা,
ঠিক আছে, তো এরকম চেক হইতেছে, পুরা গাড়ি চেক ধরা পড়ার একটা স্কোপ। আমরা এক পর্যায়ে পুলিশ স্টেশনের কাছে যখন ভিড় লাগছে, গাড়ি খুব চেক হইতেছে, আমাদের গাড়ি হচ্ছে চেক হবে, এখন গাড়ি বারও করতে পারতেছে না, ভিতরেও নিতে পারতেছে না, মানে চতুর সাইডে গাড়ি। আমরা গাড়ি থেকে নেমে গেলাম, ওদের চিন্তা ছিল যে এটা যে ওদের মারণের দরকার নেই, আমরা যাতে তিনজন গাড়ি সহ মরে যাই।
আচ্ছা,
তখন গাড়ি যখন রাখে আমরা দূরে গিয়ে দাঁড়ায় রয়েছি, ঠিক আছে, যে নিরাপত্তা কমলো অথবা গাড়ি কমলে গাড়িটা এই রাস্তা দিয়ে ব্যাক করে অন্য রাস্তা দিয়ে বৃন্দাবন তৃন্দাবন এদিক দিয়ে গিয়ে গাড়িটা ঘুরে নিয়ে যাবো, ঠিক আছে, এরকম আলাপ করতে আছে। আমরা তিনজনের একজন জানতাম না।
আচ্ছা,
চেকিং এর অবস্থায় গাড়িটা ব্লাস্ট,
ওই অবস্থাতে। আচ্ছা, কত সালের ঘটনা সেটা?
এটা 2012-এর ফেব্রুয়ারির দিকে।
আচ্ছা,
তখন
এটাও নিশ্চয়ই সংবাদ সময় আসছে, আমরা চেক করার চেষ্টা করছি।
অনেকগুলোতেই এই ঘটনাটা ঘটছে, এটা গুডরাজ যাওয়ার পথেই এই ঘটনাটা, হয়তো কেউ যদি পড়ে থাকে বা সবসময় পত্রিকা দেখে তাহলে হয়তো বুঝতে পারবে, জানি না বাংলাদেশে পত্রিকা আসছিল কিনা। তখন যখন বোমটা ফুটে আমরা যখন আসছি, তখন ওরা বলতেছে যে এটা টেকনিশিয়ানের হয়তো সমস্যা হয়েছে, যার কারণে এটা আগে ব্যাস্ট হয়েছে।
আচ্ছা,
মানে ওদের চিন্তা আমাকে দিয়ে আরো একটা কাজ সফল করে আমাকে মারবে।
আচ্ছা,
মানে এই ধরনের চিন্তাটা কি ওদের সবসময় ছিল। এখন আমার বলো সাকাত যা হওয়ার, ঠিক আছে, আবদুল্লাহ বিন ফাত্তা তো আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে, আমরা তো কাশ্মীর কিছু করতে পারি না, এত একটা কিছু করতে হইব।
কে ফাত্তা?
আবদুল্লাহ বিন ফাত্তা, যিনি কাশ্মীরের কেন্দ্রশাসিত মন্ত্রী, ওনাকে একটা কিছু করতে হইব। তো এখন এবার এ হইল, আমাকে পাঠানো হয়েছে যে ছাদের উপর থেকে আরে শুট করে মারতে হবে।
আচ্ছা, আপনি গুলি চালাতে পারেন?
হ্যাঁ।
কিউ শিখলেন?
এটা ওই যে ওদের থাকতে থাকতে
শিখাইল আপনাকে
সবকিছু।
কি কি গুলি, কি কি পিস্তল?
AK-47
চালাইছেন কখনো?
হ্যাঁ চালাইছি।
কিরকম লাগে গুলি করতে?
খুব ভালো লাগে, নিজের থেকে অনেক নায়ক নায়ক লাগে যে আসলে এটা করা যায়।
নায়ক
লাগে।
আর কি কি পিস্তল চালাইছেন?
6 রাউন্ডের 9 রাউন্ড।
আচ্ছা,
জাপানি GM এগুলো।
আচ্ছা, একটা গুলি করতে গেলে যদি মানুষকে কোন কয়টা জিনিস খেয়াল রাখতে আপনি জানেন?
চারটা জিনিস খেয়াল রাখতে হয়।
কি কি?
প্রথমত নিজের মুভমেন্ট, দ্বিতীয়ত পুরো ফ্রিলি থাকতে হবে যে আমি তাকে নর্মালি একটা তীর মারতেছি, তৃতীয়ত খেয়াল রাখতে হবে যে আমি কোন রাস্তা দিয়ে পরে বের হব, গুলিটা করার পরে মুভমেন্টের অবস্থা কি থাকবে, কোন দিকে দাঁড়াবে।
আচ্ছা, মানে আপনার ট্রেন আপটা খুব ভালো ছিল,
মানে দখল
আমি সেটা জানতে ছিলাম। আচ্ছা, গুলি করার পর মানে একটা তো নিশ্চয় একটা ঝাঁকুনি দেয়, সেটাও কি আপনি জানেন যে গুলি করার পর
সেটা কি ঝাঁকুনি দেয়? আমি যা যদি আপনি করেন, দেখেন AK-47 একটা গুলির যে খোসাটা, যদি আপনি অভিজ্ঞ না থাকেন তাহলে আপনি ভয়ে হয়তো এখানেই হার্টফেল করতে পারেন। খুব দ্রুত খোসাটা বাড়ে, এবং যদি আপনি ট্রেনিং প্রাপ্ত না থাকেন, ওই খোসার আঘাত দেখা যাচ্ছে আপনার চোখ মুখে গিয়ে কি পড়তে পারে। দেখা গেছে যারা আসলে বিভিন্ন ধরনের গ্যাং বা গ্যাংয়ার, তারা আসলে দেখা যাচ্ছে এটা কোকোকোলা খাইতেছে, শুট করতেছে, খুব নিরিবিলি, কোন তাড়াতাড়ি নেই, কোনো মন মানসিকতা নেই, মানে এত সহজ লেভেলে করে যা বলার বাইরে। একটা ছোট্ট বাচ্চা যেমন ভূমিষ্ঠ করতে সবচেয়ে সহজ, যে ফুলে স্পর্শ পাইলে যাতে বাচ্চাটা স্পর্শ না পায়, ঠিক তারা এভাবে মানে একটা মানুষকে নিঃশেষ করতে চায়।
আচ্ছা, ওদের তো এম খুব ভালো, মানে লক্ষ্য গুলি করার, এটা কিভাবে হয় আস্তে আস্তে? তো অনেক গুলি করতে হয় নাকি?
না, অনেক গুলি করতে হয়, যেমন AK-47 আসলে টার্গেট থাকে, যদি আপনি চাপ দেন 1 সেকেন্ডের মধ্যে, এক ন্যানো সেকেন্ডের মধ্যে দেখা গেছে যে তার মাথায় গিয়ে বসে।
আচ্ছা, যদি কারো মাথা টার্গেট করা হয় তাহলে আসলে
মাথায় পড়ে না?
কোথায় টার্গেট করা হয়?
পড়া হয় না, সবচেয়ে বেশি বুকে টার্গেট করা হয়, কারণ বুকটা যেহেতু চওড়া, ঠিক আছে, বুকে টার্গেট করা হয় বেশিরভাগ, মাথায় আসলে টার্গেট করা হয়।
আচ্ছা, মানে সিনেমাতে আমরা যেরকম দেখি মাথা টার্গেট করা, আসলে কিন্তু
মাথা খুব কম,
কারণ গুলিটা যখন করা হয় তখন কিন্তু বন্দুকটা হাত থেকে একটু নড়ে যায় এবং একটু ঝাঁকুনির ফলে কিন্তু একটু এদিক সেদিক অ্যাঙ্গেলের, কিন্তু যার কারণে বুকটা
টার্গেট থেকে 3 ইঞ্চি পর্যন্ত একটা
এদিক সেদিক হয়,
এদিক সেদিক হয়,
কারণ একদম এটা আসলে যদি করানো হয় না
মাথায় জীবনে করলে কি খুব রেয়ার, যারা যারা ইন্টারন্যাশনাল কিলার তারা হয়তো করতে পারে, স্ট্যান্ডের উপর রাখলেও গুলিটা কাঁপে। আর দেখা গেছে যে 1 কিলোমিটার দূরত্বে গুলি করবো, এটা যদি 1 ইঞ্চি 1 মিলিমিটারই কাঁপে তাহলে এটা অন্যদিকে মরতে। বাতাস না, দেখা গেছে 1 মিলিমিটার যদি একটু মরতে, এটা যাইতে যাইতে অনেক মিলিমিটার পর্যন্ত আরেকজনের উপরে আঘাত আনে, তো সবসময় বুকে টার্গেট করে। তাই আমার সঙ্গে দুইজন দেওয়া হয়েছে যে বুকে টার্গেট করে যাতে ফিল আপ করা হয়, তার আগে মারামারি লেগে গেল গুটরাজের মধ্যে।
আচ্ছা, গুলি করতে পারলেন
না? ওদের মধ্যে আসলে মারামারিটা এক পর্যায়ে খুব করুণ অবস্থায় চলে গেল, যা আসলে তখন আর মন্ত্রী, দুই মন্ত্রী, মোদিও থামাইতে পারতেছে না, আবদুল্লাহ বিন ফাত্তাও থামাইতে পারতেছে না, আর কেউই কি থামাইতে পারছে না, অনেক বড় বড় মন্ত্রীরা গেছিল ইয়ে করতে। আসলে চিন্তা একজনের মারতে পারলে তো সারা ইন্ডিয়া কাঁপবে, এরকম ওদের চিন্তা ছিল। তা আমরা আসলে ওইখান থেকে ব্যর্থ হয়ে যাই।
আসলে জীবন কতটা লোমহর্ষক, কাহিনী কতটা লোমহর্ষক, রাতের গভীরতা যেমন নেমে যাচ্ছে, আমার মনে হয় যে আমাদের অপরাধ দুনিয়া, সেই অন্ধকার দুনিয়া কিন্তু আরো গভীরতায় আমরা চলে যাচ্ছি, কিন্তু সময় কিন্তু শেষের দিকে। আমরা কিন্তু ঘটনা আরো জানতে চাই আপনার কাছ থেকে, সেই ঘটনা কিন্তু খুবই লোমহর্ষক ঘটনা। আমি যেমনটা গতকাল স্ট্যাটাসে বলেছিলাম, লিসেনার আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তারা কিন্তু ইচ্ছে করলে শাখা হতে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পারেন, কে সেই এই দুর্ধর্ষ লোকটা আসলে দেখতে কেমন, চাইলে কিন্তু শাখা হতের সঙ্গে আপনারা ফোনে কথাও বলতে পারেন। সেই জন্য আপনারা কিন্তু আমাদেরকে আমাদের সেই SMS প্যানেলে কিন্তু আপনারা আমাকে SMS করতে পারেন, ফেসবুকে অথবা ফেসবুক আমাদের সঙ্গে আছে, আপনারা কিন্তু চাইলে আপনাদের নাম্বারটা আমাদেরকে SMS এ পাঠাতে পারেন, 16260 এই নাম্বারে কিন্তু আপনারা আপনাদের যারা কথা বলতে চান তারা আপনাদের নাম্বারটা আমাদেরকে দিন, আমরা শাখাতের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। এছাড়াও কিন্তু ফেসবুকে শাখাতের সেই ছবিটা কিন্তু দেখতে পারেন, কে এই দুর্দশ লোকটা যে গুলি করতে পারে, দোতলা থেকে লাফ দিতে পারে, এবং মমতা ব্যানার্জি তিনি যেমনটা বলছিলেন যে সেই সমাবেশে উনি বোম রেখে এসেছেন, সেখানে বোমটা ফাটে, বেশ কয়েকজন মারা যায়, উনি আরো একটা জায়গায় চেকপোস্টে বোমা রাখেন, সেখানে বোমটা ফাটে, মানে এবং পরবর্তীতে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জিকে গুলি করে একটা মিশনে উনিকে পাঠানো হয়, সেখানে উনি গুলি করে সেই মিশনে যান। মানে এরকম একটা দুর্দশা একটা লোকের ছবি যদি আপনার দেখতে চান, facebook.com/thakafm90.4 সেখানে ছবিটা দেওয়া আছে, আপনার চাইলে কিন্তু দেখতে পারেন এবং অবশ্যই একটি লাইক করবেন। আপনার আজকের প্রোগ্রামটা কেমন লাগছে সেটি অবশ্যই জানাবেন। শাখাওয়াত, মানে আমার কাছে কিন্তু কল্পনার মতো মনে হচ্ছে পুরো বিষয়টাই, কিন্তু আমরা যেরকম স্বপ্ন দেখি সেই স্বপ্নের মতো আমাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে ঘটনার সত্যতা। আচ্ছা, আপনার তারপরে? সেই
তারপর যখন ব্যর্থ হইল, আমি তখন আশা পড়ার একটা চিন্তা ভাবনা করলাম যে না, আর এখানে থাকবো না, অন্য আরেকটা পার্টির সঙ্গে হাততাল ধরি। তখন আমি বিদ্যাসাগর একটা রেল স্টেশন আছে, তখন বিদ্যাসাগর রেল স্টেশনে ট্রেন টার্সার আরেকটা রাজধানী এক্সপ্রেস একটা ট্রেন কি পার হবে, রাজধানী এক্সপ্রেস পার হবে, এটা কি সাইটে রাখলো। বিদ্যাসাগর কিন্তু তেমন বড় স্টেশন না, কারণ বিদ্যাসাগর একটা স্কুল আছে, বিদ্যাসাগর স্কুল অ্যান্ড কলেজ। তাই বিদ্যাসাগর স্কুল অ্যান্ড কলেজের একটা লেখা আছে যে ঐতিহাসিক একটা চিঠি, তো ঐতিহাসিক চিঠিটা আমি পড়ছি। আসলে
চিঠিটা পড়লেন,
চিঠিটার মধ্যে লেখা আছে, আচ্ছা যাই হোক, আমি আরো দুইটা ঘটনা শর্টকাটে বলি, তারপর যেহেতু আরো অনেক ঘটনা আছে, দুইটা ঘটনা তারপরে আমি আরো শর্টকাটে বলি। মাঝখানের ঘটনাই বলি, ওইটা তো আসলে লাস্ট পর্যায়ে। আচ্ছা, আমাকে আরো দশটা মিনিট সময় দেওয়া হোক, ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম, ঠিক আছে, সবাই আসলে বুঝতে পারবে যে আসলে মানুষ কতটুকু তার মধ্যে। একবার আমাকে দেওয়া হয়েছিল যে একটা বৃদ্ধ মহিলাকে যাতে মানে ইয়া করা হয়, ক্লোরোফিন গ্যাস দিয়ে যাতে অজ্ঞান করা হয়, তখন ওনার বাসার পাশে যাতে ওই মহিলারা অজ্ঞান করলে ওর ছেলে মেয়েরা যাতে সবাই এসে পড়ে দেখতে, আর ওইখান থেকে তারা একটা কিডন্যাপ করবে।
আচ্ছা,
মানে ওদের চিন্তা ছিল যে একটা মানুষকে নগদ একশনে মানে ফেলে দেওয়া, একটা হিতিস্তের মধ্যে ফেলা দিয়ে ওইখান থেকে। তা আমি মহিলাকে ক্লোরোফিন গ্যাস মারছে, আমার কোলের উপরেই ডইলা পড়ে গেছে।
আচ্ছা,
মানে কাছাকাছি গিয়ে মারছি, তো আমার কোলের উপরে ঢেলে পড়ে আছে। তো ক্লোরোফিন গ্যাসটা অনেক হয়তো দেখলে চিনবে না, হয়তো সেন্টার বোতলের মতো, তো উদ্দা দিয়ে এটা ফালাই দিছি। তো ওনার মারে ধরে অনেকে আসলো, বললাম যে আসলে আমার কোলের উপরে পড়ে গেছে গুরন দিয়ে, ঠিক আছে। তখন আসলো, ওরা তো চিন্তা হচ্ছে হয়তো মাথা গুরন দিয়ে পড়ে আছে, বাসায় নিয়ে গেছে। ওরা আমাকে অনেক জিজ্ঞাসা টিজ্ঞাসা করলো, তুমি না থাকলে তো আমার মা আজকে গাড়ি তুলে পড়তো, কোথায় হইতো, কি অবস্থা হইতো। তাই আমার সবসময় আপনাকে যদি কোথাও পাঠায়, ওরা আরেকজন পাঠিয়ে দিত, কি হইতেছে না হইতেছে, এর ব্যাকআপ আরেকজন পাঠিয়ে দিত, মানে ব্যাকআপের উপরেই ব্যাকআপ থাকতো, ঠিক আছে। সুব্রত ভাইয়েরও ব্যাকআপ থাকতো, তার বদলে সে তাকে ব্যাকআপ দিত, সে কি কোনো কিছু করতো, মানে এই জগতে এরকম কেউ 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 বিশ্বাস করতো না, এরকমই ছিল। তখন এরা বাসায় গেছি, আর এরা বলতেছে খুব তো ভালো মিশে আসলা, এখন ওইখান থেকে তো ছোট একটা বাচ্চা কিডন্যাপ করতে হইব, এখন কি করতে পারি, তুমি বাসায় যাইবা, তুমি বাসায় যাওয়ার পরে আমরা কয়েকজন ওই বাসার কাছে বেছে চলে যাবো খুব দ্রুত, বাসার কাছে বেছে গিয়ে একটা হেজিটেশন লাগিয়ে দিব, কেউ ভিক্ষা করতে যাবে, কেউ ই করতে যাবে, কেউ বাসা ভাড়া দেওয়া হবে, মানে এই ধরনের একটা স্থিতি। এর মধ্যে থেকে একটা বাচ্চা সরে ফেলবে, যেহেতু ওনারা সবাই ওনার মাকে নিয়ে ব্যস্ত, একটা বাচ্চা এর মধ্যে সরান কি সিম্পল ব্যাপার, আর পাশে রুট, তোরা তো গা আগে গাড়ি টাড়ি রেডি করে রাখছেন, ঠিক আছে, বাচ্চাটাকে একটা গোলাপ ফুল দিয়ে বাচ্চাটাকে কিডন্যাপ করে ফেলাই, অতি সহজে, মানে এরা বুঝতেই পারলো না।
করছেন?
হ্যাঁ, এরা তিন ঘন্টা চার ঘন্টা পরে এরা আবার কি ইয়া করে আবার একটা ফোন নাম্বার ফাড়ায় রেখে আসে, একটা জায়গায় দেখে এরকম জায়গায় কয়েকটা ফাড়াই রেখে এসে পড়ে, লাস্ট পর্যায়ে সবাই গেল গা, এখানে বিক্ষোভে দেখাচ্ছে এটা ফাড়াই রেখে চলে আসলো আস্তে করে, ঠিক আছে। তিন ঘন্টা চার ঘন্টা পরে এরা নাম্বারে নক করছে, নাম্বারটা আপনার দিনাস্তি, পানিপথ, আম্বালা, দিনাস্তি একটা প্রদেশ, বিভিন্ন ওই জায়গায়, মানে ওই এই কল দিলে ওইখানে যাবে, ওইখান থেকে আবার কানেকশন দেবে আপনার কলকাতাতে।
আচ্ছা,
সরকারে কি আছে আমাদের কাছে তার চেয়ে বেশি আছে, নাহলে আমরা এত দুধ কি ট্রান্সফার করতে পারি না।
আচ্ছা,
তখন ওরা ফোন দিল, ফোন দিল আর বলতেছে যে তোমার মেয়ে তো কিডন্যাপ হয়েছে, এরকম এত টাকা দিতে হবে,
মানে আমরা যেটা বলি কনফারেন্স, কনফারেন্স করে ওরা কলটা ট্রান্সফার করে দিত। ওকে,
ট্রান্সফার করো কনফারেন্স না, মূলত দুইটা মোবাইল থাকতো, এক মোবাইলে কল দিছে আর এক মোবাইলে কল দিল, কনফারেন্স করলে তো ধরা যায়।
আচ্ছা, মানে লাউড স্পিকার দিয়ে দিত?
হ্যাঁ, লাউড স্পিকার দিয়ে আরেকটা মোবাইল পাশে দিয়ে দিত।
আচ্ছা,
পরে যখন আমি ইয়া করলাম তখন খুব বাবা দিতে শুরু করলো, সাক্ষাৎ খুব ভালো জিনিস পারে, সাক্ষাতের দিয়ে হইব, ঠিক আছে। তখন তো আমি আসলে সুবোধবারে চিন্তাম না, এটা কিন্তু মাঝখানের যে একটা ঘটনা বলতেছি, তো আসলে ওনাদের বাচ্চাটাকে ওনারা ছাড়ায় ওনাদের দোকানটা বিক্রি করে দেয়। দোকানটা
কত টাকা দিয়ে ছাড়ায়?
প্রায় 70 লাখ রুপিয়ার মতো দিয়ে বাচ্চাটাকে নেয়। আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন টাকা পয়সার জিনিস একটু চিন্তা করে না, যে তার কোটি কোটি টাকা চলে যাবে, শুধু চিন্তা করে ফিরে আসতে পারলে হয়েছে। অনেকে তো টাকা দিয়েও ফিরে পায় না। আর বাচ্চা দেওয়ার নিয়ম কাহিনী, যদি ওরা নিজের ইচ্ছা মতো বাচ্চাটাকে নামাই দিয়া বলবে যে আমরা অমুক জায়গায় নামাই দিয়ে গেছি বাচ্চাটা।
আচ্ছা, তারপর হাতে দেয় না, কারো হাতে রাস্তার মধ্যে দিয়ে যায়?
না, রাস্তার মধ্যে দিয়ে যায় কোনো পুলিশ ফাঁড়িতে, পুলিশ ফাঁড়ির সামনে কাছাকাছি রেখে দিয়া তারপর পুলিশ ফাঁড়িতে ফোন দিয়ে দেয়, ফোন দিয়ে সিমটা ফালাই দেয়, ওই বাচ্চাটা ওইখান থেকে নিয়ে আসেন, সিমটা ফালাই দেয়। তো এত দ্রুত সম্ভব না কিন্তু কোনো কিছু বার করা, কারণ পুলিশের কাছে কিন্তু আপনার মোবাইল অপারেটর বা তাদের সঙ্গে 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 যোগাযোগ করতে গেলে একদিনের একটা ব্যাপার স্যাপার আছে। তো এত দ্রুত তারা যোগাযোগ পুলিশের হেফাজতে রাখে, পুলিশের কাছ থেকে পরে সব আপনা ইয়াটা নিয়ে যায়, এরকম কঠিন অবস্থা।
আচ্ছা, আরেকটা ঘটনা মনে বলতে চাচ্ছিলেন?
হ্যাঁ, আমি তো 10 মিনিট সময় চাইয়ে নিয়েছিলাম আপনার কাছ থেকে, আপনি অবশ্য দিয়েছেন, তো এত সময় দেন না, আমি অনেক আন্তরিকভাবে,
মানে আপনার ঘটনাগুলো এতটাই আসলে মহর্ষক, এবং ঘটনা একটা ঘটনা থেকে আপনি আরেকটা ঘটনা বলছেন, আসলে আমার মনে হচ্ছে যে পুরোটা রাত আমরা শুনি কিন্তু অতটুকু সময় আমাদের কাছে নেই। আমরা আবারও বলতে চাচ্ছি, লিসেন, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন চাইলে কিন্তু শাখাওতের ছবিটা আপনারা দেখতে পারেন facebook.com/dhakafm90.4। এছাড়াও শাখাওতের সঙ্গে যদি আপনার কেউ সরাসরি কথা বলতে চান 16260 এই নাম্বার কিন্তু আপনারা চাইলে এসএমএস করতে পারেন, এবং অবশ্যই আপনার নাম ঠিকানা এবং সবার শেষে আপনার ফোন নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিবেন। শাখাওত, আরেকটা ঘটনা আপনি বলতে চাচ্ছিলেন?
আরেকটা ঘটনা, একদম যখন প্রথম, ঠিক আছে, তারা আমাকে ফুল বিক্রি করতে পাঠাইছে রাস্তায় রাস্তায়, ঠিক আছে, যে আজকে তোমার কাজ ফুল বিক্রি করে করে কি ধরনের ডাটা কালেক্ট করতে পারো এগুলা নিয়ে আসবা।
আচ্ছা,
তখন এরা ফুল বিক্রি করে দেখতে দেখতে আমারা এসে বলে যে কি বুঝছো, কি রকম পরিস্থিতি, আমি ফুল 10 টাকারও বিক্রি করতে পারিনি।
আচ্ছা,
মানে এটারও একটা কিন্তু একসাথে প্র্যাকটিস লাগে, পারতাম আবার যখন অভাবে থাকতাম তখন পারতাম, তখন তার অভাব ছিল না, পকেট ভর্তি টাকা ছিল, হাতে ভালো ঘড়ি ছিল, মোবাইল ছিল, অন্যরকম এক ব্যাপার স্যাপার ছিল, টাকা দিত যা লাগতো তাই দিত, খোঁজার আগে দিত, একটা অপারেশন শেষ হয়ে গেছে দেশ একবারে 5,000-10,000 রুপিয়া উদ্যে দিয়ে দিয়ে দিত, তোমার বকশিস।
আচ্ছা,
তাই আমাকে হঠাৎ করে ফোন দিল একজন যে শাখা তুমি কোথায় আছো, তাই আমি বললাম আমি বড় বাজারের কাছাকাছি আছি, তুমি তো ফুল দিছো আমি 10 টাকার ফুল বিক্রি করতে পারিনি, ফুল বাসা তোমার দিয়ে হইতো না, তুমি একটা কাজ করো জিন্দাবাজার চলে আসো, কলকাতার একটা বাজারের নাম জিন্দাবাজার, ওইখানে চলে আসলাম। তা আমারে বলতেছে যে চিন্তা করো যে এখন তো অনেক শিশু স্কুল, জিন্দাবাজারের প্রায় কাছাকাছি অনেক স্কুল, কোন শিশুটাকে নিবা? তাই আমি বললাম কোনটা কেমন হয় আল্লাহ জানে,
ওদের
চিন্তা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে মেরে ফেলবে, এটা কোন মুক্তিপণ দুপণ খোলা অবস্থায় টান দিয়ে ঢুকে ফেলে।
এটা তো আসলে সিনেমায় দেখেছি কিন্তু বাস্তবে কি সম্ভব?
বাস্তবে তার চেয়ে কঠিন হয়, সিনেমা আসলে এরকম ভাবে উঠাইতেও পারে না, বাস্তবে তার চেয়ে কঠিন হয়, 1 মিনিটই মানুষের চোখে ঢুকা দিয়ে ফেলে, যা বলার মতো না। মানুষ কতটুকু ক্রাইম করে, এরা কি এভাবে চলে, এদের হাজার হাজার নেটওয়ার্ক, হারা 4,000 লোক পালে কিভাবে?
আচ্ছা,
তাদের আসলে অনেক ইনকাম, দেখাচ্ছে বড় বড় কোম্পানিরা তাদেরকে ডোনেশন দিতেছে যাতে তাদের কোনো সমস্যা না হয়। উমকের বড় বড় কোম্পানিরা দিতেছে উমুক কোম্পানিরা ফতুর বানিয়ে দাও কোনো কারণে।
আচ্ছা,
বিভিন্নভাবে মানে তারা দিতেছে। তাই এক পর্যায়ে মাকে আর ওকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার সময় যে একটা সমস্যা হয়েছিল কলকাতার, ওই দিন আবার কলকাতা হাওড়া ব্রিজ আসলো। হাওড়া ব্রিজ কেউ যদি গিয়ে থাকে বা কারো আত্মীয় স্বজন যদি গিয়ে থাকে, তাহলে হাওড়া ব্রিজের অর্ধেকে যদি উঠে চলে যায় তাহলে বুঝতে পারে না যে হাওড়া ব্রিজে যে উঠছে, মানে ব্রিজটা লোকেশনটা এরকম ভাবে তৈরি করছে হাওড়া ব্রিজে খুব চেক চলতেছে।
আচ্ছা,
তখন একে কিন্তু অজ্ঞান করে ফেলানো হয়েছে। আর কম বেশি পুলিশও দেখলে কিন্তু বুঝতে পারে যে আসলে এরা কি ভালো না খারাপ। তখন আমরা গাড়িটা আবার ঘুরাই দিই, এই অবস্থায় গাড়িটা ঘুরাই দিছে আর পুলিশ আমাদের পিছনে পিছনে নিছিল, জায়গা নিয়েছিল। পরে এর মেয়ের শরীরটা কাইটা দিছে,
শরীরটা
কাইটা দিছে যে মেয়েটা আসলে শরীর কাটছে, তো যার কারণে মা অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিতেছে, মাদাত্রে এসে হাসপাতালে নিয়ে ভর্তিও করাই দিছে।
আচ্ছা,
বুঝতে পারছেন, মাদাত্রে এসে হাসপাতালে নিয়ে ভর্তি করাই দিছে, পুলিশ গেছে হাসপাতালে আনছে, স্যার আপনারা কি বলতে চান এটা, কি করতে চান এটা।
আচ্ছা,
আমাদের আমার বোন হয়, আমার দিদি হয়, আপনার আমার দিদির আমরা হাসপাতালে আনছি, দিদি অজ্ঞান হয়েছে, আমার বাগিনা
এমন করলো কেন,
যাতে পুলিশ না ধরতে পারে না বুঝতে পারে, কাইটা দিল সুইটা দিয়া, ওই যে গ্লাস দিয়ে কাইটা ফেলাইছে।
আচ্ছা,
হাসপাতালে চিকিৎসা দিনের মাঝখানি এরে আবার সরায় ফেলাইছে,
মানে জীবন আসলে কতটা লোমহর্ষক এবং কাহিনী
হাসপাতালে। তো
আচ্ছা,
মাদাত্রেসা হাসপাতাল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হাসপাতাল, হাজার হাজার লোকের কি চলাচল এবং ব্যস্ততম একটা হাসপাতাল। তো মাদাত্রেসা হাসপাতালেতে পাঁচটা দশটা রোগী বা নেওয়া যাওয়া কোনো ব্যাপার না, ওইখান থেকে বাচ্চাটা সারা বাচ্চার মাকে এবং বাচ্চাকে দেখা গেছে মেরে ফেলা হয়েছিল।
আচ্ছা,
আতঙ্ক সৃষ্টি করে দেয় যে মানুষ যাতে। তো এই সুব্রত বাহিনী আসলে সুব্রত ধরাই পড়ছে নারায়ণগঞ্জ সাত খুনের মামলা, যে প্রধান আসামি নূর হোসেন, নূর হোসেন আর মনে হয়তো কোন বৈঠক করার সময় আমি আশা পড়ছি, তারপর পেপারে আমরা পড়ছি যে ধরা পড়ছে। আর সবচেয়ে যে সর্বশেষ কথা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমি যখন বিদ্যাসাগর যেখানে শেষ করছিলাম ওইখানে একটা ঐতিহাসিক চিঠি, একটা চিঠি লেখা ছিল জন আব্রাহাম লিঙ্কনের একটা চিঠি। সেই চিঠিতে লেখা ছিল যে একটা শিক্ষককে আব্রাহাম লিঙ্কন চিঠি দিছে যে আমি আমার ছাত্রকে প্রেরণ করালাম সর্বোচ্চ জ্ঞান শিক্ষার জন্য, আমার ছেলে যাতে এরকম শিক্ষা পায় দশজন খারাপ রাজনীতিবিদদের মাঝে যাতে একজন প্রবীণ রাজনীতিবিদ থাকে, দশ পাঁচটা ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে এক ডলার উপার্জন করা কি অনেক ভালো, এই ধরনের মানে অনেকগুলো কথা। তখন আমি চিন্তালাম যে আসলেই তো কথাটা ঠিক, তাহলে আমি এরকম করতেছি এখানে।
আচ্ছা,
জীবনের ফার্স্ট আমি ওদের এখান থেকে চলন্ত ট্রেনের তো আমি লাভ দিছি।
আচ্ছা,
ট্রেনটা যখন ছাড়ছে চলন্ত ট্রেনের তো লাভ দিয়ে আমি আরেকটা ট্রেনে উঠি, দুইটা চলন্ত না একটা স্টেশনে ছিল, মানে ট্রেনটা মোটামুটি ছাড়ছে আমি জানলা থেকে লাভ দিছি। লাভ দেওয়ার পরে আমি যখন আরেকটা ট্রেনে উঠলাম, আমার চিন্তা ছিল যে আজমির নিজামুদ্দিন আউলিয়ার মাজার গুইরা বাস আর সমস্ত কিছু বাতিল দিয়ে দেব। তখন আসলে
মুকুল ভাই আমাদের সাথে মনে হয় কেউ একজন ফোনে কানেক্ট হয়েছে এই মুহূর্তে।
হ্যালো,
হ্যালো,
আপনি শুনছেন আমাদের প্রোগ্রাম?
হ্যাঁ ভাই,
শুনতেছি। আপনি কি সাকাত কে কিছু বলতে চান?
হ্যাঁ, আমি সাকাত ভাই কে একটা কি কথা বলতেছি যে তিনি এত এত বড় একটা কাজ করছে যে এই স্কুল থেকে তার মা এবং তার মেয়েকে কিভাবে নিয়ে তারা হত্যা করলো, খুবই আমার খুব খারাপ লাগতেছে, কথাটা শুনি না। তাছাড়া খুব বড় একটা, হ্যালো,
হম বলেন, শুনছি।
খুবই খারাপ লাগতেছে যে কিভাবে তারা মানুষের ভাবে হত্যা করে।
আচ্ছা, আপনার নামটা একটু জানতে চাচ্ছি, আপনার নামটা কি?
আমি জাহিদ নারায়ণগঞ্জ থেকে বলতেছি।
আচ্ছা জাহিদ ভাই, আমি আপনাকে যেমনটা বলতে চাচ্ছি যে আসলে অন্ধকার দুনিয়াটা এরকমই, অন্ধকার দুনিয়ার মানুষগুলো আসলে এরকমই। শাখাওয়াত আপনার সঙ্গে কথা বলতে চাই।
সবচেয়ে বড় কথা কি, আমি জানতাম না যে ওদের মেরে ফেলা হবে। পরিচর্যা করবে, আরেকজন এদেরকে ফোন দেওয়াবে, আরেকজন কানেক্টিভ করবে, আরেকজন দেওয়া পেমেন্টের ব্যাপারে কথা বলবে, এরকম ছটা সাতটা বাগে কি বাক করা থাকে, বুঝতে পারছেন? পরে আমি জানতে পারি যে এদের মেরে ফেলাইছে, আর আমি আসলে এরকম ছিলাম না।
জাহিদ আপনাকে অনেক ধন্যবাদ। আসলে শাখাওয়াত এক সময় এরকম ছিলেন, শাখাওয়াত এখন ভালো হয়ে গেছেন এবং উনি এই গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে চান, উনি জানাতে চান ওনার অন্ধকার দুনিয়ার গল্পগুলো, এবং আপনাদের মাধ্যমে উনি একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছেন এবং উনাকে আত্মশুদ্ধির যে একটা ব্যাপার সেই জায়গাটা থেকেই শাখাওয়াত আজকে আমাদের মাঝে এসেছেন। জাহিদ অনেক ধন্যবাদ এত রাত জেগে আমাদের প্রোগ্রামটা শোনার জন্য এবং আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। আশা করি আমাদের সঙ্গে সবসময় থাকবেন, অন্ধকারের গল্পটি
আপনাকে ধন্যবাদ।
ওকে জাহিদ, আরো ভালো থাকবেন। শাখাওয়াত আপনি শুনছিলেন যে লক্ষ লক্ষ লিসেনার কিন্তু এই মুহূর্তে আপনাকে শুনছেন, বলেন
আসলে কি আমার কথাকে মানুষ ঘৃণা করা উচিত? যদি আমাকে কেউ ঘৃণা করে তাহলে তার একটা ভুল ধারণা হবে। তাই আসলে আমি হয়তো কখনোই এরকম ছিলাম না, মানে হয়তো আমার যে কথাগুলো এগুলো সবার উপলব্ধি করা উচিত যে আসলে আমার কথাগুলো তারা যাতে সামনে কেউ কখনো এই কাজ না করে, কিন্তু কেউ যদি কালকে আমাকে দেখে চিনলো বা ইয়ে করলো, আমাকে যদি ঘৃণা করে তাহলে সেটা তার সবচেয়ে বড় ভুল হবে। আমি কিন্তু শুধরানোর জন্য, যাতে আমি ফোন দিচ্ছি এমন অন্ধকার জগতে আরো দশজন পাঁচজন যাতে আমার এই কথা শুনে ভালো হয়ে যায়। তো যখন ঐতিহাসিক যে চিঠিটা পড়লাম সেটাতে আসলে জন আব্রাহাম লিংকন, একটা প্রেসিডেন্ট আসলে মূলত আমেরিকান, তিনি স্কুল শিক্ষকরা লিখছেন যে $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে $1 উপার্জন করা অনেক ভালো, এই শিক্ষাটা আপনি আমার ছেলেকে দিবেন, আমার ছেলেকে ওর শিক্ষা দিবেন যে দশজন লোকের মাঝেও একজন ভালো লোক থাকে। এই ধরনের পুরো চিঠিটা যদি আপনারা চান এখনই হয়তো ইয়ে করে সবাইকে শোনাতে পারেন। আমার পুরো চিঠিটা খেয়াল নেই, খুব মনোযোগ সহকারে পড়ার পরে ট্রেনটা চলা সময় কিন্তু আমি আপনার লাভ দিছি। আরেকটা ট্রেনে পরে উঠলাম, ওইটা আমি চিন্তা করলাম যে আজমির যাব, আজমির যাওয়ার পরে আমি ওইখানে আজমির জিয়ারত করব। তা আজমির যাওয়ার পরে ওই সময় আমার কাছে তেমন ইয়া ছিল না, মাত্র ৫০০ রুপিয়া ছিল। দিল্লি গেলাম, দিল্লির থেকে ১৬, ১৭, ১৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে বলতেছে যে দিনাজপুর আম্বালা পানিপথ আর আজমির সে যায়ঙ্গে।
আচ্ছা
তখন আমি আসলো আজমির গেলাম, জিয়ারত করলাম অনেকক্ষণ, আজমির জিয়ারত করার পরে অনেক কান্নাকাটি করলাম, তারপর নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলাম, আগ্রা তাজমহল ঘুরলাম, মসজিদে ঘুরলাম, জয়পুরী একটা জায়গা আছে যেখানে অনেক ভালো, ওইখানে ঘুরলাম। ঘুরার পরে চিন্তা করলাম না থাকা যাবে না, মোটামুটি যাওয়া হচ্ছে ওই দিন থেকে সবকিছু। তার মধ্যে আসলে আরো অনেক ঘটনা, ভারতের যত মদ কোয়ালিটি ভালো, ফ্যানসনের যত কিছু আছে সবকিছু মোটামুটি খাই দেওয়া। আসলে যে এগুলো তিন চার ঘন্টা আসলে শেষ করা যায় না। তখন বাংলাদেশে ঢুকলাম, যেভাবে গেছি আসার সময় ঢুকার সময় একটা খুব সমস্যা হয়েছিল, আসছি বর্ডারের কাছাকাছি এসে বিডিআর রাতে ধরা পড়ে গেছে। তখন আসলে আমি নিজের বাড়ির ঠিকানা ভুলে গেছি, বললাম যে বাড়ি নওগাঁ। মানে আসলে এতদিনের ইয়াতে মানে হিন্দি কথা এসে পড়তো, মানে কিছু কিছু হিন্দি আসা পড়তো,
এই জন্য কি নিজের বাড়ি কি ভুলে যায়?
মানে আসলে মানে হঠাৎ করে ধরে ফেলাইছি তো ভিডিও,
হঠাৎ করে বললেন,
মানে হঠাৎ করে আমি আসলে।
আচ্ছা তারপরে কি হলো?
তারপর আমি ওরা আমাকে বলতেছে ঠেলে পাঠাই দিতেছে, কই ইন্ডিয়াতে আসছো, ইন্ডিয়াতে চলে যাও।
তারপর
তখন আমি আর বললাম যে আমি তো ভুলে চলে গেছি, আপনারা কেন আমাকে বারবার পাঠাইতেছেন? পরে আর ওরা আমাকে পাঠাইলো না, চেক আপ টেকআপ করলো, কিন্তু তখন কিন্তু আমার প্রায় আমার কাছে ৭০ রুপিয়া ছিল।
আচ্ছা
ওরা আরো এটা পায় নাই, যেখানে ছিল ওরা আর আমাকে এটা পাইনি। তখন আমি ওদের সঙ্গে ইয়াটে করে আমি, আমার কাছে ১ টাকা ছিল না, ৭০ রুপিয়া পরে এসে ফেলাই দিয়ে বাস ধরে আসলাম যশোরে। যশোরে তে আসলাম ঢাকাতে, ঢাকা এসে তারপর বাবা মার সঙ্গে কথার কথা বললাম, ফুফুর বাড়িতে উঠলাম, ক্যান্টনমেন্ট আমার ফুফুর বাড়ি বাংলাতে, কথার কথা বললাম, বলার পরে অনেক কিছু বলার পরে আব্বা ছোট ভাই সবাই বলতেছে যে তুমি কি লেখাপড়া করবা না করতো না, তারা কিন্তু হয়তো এত কিছু জানে না বা জানতো না কখনো, তারা আসলে জানতো যে আমার ছেলে হয়তো হারাই গেছে, সবসময় ভালো থাকলো বা ভালো থাকবো, কোথায় আছে, কেমন আছে, কোন জায়গায় আছে, কি করে, এই বিষয়গুলো আসলে তারা বলত, কিন্তু তারাও আসলে হয়তো জানে না। তো যাই হোক, পৃথিবীতে যত কিছু করছি সর্বমূলে আমি একটা কথাই বলতে চাই, যে ভালো করি, হয়তো খারাপ করছি সবকিছু, সবার অন্তরালে সরি, অনেক কিছুই করছি, কিন্তু আসলে ওইগুলো আমার নিজের ইচ্ছা মতে ছিল না। হয়তো মানুষ ভালো থাকে, কখনো খারাপ থাকে, আমি হয়তো খারাপের থেকে সম্পূর্ণ ভালো। তাই 2013 সালে আমার বাবা মা সবাই বললো যে তুমি কি পড়বা কিনা। তো ছোট ভাইয়েরা রিকোয়েস্ট করলো যে আমরা তো পড়া ভালো কলেজে ভর্তি টর্তি হবো, ঠিক আছে। আমার এক ছোট ভাই ভিক্টোরিয়াতে পড়ে, দেখা আছে আরেক ছোট ভাই কুমিল্লাতেই পড়ে। তাই আমি বললাম যে আচ্ছা পড়বো, তখন আমাকে সিলেট একটা বেসরকারি পলিটেকনিক্যালে ভর্তি করেছে।
আপনি অন্ধকার গল্পে এসেছেন এবং অনেক লিসেনারের মধ্য থেকে আজকে আপনি আমাদের মাঝে এসেছেন এবং অনেকে আসতেও চান। আজকের পর আপনার কি মনে হয় যে আমাদের এই প্ল্যাটফর্মটা আসলে যারা এখানে আসতে চান তাদের আসলে কতটুকু ইন্সপায়ার্ড করে, বা আসলে আমরা আসলে লোকজনের জন্য আসলে কতটুকু করতে পারছি, আপনার কি মনে হয়?
আমি জানি না, হয়তো আমার থেকেও আরো অনেকে দেখেছে অন্ধকার জগতে, আরো তার চেয়ে অনেকে ডেয়ারিং কাজও করতে পারে বা হয়েছে। তবে সবার মধ্যে আমার একটা কথা যে সবাই যাতে এগুলো ছেড়ে, যাতে অন্ধকার জগতে আসে যদি সবাই একটু মন খুলে বলে, তাহলে দেখাচ্ছে তার দেখা দেখি আরো দশজনও কি এই কাজটা থেকে বিরত থাকবে এবং ভালো হয়ে যাবে, আর এভাবে কিন্তু পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই ঢাকা FM এবং পরিবারবর্গ সবাই কর্মচারী বিন্দু যারা আমাকে এখানে সুযোগ করে দিয়েছে কথা বলার জন্য। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যদি আমি তো আসলে সময় নিছি, অনেক বেশি সময় পার করে ফেলাইছি, 10 মিনিট চাই নিছি অন্য একটা প্রোগ্রাম।
আপনি কি ঢাকা FM নিয়মিত শুনেন?
প্রায় নিয়মিত শুনি, সবসময় শুনি।
আপনাকে আরেকটা বলতে চাই যে আপনি তো একটা সময় খুব প্রচন্ড রকম ক্রাইমের মধ্যে ছিলেন আমরা শুনেছি, আপনি তো এখন ভালো লাইফ লিড করছেন, তো আপনার দুটোর মধ্যে কি পার্থক্য মনে
হয়? আসলে ভালোতে একটা কথা আছে না, যে কুড়িয়া $5 বা ঘুষ নেওয়া বা পিস্তল ঠেকা যেটা নেওয়া, দুটোটাই কিন্তু সমান অপরাধ। যদি আপনি যদি এক টাকা উপার্জন করেন, সেই সব টাকাটা ভাঙতে অনেক কষ্ট হয়।
আজকের পর আপনি তো এখন ভালো হয়ে গেছেন, কিন্তু আপনার কি মনে হয় যে আজকের পর যদি আপনি স্টুডিও থেকে বের হন, আপনাকে একটা আশঙ্কা থাকে আপনাকে গ্রেফতার করতেই পারে?
না, আমি আসলে এই ধরনের কোনটা গ্রেফতার হলে হইলাম, সমস্যা নেই। তারপর
আপনি কোনো কেয়ার করেন
না? আমি এটা চিন্তা করি যদি ভালো হয়ে এখন গ্রেফতার হই, তাহলে যে শাস্তি আছে, যদি বিদ্যমানে কোনো শাস্তি থাকে হয়তো পেয়ে নেবো, সমস্যা নেই। কিন্তু আমি চিন্তা করি যদি আমার এই ধরনের কোনো শাস্তি থাকে, সরকার যদি মনে করে যে আমাকে গ্রেফতার করা উচিত, তাহলে সমস্যা নেই। আমি তো এখন ভালোই হয়ে গেছি, সম্পূর্ণই ভালো।
আচ্ছা,
আর কেউ ভালো?
আচ্ছা, আমাদের সঙ্গে লক্ষ লক্ষ লিসেনার আছেন, আপনার সঙ্গে আছেন শেখাওয়াত, আপনার মতো চাই যারা এই অন্ধকার দুনিয়ায় বাস করছেন তারা তাদের আত্মশুদ্ধের জায়গা থেকে আমাদের সঙ্গে আসুন, তাদের অন্ধকার দুনিয়া সেই গল্পগুলো আমাদেরকে বলুন, শুধুমাত্র তাদের নিজেদের মধ্যে না রেখে সবাইকে জানিয়ে দিন, কারণ একটাই, এর মধ্যে থেকে হয়তো বা কেউ না কেউ ভালো হয়ে ফিরে আসবে, সে অন্ধকার দুনিয়া থেকে ভালো দুনিয়াতে ফিরে আসবে। মুকুল ভাই, একদমই প্রোগ্রামের শেষের দিকে আমার মনে হয় কিছুটা সময় পার করে ফেলেছি।
ওকে স্বামীকে অনেক ধন্যবাদ, এবং আমাদের এই প্রোগ্রাম নিয়ে স্বামী অনেক কষ্ট করে, আর শাখাওয়াতকেও ধন্যবাদ আসার জন্য। এবং জীবনটাই এমন যে সবসময় মানে সবসময় শুরু করা যায়, আমার মনে হয় যে কোনো সময় শুরু করা যায়। এখনো যদি কেউ মনে করে যে ও যেমন বোধোদয় হয়েছে, এখন নতুন করে জীবনটা
আব্রাহাম লিংকনের একটা কথা,
আমি মনে করি যে প্রতিটা মুহূর্তেই নতুন করে জীবন শুরু করা যায়। তাই শুভকামনায় রইল
শাখাওয়াত। একদম শেষের দিকে কি কিছু বলতে চান?
আসলে সবচেয়ে বড় কথা বলতে চাই যে মানুষ পরিবর্তন হইতে 2 দিন 3 দিন বা 4 দিন 5 দিন সময় লাগে না, 1 সেকেন্ডে যথেষ্ট। 1 সেকেন্ডের মধ্যে মানুষ পরিবর্তন হতে পারে, ইচ্ছা করলে আপনিও 1 সেকেন্ডের মধ্যে পরিবর্তন হতে পারেন, সুন্দর পৃথিবীকে সুন্দর মতো দেখতে পারেন। আর সবচেয়ে বেশি আবারও ধন্যবাদ জানাই, নিয়মিত আপনারা ঢাকা FM মনোযোগ দিয়ে শুনবেন, এবং যদি কারো আশা থাকে ইচ্ছার চেষ্টা করবেন।
ওকে ওকে, আরেকটা কথা বলতে চাই, পপিকে মিস করেন এখনো?
হ্যাঁ, খুব মিস করি আসলে, ওর ভালোবাসাটা সত্যি ছিল, মারা যাওয়ার পরে এখনো খুব মিস করি।
আচ্ছা,
রিয়াসিন,
আচ্ছা, একজন অমানুষের মধ্যে একজন মানুষ থাকে। মুকুল ভাই, আমরা প্রোগ্রামে একদম প্রোগ্রামটা শেষ করে দিতে চাই, এবং শেষ করার মুহূর্তে শাখাওয়াত মনে হয় একটা গান গাইতে চায় তার নিজের গলায়, আমরা কি শেষ করে দিই তারপরে
একটা গান শুনি?
একটা গান শুনতেই পারি, দুলেন।
কত যে তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছুঁয়ে যদি দেখানো যেত, তুমি যদি আমারই মানতে, হেন দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে। আসলে বলতে কি, আমি গানটা অনেক আগে পপিরে শুনাইতাম, এখন আসলে খেয়াল নেই আর।
ওকে মোগল ভাই, একদম একজন অন্ধকার দুনিয়া একজন মানুষের আমরা আজকে গান শুনলাম।
ওকে, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, এবং যেটা বলতে চাই যে প্রতি রবিবার রাত 10:30 আপনারা শুনবেন অন্ধকারের গল্প। এবং অন্ধকারের গল্প যদি আপনি আসতে চান, যে আপনার সবসময় অন্ধকারের গল্প যে আপনার এরকম ডেয়ারিং কোনো কিলার হইতে হবে এরকম কিছু না, মানে আপনারও তো অন্ধকারের গল্প আছে, তো এরকম কোনো কিছু গল্প বলতে চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4, আর আমাদেরকে SMS করবেন OG অন্ধকারের গল্প, OG স্পেস আপনার নাম স্পেস লোকেশন, তারপর আপনার ফোন নাম্বারটা লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে, এবং আমরাই আপনার সাথে যোগাযোগ করব, তখন আপনি এসে আপনারও গল্প বলবেন। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা FM এর সাথেই থাকুন।
This track was downloaded from FusionBD.com.